This track was downloaded from FusionBD.com.
হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আমি জানি এই দিনটির জন্য সবারই অনেক অপেক্ষা থাকে এবং সব বন্ধুদের মতো আমারও, কারণ বৃহস্পতিবার মানেই হচ্ছে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। বৃহস্পতিবার মানেই হচ্ছে গুরু এতেশাম এবং নতুন কোন অতিথি, নতুন কোন গল্প, নতুন কোন এক্সপেরিয়েন্স গ্যাদার করা শুনে আমাদের এই প্রোগ্রাম থেকে নতুন নতুন সবকিছু, তাই না? সো সবারই আজকে নিশ্চয়ই অনেক ভালো থাকার কথা এবং ভালো আছেন, এটাই আশা করছি। সো সব বন্ধুকে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিতে, মানে আপনাদের এই অনুষ্ঠানটিতে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে। আর আমি মেঘলা আছি তো আপনার সাথে, আর একটু পরেই যুক্ত হয়ে যাবেন গুরু এতেশাম, আর অবশ্যই থাকবেন আজকের বিশেষ অতিথি বন্ধু এবং ফেসবুকে যেসব বন্ধুরা আছেন, অনেক বন্ধু এরই মধ্যে আমাদের পোস্ট যে আপলোড করা হয়েছে ফেসবুকে সেটাতে লাইক দিচ্ছেন এবং কমেন্ট করছেন বরাবরের মতো। আমি একটি কথাই বলতে চাই যে বন্ধু, প্লিজ আপনি আর আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত হন এবং আপনাদের মূল্যবান মতামত এবং যেসব কথা জানার আছে সব কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে টেক্সট করুন এবং কমেন্ট করুন ফেসবুকে। আর সেই ওয়েগুলোই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এখন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচডি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথা আর মনের মধ্যে লুকিয়ে আছে সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং আমি জানি যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে অনেক বন্ধু তাদের জীবনের গল্প, তাদের ভালোবাসার গল্প শেয়ার করতে চান, সো আপনি ইজিলি আমাদের এখানটিতে চলে আসতে পারেন। এবং এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আর সেটি হচ্ছে SMS। আর SMS এর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের ঢাকা FM এর যে অফিশিয়াল ফ্যান পেজটি আছে সেটিতে বন্ধু অবশ্যই আসবেন এবং লাইক করবেন, এবং আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে কিছুক্ষণ আগে সেটিতেও লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ইচ্ছে করলেও সেই পোস্টটি আপনি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আমাদের সেই অফিশিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ঢাকা FM এর পেজটি চলে আসবে আপনারই সামনে। এবং এখানে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 290,000 প্লাস, সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। সো একেবারে চোখ বুঝে লাইকটা আপনি দিতে পারেন একদমই নির্দ্বিধায়। আর আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে একটি ফটোগ্রাফ সহ এবং পোস্টে লেখা আছে যে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি নিপা, তো অবশ্যই নিশ্চয়ই আপনি শুনছেন। আর লাইক করুন প্লিজ আমাদের পোস্টটিকে এবং কমেন্ট করুন যত খুশি তত, সেটি আশা করছি। আর বন্ধু, এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 10:34 আছে আপনারই সাথে আর অনেকটা সময় জুড়ে, মাত্রই তো শুরু হলো। এবং শুরুতেই জানিয়ে দিতে চাই যে সাইফোর্স এর সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভ ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432086 এই নম্বরটিতে। এবং আমাদের সাথে যোগাযোগের যে নম্বরটি আছে 16260, মানে যেখানটিতে আপনি SMS করবেন সেই নম্বরটি তো আপনার জানাই আছে, এবং আছে অবশ্যই ফেসবুক এর পেজটি। সো অবশ্যই অবশ্যই আপনি এখানটিতে আসবেন, ভিজিট করবেন, শুধু ভিজিট করলে হবে না, আপনার কমেন্ট লাগবে, লাইক লাগবে, অনেক কিছু লাগবে। আর এই 7টা দিন কি করেছিলেন কি করছিলেন সবকিছুই আমাকে লিখে পাঠাতে পারেন এই মুহূর্তে, এবং আমি সবগুলোই পড়তে চাই এবং শোনাতে চাই আপনাদেরকে। সো প্লিজ পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে যে ওয়েলকাম সংটি আপনাদের জন্য রয়েছে সেটি খুবই চমৎকার একটি ট্র্যাক, মন্ত সুফিয়ানা বাই শাহরিয়ার রাফাত, খুবই চমৎকার। সো শুনতেই থাকুন এবং আমাকে লিখতেই থাকুন।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম FusionBD.com।
ভালোবাসার বাংলাদেশ, Yes friends, we are broadcasting live from Dhaka FM 90.4 ebong cholche apnar favorite program Prana Bhalobashar Bangladesh. Welcome korchi aro ekbaro Meghla ami apnake ar ei muhurte ghorite shomoy thik rat 10ta beje 43 minute. It's your time, so please block the time and to be with us. Ar onek onek comment and SMS korben amaderke, already onek chole esheche, so aro chai alpote keno jeno mon bhore na, bhalobasha mone hoy aro beshi keno hoy na, onek beshi ভালোবাসতে চাই এবং ভালোবাসা পেতেই চাই। আর এই ভালোবাসাবাসীর এই মোমেন্টে পড়তে চাই একটি কথা, মানে বলতে চাই একটি কথা, সেটি হচ্ছে যে তৃপ্তি মতোই ইংলিশ শিখতে এবং ভার্সিটি কোচিং, MBA, জব ও BCS এর ইংলিশে 100% কনফিডেন্স পেতে কিনুন সাইফুরস নিউবেস্ট গ্রামার। এই একটি বই আপনার জীবন বদলে দিতে পারে। বইটি পেতে যোগাযোগ করুন 01713 432 0 80 এই নাম্বারটিতে। ওকে, এবং আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনেকগুলো ওয়েতে, এবং ওয়েগুলো জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান এবং লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনি আপনি আপনার ভালোবাসার কথা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করতেই পারেন নির্দ্বিধায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আপনি চলে আসতে পারেন, কিন্তু বলতে পারেন শুধুমাত্র বৃহস্পতিবার রাতেই। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু, একটিবার মানে একবার SMS করলে হবে না, একাধিকবার আপনাকে SMS টি করতে হবে। ওকে, 16260 হচ্ছে আমাদের নাম্বার, এখানটিতে আপনি SMS করবেন যত খুশি তত। এবং ফেসবুকে আমাদের যে কমন SMS, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং এখানটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা আছে। সো আমি রিকোয়েস্ট করব বন্ধু, যারা এই মাত্র যুক্ত হলেন তারা অবশ্যই আমাদের এই পোস্টটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ঢাকা এফএম এর পেজটিতে লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং এই মুহূর্তে যেসব বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে পড়তে চাই, তাদের কমেন্ট এবং SMS। এবং অনেক বন্ধু বলছেন যে কখন গুরু আসবেন, কখন আমাদের গেস্ট আসবেন। অবশ্যই বন্ধু, অপেক্ষার পালা শেষ করে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন গুরু এতেশাম স্টুডিওতে, এবং সাথে থাকবেন আজকের বিশেষ অতিথি বন্ধুও। আর অপেক্ষা যেহেতু করছেন, এতদিন ধরে করেছেন, সো আর একটু করতে হবে আর কি। এই মুহূর্তে আছেন মোতালেব, লিখেছেন যে মেঘলা আপু, গুরুকে আমার সালাম টা পৌঁছে দাও। আসসালামু আলাইকুম গুরু, ওকে আমি পৌঁছে দিলাম মোতলেব আপনার হয়ে। অ্যান্ড আছেন শামিম রানা, লিখেছেন যে গুরু ভালো আছেন। আব্দুর রহিম নিশাদও আছেন, লিখেছেন যে গুরু আমি আপনাকে খুব মিস করি। এবং আছেন ফয়সাল উদ্দিন, লিখেছেন যে নিপাকে খুব সুন্দর লাগছে, নিপা হচ্ছে আজকে আমাদের গেস্ট। সো ওনার ফটোগ্রাফ আপলোড করা হয়েছে ফেসবুকে, সেই ছবিটা দেখেই ফয়সাল এই কমেন্টটি করেছেন। অ্যান্ড কাজী মিনহাজ আছেন, লিখেছেন যে এক সপ্তাহ তোমাদের প্রোগ্রাম থাকে না কেন? আচ্ছা, ওকে, সেটা একটা প্রশ্ন, জানি না কেন থাকে না, জিজ্ঞেস করতে হবে ম্যানেজমেন্টকে। অ্যান্ড নরিন আক্তার লিখেছেন আজকের গল্পটা কেমন হবে। নরিন, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি খুঁজতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং শুনতে হবে পুরো অনুষ্ঠানটাই, তখন আপনি জেনে যাবেন যে আজকের গল্পটা কেমন হবে। অ্যান্ড আছেন মাসুদা মাসু, লিখেছেন যে মেঘলা আপু তোমার ভয়েসটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড রবিউল আজম লিখেছেন নিপা আপুকে সুইট লাগছে। আছেন আমাদের সাথে ওকে বিলাস আছেন মগবাজার থেকে, এবং আছেন আমাদের সাথে আলমগীর, উনি লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো, তোমাকে খুব মিস করছি অ্যান্ড গুরুকেও, ওকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আশিক আছেন, লিখেছেন যে আমার SSC পরীক্ষা দোয়া করো, গুরুকে আমার জন্য দোয়া করতে বলো। অবশ্যই আশিক, দোয়া করি ভালোভাবে পরীক্ষা দেন, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আসলে তোমাকে তুমি করে বলা উচিত না, কেন ক্ষমা খায় আপনি করে বলছি। সো ভালো করে মন দিয়ে পড়ো এবং আজকের প্রোগ্রামটি না শুনলেও চলবে। আর আমাদের এই প্রোগ্রামটি লাইভ যারা শুনতে পারেন না, অনেক সময় মিস করে যান, তাদেরকে বলছি যে আফসোসের একদমই কারণ নেই, আপনি আমাদের এই প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারবেন। আমাদের একটি ওয়েবসাইট আছে এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এখানটিতে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, সো আপনি ইচ্ছে করলে যখন তখন ডাউনলোড করে শুনে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামগুলো। এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন এসএমএস এর মাধ্যমে মাহবুব। উনি ফরিদগঞ্জ থেকে লিখেছেন যে মেঘলা পোহা হাউ ইউ, আমার এসএমএস তুমি একদিনও পড়ো না প্লিজ, আজ পড়বে কিন্তু। ওকে মাহবুব, আজকের দিনটিতেই আপনার এসএমএস টি আমার চোখে পড়েছে ফরচুনেটলি, অ্যান্ড পড়ে দিয়েছি, সো ইউ শুড থ্যাংক মি। ওকে, অ্যান্ড জিয়াউর আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে মেঘলা আপু গুরুকে আমার সালাম, আমি আপনার নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করুন। ওকে, ওয়েলকাম ফ্রেন্ডস। অ্যান্ড আছেন নিতু ব্রাহ্মণবাড়িয়া থেকে, লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো, গুরু কেমন আছে, গুরুকে আমার সালাম জানাচ্ছি, আমি একজনকে অনেক ভালোবাসি, এই কথাটি উনি জানিয়েছেন। ওকে, অ্যান্ড মিজান আছেন কুষ্টিয়া থেকে, লিখেছেন যে আপনি সবাইকে বলে দিন আমি আমার মাকে খুব ভালোবাসি, পৃথিবীর সবাইকে বলে দিন তারা যেন সবাই তার মা বাবার সেবা করে। অফকোর্স আপনার এস এম এস এর প্রতি আর আপনার এই ফিলিংস এর প্রতি অনেক অনেক শ্রদ্ধা বন্ধু, এবং আমি জানি যে আমার সব বন্ধুরাই তার মা বাবাকে অনেক অনেক ভালোবাসে, এবং সবাই তার মৃত্যুর আগ পর্যন্ত মা বাবাকে ভালোবেসে যাবে এবং অবশ্যই সেবা করবে। অ্যান্ড আশরাফুল ইসলাম আলভি লিখেছেন যে আই লাভ ইউ গুরু অ্যান্ড মেঘলাপু, হাউ আর ইউ, আই এম রেগুলার লিসনার অফ ভালোবাসার বাংলাদেশ, দিস ইজ মাই ফেভারিট শো। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড নাজির হোসেন যুক্ত হয়েছেন, লিখেছেন যে কেমন আছো আপু, আজকে আমি প্রথম ফেসবুক শেয়ার করছি, খুব ভালো লাগছে। ওকে, ওয়েলকাম, মানে ফেসবুক আজকে প্রথম আপনি ইউজ করছেন, ওকে, ভেরি সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড মিল্লাত হোসেন বুলু লিখেছেন যে সালাম গুরু অ্যান্ড মেঘলাপুকে, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আছেন এই মুহূর্তে প্রিন্স, লিখেছেন নিপা আপু আশা করি আপনার ভালোবাসার গল্প সুন্দর হবে। অ্যান্ড আব্দুর রহিম নিষাদও যুক্ত আছেন, ওনার এস এম এস একবার পড়েছি এবং উনি অনেকগুলো কমেন্ট করছেন। সো বন্ধু, আপনিও কিন্তু কমেন্ট করতে থাকবেন অনেকবার, এস এম এস ও করতে থাকবেন অনেকবার, আপনাকে জানিয়ে দিচ্ছি তাই নিয়ম যে আরো একবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আরো একবার জানাতে চাই যে সাইফোর্স এর সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভড ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713432086 এই নাম্বারটিতে। এবং আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, আপনার সেই ভালোবাসার গভীর অনুভূতিগুলো ছড়িয়ে দিতে চান যদি আপনার বন্ধুদের মাঝে, তো আপনি অবশ্যই আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আর এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু সুন্দর করে লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এই পেজটিতে এসে আপনি লাইক করবেন আমাদের পোস্টে এবং কমেন্ট করবেন যত খুশি তত, এবং ইচ্ছে করলে শেয়ার করতেও পারেন যত খুশি তত আমাদের এই পোস্টটিকে আপনার ফ্রেন্ডের কাছে। সো অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবসময়ের মতো, এটাই আশা করছি। আর এই মুহূর্তে আমি আপনার জন্য প্লে করে দিতে চাই সুপার রোমান্টিক একটি সং।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ।
Yes friends, you are listening Prana Bhalobashar Bangladesh. আর আমাদের এই অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। আর এই মুহূর্তে মেঘলা আরো একবার ওয়েলকাম করে নিচ্ছি আপনাদের সবাইকে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 11:02 আছে আপনার সাথে অনেকটা সময় জুড়ে। আর অবশ্যই একটু পরে যুক্ত হতে যাচ্ছেন গুরু এতেশাম, যার জন্য সবার এত অপেক্ষা, এত এত কিছু, এত ভালো লাগা, এত ভালোবাসার এত এত কিছু, এত কমেন্ট, এত SMS, তাকে তো অবশ্যই একটু পরে ওয়েলকাম করতে হবে। এবং একটু পরে গুরু হিতেশামের সাথে সাথে যুক্ত হবেন আজকের আমাদের বিশেষ অতিথি বন্ধুও। সো বন্ধু, অবশ্যই আপনি আছেন এবং সাথেই থাকবেন এটাই আশা করছি আপনার কাছ থেকে। এবং এই প্রত্যাশা নিয়ে বলতে চাই আরো একবার, তৃপ্তিমতো ইংলিশ শিখতে এবং ভার্সিটি কোচিং, MBA, জব ও BCS এর ইংলিশে 100% কনফিডেন্স পেতে কিনুন সাইফুরস নিউবেস্ট গ্রামার। এই একটি বই আপনার জীবন বদলে দিতে পারে। বইটি পেতে যোগাযোগ করুন 01713432080 এই নাম্বারটিতে। এবং আমাদের সাথে যে যোগাযোগ করবেন তার জন্য তো ওয়ে আছেই, আর ওয়েগুলো সবাই জানেন, যারা জানেন তারা তো জানেনই,
কিন্তু যারা এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে বলতে চাই যে আপনি আমাদের সাথে কিভাবে যুক্ত হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন চটপট 16260 এই নাম্বারটিতে। আর অবশ্যই আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারেন, শেয়ার করতে পারেন আপনারই ভালোবাসার কথা, সব বন্ধুদেরকে অকপটে জানিয়ে দিতে পারেন বন্ধু। আর সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং একবার না বন্ধু, একাধিকবার আপনাকে SMS করতে হবে, একাধিকবার, ওকে? অ্যান্ড ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং আমাদের এই পেজটি যে রিয়েল সেটি আপনি বুঝবেন আমাদের পেজের লাইকিং এর পরিমাণ দেখে। এখানে লাইকিং এর পরিমাণ হচ্ছে 291,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, বরাবরের মতো আবারও আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ আমাদের এই পেজটিতে লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে প্রাণা ভালোবাসার বাংলাদেশে, সেখান থেকে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন তাদের SMS এন্ড কমেন্টস পড়ছি। যেমন ওয়াজেদ আলী লিখেছেন ফেসবুকে যে আপু আমার কমেন্ট কি পড়বে, ওয়াজেদ পড়ে দিয়েছি আপনার কমেন্ট। অ্যান্ড জহির মিয়া লিখেছেন যে মাই লাভ জাস্ট ফর গুরু অ্যান্ড মেঘলা আপু, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড ইব্রাহিম শাহ লিখেছেন আই লাভ মেঘলা আপু অ্যান্ড গুরু, থ্যাংক ইউ সো মাচ। আছেন প্রান্ত লিখেছেন যে গুরু আপনার ভয়েস টিউন এত ভালো লাগে কেন, রিয়েলি কেন এত ভালো লাগে জানি না। অ্যান্ড আছেন আমাদের সাথে ইহাবুদ্দিন, উনি লিখেছেন যে আমি মনে করছি আজকের গল্পটা ভালো হবে, ডেফিনেটলি। অ্যান্ড আরেকজন বন্ধু আছেন ফেসবুকে লিখেছেন যে মেঘলা আপু অ্যান্ড গুরু হাউ আর ইউ, ওকে উই আর ফাইন। অ্যান্ড কাজী রাকিব হোসেন শিহাব লিখেছেন যে আপু আমি তোমাকে ফার্স্ট ফেসবুকে কমেন্ট করছি, প্লিজ আমার কমেন্টটা পড়ো অ্যান্ড ওয়েলকাম মি। ওয়েলকাম করছি কাজী রাকিব আপনাকে। অ্যান্ড মোহাম্মদ জামান লিখেছেন মেঘলা আপু আপনি কেমন আছেন, আমার জীবনের প্রথম কমেন্ট করলাম, পড়লে খুশি হব, ওকে পড়ে দিলাম, নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। অ্যান্ড সুইটি আছেন আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে লিখেছেন আমি শুধু প্রাণা ভালোবাসার অনুষ্ঠান, ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠানের নামই শুনেছিলাম, আজ শুনছি খুবই ভালো লাগছে, ওকে সুইটি। ভালো লাগার তো কিছুই হয়নি, কেবল তো শুরু, আর অনেক কিছুই বাকি আছে। সো আরো ভালো লাগতে চাইলে, লাগাতে চাইলে নিজেকে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আর শুনতেই থাকুন। আছেন এই মুহূর্তে মাহফুজ আহমেদ রায়ের বাজার থেকে লিখেছেন মেঘলা আপু আমার তো আর তর্স হয়েছে না, প্লিজ প্রোগ্রাম শুরু করুন। একটু তো ওয়েট করতেই হবে মাহফুজ, একটু পরেই আমি প্রোগ্রাম শুরু করতে যাব গুরু হিতেশামকে নিয়ে, অবশ্যই তাকে ওয়েলকাম করব ফার্স্টলি, অ্যান্ড সেটা একটু পরে, তার আগে আপনাদের কমেন্ট পড়ে নি। অ্যান্ড আছেন সোহেল রানা লিখেছেন যে আই লাভ নিপা আপুর স্টাইল, ওকে। নিপা আপু হচ্ছে আজকে আমাদের অতিথি বন্ধু, ওনার ফটোগ্রাফ আপলোড করা হয়েছে ফেসবুকে, সো যারা যারা ফেসবুকে ওনাকে দেখতে পাচ্ছেন তারাই কমেন্ট করছেন, এবং যারা SMS করছেন তাদের যদি কোনো সুযোগ থাকে ফেসবুকে ভিজিট করার তাহলে ভিজিট করতে পারেন www.facebook.com/dhakafm90.4। এবং এই মুহূর্তে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছেন আই মিস ইউ মেঘলা আপু অ্যান্ড গুরু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তাহমিনা আক্তারও যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু আমি আশিককে অনেক ভালোবাসি, ওকে। মোহাম্মদ শামীম হোসেন আছেন লিখেছেন যে আপু আমার SMS পড়ো না, আমি খুবই রাগ করলাম। অ্যান্ড শামীম এখন আপনার কমেন্টটা পড়ে দিয়েছি ফেসবুকে, আই থিঙ্ক যে রাগের পরিমাণটা কমে গিয়েছে, অ্যান্ড রাগ মেঘ এসব কেটে গিয়ে একেবারে রৌদ্রোজ্জ্বল হাস্যোজ্জ্বল চেহারা হয়ে উঠেছে আপনার। আর এই মুহূর্তে আছেন আমাদের সাথে রৌদ্রহীন দুপুর রাতের বেলা, অ্যান্ড আপনার রিয়েল নেমটা দিলে বোধহয় ভালো হতো, তাহলে শুনতে আরো বলতে আরো বেশি ভালো লাগতো, ওকে। লিখেছেন যে অসাম নিপা রিয়েলি নাইস। মনিকা আহমেদ যুক্ত হয়েছেন ফেসবুকে, লিখেছেন যে আমি মনিকা, আমি সবুজকে খুবই ভালোবাসি, সবুজের বাড়ি কুমিল্লা, ওকে। উনি ডিটেলস জানিয়ে দিয়েছেন এবং আরেকবার দেখে নিতে চাই যে আমাদের সাথে কে কে যুক্ত আছেন। আছেন এই মুহূর্তে বিলাস মগবাজার থেকে, ওকে, উনি আরো একবার কমেন্ট করেছেন, এবং আছেন এই মুহূর্তে
আমাদের সাথে লিপা উত্তরা থেকে আছেন, কবির কুর্মিটোলা থেকে অন্তরা আছেন গাজীপুর থেকে, এবং আছেন আমাদের সাথে সোহাগ টঙ্গী থেকে, রামপুরা থেকে যুক্ত হয়েছেন মনির হোসেন, আছেন আমাদের সাথে নুতরাজ রানী, উনি লিখেছেন আমাদেরকে, নারায়ণগঞ্জ থেকে আছেন এই মুহূর্তে সুজন শ্যামলি থেকে, ফাইন আছেন আমাদের সাথে রাজিন চাঁদপুর থেকে, এবং ফেসবুকে যারা আছেন তারা তো আছেনই, কমেন্ট করতেই থাকুন আমাদেরকে, এবং www.facebook.com/hakifm90.4 এ আপনি কমেন্ট করবেন এবং আমাদেরকে আপনি টেক্সট করবেন 16260 তে। আর আরো একবার জানিয়ে দিই বন্ধু, সাইফোর্সের সমস্ত ব্রাঞ্চে ব্যতিক্রম ধর্মী টেস্ট বেসড সলভ ক্লাস ভিত্তিক সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432086 এই নাম্বারটিতে, এবং অনেক বন্ধুই খুব খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সো আমি আর কাউকে অপেক্ষা করাতে চাই না, বিকজ ইটস টাইম টু ওয়েলকাম গুরু এদেশাম।
ধন্যবাদ জানাচ্ছি মেঘলাতোকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন। চিরচেনা সেই কথাগুলো বারবার বলতে মন চায়, আর যখন 14 ফেব্রুয়ারি একদম কাছাকাছি, যখন মনে করিয়ে দেয় যে প্রায় একটা বছর সময় হয়ে আসলো প্রাণা ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে বসা, মেঘলা, এটা আসলে অবাক হওয়ার মতোই ব্যাপার যে সেদিন যখন শুরু করেছিলাম সেই শুরুটা এত কোন এক সময় মহিরুহে পরিণত হবে, কোন এক সময় এই শুরুটাকে ঘিরে লিসনার্স কমিউনিটির মধ্যে এত চমৎকার একটা আত্মিক বন্ধন তৈরি করবে, সেটি সত্যি আজ দারুণ এক ভালো লাগায় পরিণত হয়েছে। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালোবাসার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। এবং আপনারা জানেন যে 14 ফেব্রুয়ারি যেখানে আমরা সবাই পরস্পর একসাথে হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, এই 14 ফেব্রুয়ারিতে আমরা আমাদের এক বছর পূর্তি অবশ্যই উদযাপন করব আপনাদেরকে সাথে নিয়ে, প্রাণা ভালোবাসার বাংলাদেশের সামনে এবং পেছনে এর বিনির্মাণে যারা থাকেন, এবং সেই সাথে আপনারা যারা এই লিসনার্স কমিউনিটি, সবাইকে সাথে নিয়ে দারুণ এক আনন্দঘন সময় আমরা পার করতে যাচ্ছি খুব শীঘ্রই। এবং আমার বিশ্বাস এই দিনটিতে সবাই আপনারা আমাদের সাথে থাকবেন। আমি আর দেরি না করি, বরং যার জন্য অপেক্ষা, যার জন্য প্রতীক্ষায় থাকে প্রত্যেক বৃহস্পতিবারের এই মহেন্দ্রক্ষণ, যার জন্য আপনারা সকলে মিলে আমি সহ মুখিয়ে থাকি, হট সিটে কে বসতে যাচ্ছেন, হট সিটকে কে অলঙ্কৃত করছেন, সেই মানুষটির জন্য আমি আর অপেক্ষায় থাকতে চাই না, বরং তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে যাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। স্বাগত আপনাকে।
ওয়েলকাম। আসলে ধন্যবাদ জানাই ভালোবাসার বাংলাদেশ লিসেনারদের, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় গুরু এতেশামকে, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকলকে।
আপনি জানেন যে আপনি অনেক বিশেষ এবং আপনি অনেক স্পেশাল, কারণ ঠিক এরকমই কোন এক সময় আমরা শুরু করেছিলাম এক বছর আগে এই ভালোবাসার বাংলাদেশের যাত্রাকাল, তখন আমরা বিশ্বাসও করতে পারিনি যে এটার সাথে মানুষের ইনভলভমেন্টটা কি লেভেলের থাকবে, কিন্তু দিনের পর দিন, বছরের মাসের পর মাস, দেন ফাইনালি বছর যখন ঘুরে আসলো তখন এস্টাবলিশড হয়ে গেছে যে না, আমরা যে উদ্যোগটা শুরু করেছিলাম সেটি যথার্থ ছিল এবং সেটি পরিপূর্ণ হতে চলেছে আপনাকে মোস্ট প্রবাবলি সাথে নিয়ে। ইউ আর দ্য সোফার লাস্ট গত বছরের, এবং সামনে বছরে পা আমরা রাখতে যাচ্ছি এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের এই শিশুটিকে সাথে নিয়ে। সো ইউ আর দ্য স্পেশাল যে হট সিটকে অলঙ্কৃত করছে জাস্ট বছরের একদম শেষ প্রান্তে এসে।
সত্যি গুরু, আসলে একটা কথা বলতে চাই শুরুতে, যেটা হচ্ছে আপনাদের ভালোবাসার বাংলাদেশটা যেরকম মানে শুরু হয়েছে একটা একটা অকেশন নিয়ে, ভাবতে ভাবতে অনেক দূর পর্যায়ে চলে গেছে, চলে যাচ্ছে আমাদের শ্রোতাদের মনে, এবং তাদের বিশ্বাসে। আমিও আসলে এরকম একটা প্রোগ্রামে আসব কখনো ভাবিনি, বাট আমি থিঙ্ক করেছি যে অনেক অনেক লাভ স্টোরি আমি শুনি, বাট অনেক ডিফারেন্স কিছু শুনি, বাট আমার ভিতর থেকে যে অনেক চিন্তা চেতনা আমার লাইফে ঘটেছে যে অনেক ঘটনা, যদি আমি কখনো বলতে পারতাম আমার সেই ভালোবাসার গুরুর কাছে, সবাই যদি শুনতো আমার কাহিনী, এটা আসলে আমি ফিল করতাম, বাট এরকম সাহস কখনো হয়নি যে আসলে আমি বলবো। বাট সাডেনলি গতকাল আমার হাজবেন্ড এটা একটা মেসেজ সেন্ড করেছে বিদ্যুতের গতিতে আমার কাছে, সেরকম একটা মেসেজ যায়, একটা ফোন কল যায় রেসপেক্টেডলি। সত্যি আমি লাকি পার্সন ইন আওয়ার ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে। থ্যাংকস গুরু,
থ্যাংকস টু ইউ অ্যাকচুয়ালি, কারণ আপনারা আমাদের সাথে থাকেন, আপনারাই হট সিটে বসেন, আপনারা আমাদেরকে সুযোগ করে দেন আপনাদের ড্রয়িং রুমে, আপনাদের কিচেন রুমে, আপনাদের বারান্দায়, আপনাদের বাড়ির সামনে যে ছোট্ট লনটিতে থাকে সেখানে, ইভেন দো আপনাদের বেডরুমে পর্যন্ত আমাদেরকে ঢুকবার সুযোগ করে দেন। এবং আমরাও সেই রকম মনুষ্য, সেই রকম মনুষ্যত্ব, সে ধরনের মানসিক অবস্থা নিয়ে আপনাদের সাথে সাথে পা ফেলি। সে কারণে আমারও কিন্তু অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা জানানোর আছে যারা এই হট সিটকে দিনের পর দিন এসে বসেছেন এবং অলঙ্কৃত করেছেন। আমি আর সময় না নিই, বরং 14th February ভেরি স্পেশাল অকেশন যেটা খুব শীঘ্রই আসতে যাচ্ছে, তার আগ মুহূর্তে আপনার জীবনের কথা, আপনার জীবনের ভালো লাগা মন্দ লাগা ভালোবাসার কথা দিয়ে আরো বেশি স্পেশাল হয়ে উঠুক, আরো বেশি অনন্য জায়গায় পৌঁছে যাক প্রাণ ভালোবাসা বাংলাদেশের স্টুডিও, একদম বছরের শেষ প্রান্তে এসে স্পেশাল ব্যক্তি হিসেবে আপনার জীবনের কথা আরো একটু অন্য উচ্চতায় নিয়ে যাক ভালোবাসাকে। সে প্রত্যাশায় একদম শুরু করতে যাচ্ছি এবং আমি চাইবো যে একদম প্রথম থেকেই, জীবনের প্রথম থেকে আপনি আপনার জীবনের কথা বলা শুরু করবেন।
ওকে, থ্যাঙ্কস গুরু। অ্যাকচুয়ালি আমি শুরু করি আমার লাইফটা, মানে আমার পার্সোনাল লাইফটা শুরু থেকে, মানে আমি শৈশব লাইফ থেকে একটু বলতে চাচ্ছি গুরু। আমি নিপা, আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুরে, সেখানে আমার জন্মস্থান। আমি এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি যেখানে রেস্ট্রিক্টও ছিল না, বাট মানে এতটা স্বাধীনতাও ছিল না, মাঝামাঝি একটা লেভেলে, বাট খুব মানে ইসলাম ভিত্তিকের মাধ্যমে আমি আর কি পড়া হয়েছি। তো এভাবে স্কুল কলেজ এভাবে পার হয়েছে, মোটামুটি একটা রেস্ট্রিক্টের ভিতরে, ও দৌড়াদৌড়ি হোড় হোল্লাট এগুলো আমার ভিতরে ছিল না। একটা এক্সপেকটেশন ছিল যেটা হচ্ছে বাবা মাকে পড়তে দিয়েছে, আমি বড় হয়েছি, বড় হয়ে একটা কিছু করব, এরকম একটা কিছু। আর হোম ডিস্ট্রিক্টে আমার প্রাইমারি থেকে শুরু করে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেখানে আমার চলে গেছে। তো এভাবে বড় হতে হতে এক পর্যায়ে আমার গুরু, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি 2008 সালে। তো 2008 সালের আমি যখন একটা স্টেজ আসে মানুষের লাইফে, বিভিন্ন স্টেজ থাকে, আমার সেই স্টেজগুলো এসেছে ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার কথা যেহেতু বলতে এসেছি, সো আমিও কিছু বলতে চাচ্ছি ভালোবাসায় রূপে রাঙিয়ে। গুরু, মানুষের শৈশব কৈশোর যৌবন সব সময় আসে, আমারও এসেছে। তো আমি যে জায়গাটাতে বড় হয়েছি খুব একটা মানে যে পারিপার্শ্বিকতা ছিল খুবই ভালো ছিল, আমি কারো কারো ডিস্টার্ব পেতাম না, খুব ভালোভাবে আমি আমার স্কুল কলেজে যাওয়া আসা করেছি, কারণ আমি ওভাবে চলাফেরা করেছি। এরকমও আছে যে আমার এলাকায় খোঁজ নিয়ে দেখা যায় যে আমাকে এখনো কেউ চিনি না এরকম, বা এমনকি আমার লাইফে অনেক প্রপোজ আসছে যে আমাকে অফার করা হয়েছে, বাট সব আমি ডিনাই করেছি। একটা কথাই চিন্তা করেছি যে আমি একজন মেয়ে, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, বড় হলে মানুষ অনেকে অনেক ডিস্টার্ব করবে এবং কি হবে, তো আমি কেন তাদের প্রতি ইনভলভ হব। আর একটা জিনিস আমার ব্রেনে সবসময় কাজ করতো, যেটা গুরু, যে মানুষ বলে যে বিদেশ নষ্ট করো কিন্তু সমাজ নষ্ট করো না। গুরু, এটা আমি ছোট থেকে ছোট বুদ্ধি হওয়ার পর থেকে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শুনেছি এবং কি বইপত্র পড়ে এসেছি, তো এটাই আমার কানের ভিতরে সবসময় বাজত।
নিপার ছোটবেলায় কি অনেক বেশি আবেগঘন ছিল? নিপা ছোটবেলায় কথা বলতে গিয়ে চোখের আশপাশে আমি পানি চিকচিক করতেছে দেখছি, এরকম একটা অবস্থা। এখন ভালো লাগায় না মন্দ লাগায় তা অবশ্য ফাইন্ড আউট করতে পারছি না, বাট মনে হচ্ছে অনেক আবেগে মাখামাখি অবস্থা তার শৈশব কৈশোর।
আসলে আবেগেই বলা চলে, কারণ আমি
সবারই আবেগে, বাট আপনার জন্য একটু বেশি মনে হচ্ছে।
বেশি আসলে গুরু এই কথাটা আমি আমি আরো শুনেছি, আমি যখন একটু একটু দূরে চলে যাই, আমি যখন আমার আনন্দমোহন কলেজের ভার্সিটি থেকে আমি চেঞ্জ করে যখন ঢাকায় চলে আসি, একটু দূরে চলে গেলাম, তো ওখান থেকে শিফট করার পরে আমি যখন স্যার আমাকে একটা বিরাট বিশাল বলা চলে, উনি একটা আমার বড় উপকার করে গেছেন, তো উনি আমাকে বলেছেন যে নিপা তুমি অনেক আবেগপূর্ণ, তুমি অনেক ভালো। তো আমি আসলে মেনটা বুঝতে পারিনি, তো আমি তখন এক সময় ফিল করলাম স্যার আমাকে কেন এই কথাটা বললো, পরে চিন্তা করলাম আসলে অ্যাকচুয়ালি আমি ওইভাবে কাউকে ইনভলভ করতে পারি কথা বলি যার জন্য আমার ফেসটাই হয়তো এরকম কি করলাম। হ্যাঁ গুরু, আমি আসলে বড় হয়েছি যে কাউকে, আমার আজ পর্যন্ত মনে হয় না যে মানে কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলেছি। আর অ্যাকচুয়ালি গুরু একটা কথা বলবো কি, আমার মুরব্বী যারা আমি তাদের খুব খুব বেশি কাছে চলে যেতে পারি। আমার জীবনে যতগুলো মুরব্বীদের সাথে আমার পরিচয় হয়েছে ওনাদের সাথে, আমি ওনাদের স্নেহটাই পেয়েছি, ভালোবাসাটাই পেয়েছি অত্যন্ত, আমাকে যাদের আমার শ্রদ্ধেয় অনেক মুরব্বী আছেন, সত্যি গুরু সেটা ভুল আর নয়, তাই বলতে হয়তো বা আমি তাই। গুরু স্কুলে স্কুলে আমার টিচার, স্কুলে বড় হয়ে প্রাইমারি স্কুলের টিচাররা এখনো আমাকে, এখনো আমাকে দেখলে চিনে, এখন কয়জনকে কে চিনে, এখনো আমার নাম বললে কথা বললে, স্টুডেন্ট এতটা ব্রিলিয়ান্ট ছিলাম না বাট খুব একটা খারাপ সেটাও না, ছিলাম মাঝামাঝি। স্কুল লাইফ থেকে প্রাইমারি থেকে পার হওয়ার পরে যে আমি আমার মাধ্যমিক পর্যায়ে আসি, সেখানকার টিচাররাও এখনো আমি তাদের সাথে যোগাযোগ করি। আমার ফ্রেন্ড যারা ফ্রেন্ড ছিল তারা মানে হচ্ছে কি মানে মোটামুটি আমি ইংলিশটা একটু ভালো পারতাম, মানে আমার ফ্রেন্ড ওরাও ভালো পারত বাট বেটার দেন গ্রামারের ক্ষেত্রে বলেন, সবটা আর মুখস্থের ব্যাপারটা তো দ্রুত চলে আসতো। তো গুরু আমার ফ্রেন্ডরা বিভিন্ন মানে ইচ্ছিল সলিউশন করে দিতাম, বাট তাদের যদি কোনো ফ্যামিলি ম্যাটার হোক বা তাদের পার্সোনাল, আমি আমি না ওরা যদি আমার কাছে বলতো প্রবলেম গুলো যে নিপা আমার বাসায় এটা ঘটেছে বা আমার 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 ওকে মানে একটা যে পাশে একটা ডিস্টার্ব করতেছে বা আমি ওর প্রতি ইনভলভ হয়ে যাচ্ছি, তো কি করা যায়?
ঢাকায় ফেমে যেমন গুরু এতেশাম, জামালপুরে তেমন গুরু নিপা।
না গুরু আসলে এত বড় হতে পারিসো এই, তো আমি তখন ডিসিশন দিতে গিয়ে আমি ভাবতাম না যে আমার ফ্রেন্ড কি ডিসিশন দিচ্ছে, তখন মনে হচ্ছে প্রবলেমটা যদি আমার হতো আমি কি করতাম গুরু। তখন মানে আমি আমার মাধ্যমিক পর্যায়টা শেষ হয়ে আমি ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসি, সেখান থেকে আমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়, অলরেডি সেকেন্ড ইয়ার ক্লোজ মানে ক্লোজই হয়ে যায় কারণ টেস্ট পরীক্ষা দিয়েছি, তো শেষ হয়ে যায়। তো আমার ফ্রেন্ড ছিল তিন্নি, সুমা, নূপুর, ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো ওরা জানতো যে আমি খুব নরম, অনেক শান্ত, এবং কে আমার ফোন ছিল, আমি কাউকে ওরকম মরণটো না যে একটা ছেলে দেখলে ভালো লাগতো বা কেউ অফার করবে বা বান্ধবীরও রিকোয়েস্ট করছে যে এই তোকে ও পছন্দ করছে। আমি বললাম না, আমার বাবা আমার বাবা মা ভাই এরাই আমার অনেক, আমি চাই না ওদেরকে কষ্ট দিয়ে একটা কিছু করতে বা সমাজের ভিতরে আমার একটা দুর্বলতা থেকে যাক, আমার বাবা যেন কারো কাছ থেকে কোনো ধরনের অপমানজনক কোনো আমার সম্পর্কে কোনো তথ্য না পেয়ে কষ্ট পেয়ে ফিরে আসে। সো গুরু আমি সবসময় ব্রেনে এটাই রাখতাম যে আমার বাবা মা তো অনেক কষ্ট করে আমাকে, কষ্টই তো আমরা বুঝতে পারি। হ্যাঁ গুরু একটা পর্যায়ে আমার একটা ফ্রেন্ড, নামটা বললে হয় বলি সমস্যা, তিনি ও একটা ফোন কলে অ্যাফেয়ারে ইনভলভ হয়ে যায়, তো মাঝে মাঝে মেসেজ দেখায় আমাকে, দেখ নিপা এরকম এরকম কোথায়, বলে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, খুবই ভালো নাকি রে, দেখ মাঝে মাঝে ফোন করে মেসেজ পাঠায়, মেসেজ অনেক রোমান্টিক, আমি পড়ি ও এনজয় করে অনেক, পড়ি আমরা সবাই মিলে একটু গল্প করি, জাস্ট এটা এনজয় হয়। ওর ও স্যার মানে আমাদের স্যাররা ছিল খুবই ফ্রেন্ডশিপ ফ্রেন্ডলি, খুবই, বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যের টিচাররা তো জানি গুরু খুব রোমান্টিক হয় আর স্টুডেন্টদেরকে অনেক আপন করে নেয়। তো আমাদের একটা স্যার ছিলেন, উনি আবুশাম স্যার, ওনার কাছে ও তো একটা চটপটে টাইপ, মানে কাউকে কোনো কিছু মনে করতো না, সরাসরি যা আসতো বলে দিত। হ্যাঁ তিনি স্যার, স্যার আমার কিন্তু জানেন স্যার আমার এরকম এরকম একটা ছেলে চয়েস করেছে ওই শ্যামপুর স্যার, এরকম অনেক হাই কোয়ালিটির খুবই ভালো, তাই তুমি প্রেমে পড়ে গেছো। স্যার প্রেমে পড়ে নাই, তবে মেসেজ পাঠাচ্ছে, ফোন কল দিচ্ছে, আমিও তাই করি। তো একটা সময় মনে হয়েছে তিনি ভালোই মনে হয় ছেলেটা, তখন জানেন না গুরু যে মাঝে মধ্যে ফ্রেন্ড যদি ইনভলভ হয়ে যায় তখন পাশের ফ্রেন্ড কেও সে চায় যে তোর ফ্রেন্ডকে দাও একটু কথা বলি। তো ওরকম ভাবে আমাকে একদিন রিকোয়েস্ট করতেছিল যে তুই একটু কথা বলাম, দেখ আমি কিন্তু আমার ফোন আছে, আমি কোনো ছেলেদের সাথে কথা বলি না, ওর সাথে কথা বলবো তখন চাইবে যে তোর সাথে কন্ট্যাক্ট করতে না পারলে আমাকে চাইবে যে একটু নিপাকে দেওয়া যাবে, বা নিপাকে তোর সাথে তোর ফোনটা বন্ধ থাকলে আমার ফোনে ফোন দিবে, বলবে যে নিপার ফোনে একটু ফোন দেই, তো দেখ আমার বাসায় ডিস্টার্ব হবে, বাবা মামাকে ভুল বুঝবে, তো এটা করিস না। তো ফ্রেন্ড যেহেতু বারবার যদি রিকোয়েস্ট করে সেটা হয়, তো তখন একবার যে আমি কথা বলি, কথা বলার পর আমার ফোন নাম্বারটা ওইভাবে চলে যায়, বুঝতেই পারতেছিস কি হবে, তো চলে যায়, চলতে থাকে এইভাবে, চলতে চলতে তখন আমাদের টেস্ট পরীক্ষা শেষ, আমি কোচিং করি, প্রাইভেট পড়ি, একসাথে বান্ধবীরা আবার কলেজে যায়, দেখা হয়, এই চলতেছে চলতেছে, যে যার মতো পড়াশোনা ব্যস্ততা যাওয়া আসা হয়, এরকম ভাবে চলতে থাকে গুরু। তো আমার ফোনে কিন্তু আমার রিলেটিভ ছাড়া কখনো কোনো আননোন নাম্বার ফোন আসে না, কারণ কেউ জানে না দিবে বা কে। তো একদিন একদিন মাঝ দুপুরে আমার পড়াশোনা কোনো টাইম ছিল না, সত্যি কথা গুরু, আমার যখন ভালো লাগতো আমার ফ্রেশ লাগতেছে আমি বই নিয়ে বসতে পড়তাম, আমি কোনো টাইম মেনটেন করতাম না, এখন আমার ব্রেনটা ভালো, এখন আমার পড়াটা মুখ ফুতাম তখনই পড়তে বসতাম, জাস্ট আমি হোমওয়ার্ক করতেছিলাম, তো ওই মুহূর্তে আমার ফোন বেজে আসে, ফোন বাজার পরে আমি দেখতে পাচ্ছি যে একটা অপরিচিত নাম্বার, আমি ভয়ে ফোনটা রিসিভ করতেছি না, একবার কেটে গেল, দুইবার কেটে গেল, আরেকবার তবুও কেটে গেছে, জাস্ট পাঁচবারের সময় আমি ফোনটা রিসিভ করেছি, রিসিভ করার পর সালাম দিলাম, আমাকে সালাম দিল,
কিছু কমেন্টস আমরা নিয়ে নিই, এবং আমরা চাইবো যে আপনারা বেশি বেশি পরিমাণে লাইক এবং কমেন্টস দিন আমাদের ডেডিকেটেড পোর্ট www.facebook.com/thakafm904 এই পোর্টে। এবং সেই সাথে আমি ছোট্ট করে নিপার একটু বর্ণনাও দিয়ে দিই, যাতে করে আমার বন্ধুরা যারা ইমাজিন করেন যে আজকের হট সিটে যিনি বসেছেন তিনি কেমন বা কি বিষয়, যদিও আপনারা ফেসবুকের মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছেন কিন্তু যারা ফেসবুকে অ্যাভেলেবেল না তাদের স্বার্থে আমি বর্ণনা দিয়ে দিচ্ছি। একদম যারা আমরা আসলে ইসলামিক মূল্যবোধ নিয়ে বড় হচ্ছি বা ইসলামিক মূল্যবোধকে মনের মধ্যে খুব ভালোভাবে ধারণ করি, তারা নিজেদের কাছের মানুষজনকে যেই পোশাকে দেখতে পছন্দ করি ঠিক সেই রকমই পোশাকে আচ্ছাদিত হচ্ছে আমাদের আজকের অতিথি বন্ধু নিপা। তার মুখমণ্ডলটা শুধু আমি দেখতে পাচ্ছি এবং যতটুকু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, স্রষ্টার এক দারুণ সৃষ্টি, এটার কৃতিত্ব অবশ্যই স্রষ্টা, যে এত দারুণভাবে তাকে সৃষ্টি করেছেন তিনি, এবং তার উজ্জ্বল গায়ের রং সব মিলিয়ে মনে হচ্ছে যে একদম আমার মনে হয় যে আমি একটু ইন্সপায়ার্ড হচ্ছি নিপাকে দেখে, যে এই ধরনের বেশভূষা এবং এই ধরনের যদি অ্যাটিটিউড এবং বডি ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আমার মনে হয় না যে সমাজে যে ধরনের আনরেস্টগুলো মেয়েদের ক্ষেত্রে হয় সেই পরিমাণটা হয়তো তুলনামূলকভাবে অনেক কমে আসবে। আমি চলে যাচ্ছি মেঘলার কাছে, মেঘলার মাধ্যমে আবার ফিরে আসবো নিপার জীবনের বাকি কথাগুলো শুনবার জন্য।
এক্স্যাক্টলি গুরু, একদম ঠিকই বলেছেন, এবং গুরুর কথা ধরেই বলি, গুরুর কথা রেস ধরে যে আমাদের যে আজকের অতিথি বন্ধু আছে নিপা আপু, রিয়েলি অনেক সুন্দর একটা চেহারা, খুব মিষ্টি, এবং ওনার যে হিজাব পরেছেন তার কালারটা হচ্ছে গ্রিন, খুব মানে গ্রিন কালারের একটা হিজাব পরা, এবং রিয়েলি খুবই সুন্দর, কমপ্লেক্সনটা অনেক ব্রাইট, ছোট একটা নোজ পিন পরা, হালকা একটু লিপস্টিক দেওয়া, একটু কাজল দেওয়া, সব মিলিয়ে ছিমছাম সুন্দর। আর গুরু ডেফিনেটলি অনেক সুন্দর করে বর্ণনাটা দিয়েছেন, আমি শুধু কালারটা বললাম, এবং অনেক বন্ধুই যুক্ত হয়ে গেছেন এবং খুব ভালোভাবে ইনভলভ হয়েছেন আমাদের সাথে। সো বন্ধু, আপনার জন্যই আপনার কমেন্ট এবং SMS গুলো পড়বো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যারা এই মাত্র যুক্ত হলেন যে কিভাবে যুক্ত হবেন আমাদের সাথে, কিভাবে আপনি কানেক্টেড
হবেন, কিভাবে ইনভলভ হবেন, কিভাবে আপনি আমাদেরকে SMS করবেন এবং কমেন্ট করবেন সেই নিয়মগুলোই জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ দিয়েও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhaka-fm90.4। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই ঢাকা FM এর সেই কাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং আপনি এখানে দেখছেন যে লাইকিং এর পরিমাণ 291,000 প্লাস, সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানে যে আমাদের পোস্ট আপলোড করা আছে সেই পোস্টে অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন এবং অনেকে শেয়ারও করছেন। সো বন্ধু, আমরা চাই আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ যে প্লিজ আমাদের এই পেজটিতে লাইক করুন, আমাদের এই কমেন্ট, আমাদের এই পোস্টটিতে লাইক এবং কমেন্ট করুন। এবং যদি চান আপনি ইচ্ছে করলে এই পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। সেই মুহূর্তে আছেন আমাদের সাথে মোহাম্মদ সালাউদ্দিন শাওন, লিখেছেন গুরু আমি এবং হানিফ দুজন মিলে শুনছি। অ্যান্ড মাহবুব, ওকে মাহবুব নবী লিখেছেন যে ভালো লাগছে ভালোবাসার বাংলাদেশ। এবং আর একজন বন্ধু লিখেছেন যে নিপা আপুর ভয়েসটা রিয়েলি নাইস অ্যান্ড দুঃখ বিলাসী ফাইন। লিখেছেন যে নিপা আপু তোমার মতো সুইট অ্যান্ড কিউট, যেন তোমার জীবনও গল্পটাও যেন এরকম সুইট এবং কিউট হয়, তুমি যেরকম সুইট এবং কিউট সেটাই বোঝাতে চেয়েছেন বেসিক্যালি। অ্যান্ড মোহাম্মদ জাফরান ইসলাম রাসেল লিখেছেন যে আজকে মনে হয় গল্পটা ভালো হবে, ওকে দেখা যাক কি হয়। এবং নিপা আপু তার জীবনের গল্প বলছেন, আমরা অনেকটা গল্প শুনেছি এবং আরো অনেক অনেক কিছু জানার বাকি আছে, সো সেই গল্পটাই শুনবো, সে সবকিছুই আমরা শুনবো। এবং বন্ধুরা আমাদের সাথে আছেন এবং নিশ্চয়ই সাথে থাকবেন, এবং যারা এখনো টিউন করেননি তারা অবশ্যই টিউন করবেন। এবং যারা টিউন করে আছেন তাদের কাজ হলো, যারা টিউন করেননি তাদেরকে বলা যে এখনই ঢাকা FM 90.4 টিউন করুন এবং প্লিজ শুনুন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। ওকে, আছেন এই মুহূর্তে আমাদের সাথে তন্ময় মল্লিক, লিখেছেন যে নিপাপুর ভয়েসটা খুব মিষ্টি লাগছে। অ্যান্ড আছেন মাসুদ মিলন, লিখেছেন যে মেঘলাপু নিপাপুকে খুব সুন্দর লাগছে, রাইট। অ্যান্ড আলী সোহেল লিখেছেন যে নিপাকে খুব স্মার্ট লাগছে, অ্যান্ড উফ অনেক প্রশংসা নিপাপুকে ঘিরে। অ্যান্ড মামুন সরকার লিখেছেন যে ভেরি নাইস ভয়েস টিউন, ওকে। রাত্রি সরকার লিখেছেন যে খুবই সুইট লাগছে আপিকে নিপাপু, ইউ আর সো সুইট, ওকে। অ্যান্ড মাসুম খান লিখেছেন যে বেস্ট অফ লাক। আছেন মেহেদি হাসান লিখেছেন যে আপু অনেক সুন্দর দেখতে। এবং SMS করেছেন আমাদেরকে একজন বন্ধু, লিখেছেন যে নিপা তুমি, ওকে, নিপা আপুকে অনেক তার ভালো লেগেছে এবং তিনি যাতে ভালো থাকেন, তার জীবনটাও যাতে সুন্দর হয় সেই কামনা করেছেন। এবং সবুজ সাগর লিখেছেন যে অল দ্য বেস্ট প্রাণ ভালোবাসার বাংলাদেশ। আছেন এই মুহূর্তে SM সৈকত লিখেছেন যে নিপা তুমি, তোমাকে খুব ভালো লাগছে। এবং মনিব হাসান মৃদুল লিখেছেন যে নিপাপুর ভয়েসটা অনেক ক্লিয়ার। অ্যান্ড মনিরুল ইসলামও আছেন, লিখেছেন যে বুঝতে পারছি না নিপাপুর গল্প কেমন হবে। এবং বুঝতে চাইলে মনিরুল ইসলাম অবশ্যই আপনাকে গল্পের শেষটুকু পর্যন্ত শুনতে হবে, আর এই জন্য আমাদের সাথেই থাকতে হবে। আছেন এই মুহূর্তে নদী চৌধুরী, লিখেছেন যে নিপাপু তোমার কণ্ঠটা অনেক সুন্দর। মামুন সরকারও আছেন, লিখেছেন যে ইউ আর এ ভেরি গুড গার্ল। আছেন আবু কায়েস, আছেন প্রান্ত, আছেন আমাদের সাথে মোহাম্মদ আরিফুল ইসলাম, নাজির খানও যুক্ত হয়েছেন, এবং আরো আছেন এই মুহূর্তে রাসেল, রোজ আছেন আমাদের সাথে, আছেন এই মুহূর্তে বিল্লাল, সাব্বির খানও যুক্ত হয়েছেন, আছেন দিয়া উত্তরা থেকে, জয় আছেন রূপগঞ্জ থেকে। সো বন্ধু, আপনি আছেন, আপনি থাকবেন এবং শুনতেই থাকবেন আমাদেরকে, আর SMS করবেন 16260 এই নাম্বারটিতে। আর আমি বেশি কথা বাড়াতে চাই না, সো এই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি গুরু এহতেশামের কাছে এবং তার মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
Was downloaded from fusionbd.com.
হানি পাতা পর থেকে
গুরু, তারপর মধ্য দুপুরে বললাম আমি পড়তে বসেছি, পড়তে বসার পর আমার ফোন আসে, পাঁচবার চারবার কেটে যাওয়ার পর পাঁচবার আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর আমার মনে আছে যে আমি হ্যালো বলি, হ্যালো বলার পর একটা ছেলে মানুষের টোন আসে, একটা ছেলে টোন, তো আমি মানে টোনটা শোনার পর আমার গলাটা শুকিয়ে যায়। অ্যাকচুয়ালি গুরু, আমি তো ফোন ইউজ করতেছি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের পরে, বাবা রিকোয়েস্ট করে ফোনটা নেওয়া হয়েছে, কারণ দেয় না, কি করবো গুরু বলেন। সবাই বান্ধবীদের দামি দামি ফোন সেট নিয়ে যায়, ওরা বলে তোর ফোন নাই কেন, আমি আর বলি না, বুঝতেই পারতেছে না যে আমি না ফোনের দরকার, অথচ বাসায় কিন্তু চাই, কিন্তু বাবা তো দিচ্ছে না, ভাইয়া তো অসম্ভব,
ভাইয়া তো আমার বড় ইমিডিয়েট 3 বছরের বড়, সে তো
ফোন রাখা যাবে না।
হ্যাঁ ফোন রাখা যাবে না, ফোন দিয়ে কি করবি, ফোন লাগবে না, তুই কলেজে যাবি আসবি শেষ, এত 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 বড় হওয়া উচিত না।
আচ্ছা তারপর কথোপকথনটা শুনি আমরা।
হ্যাঁ করো, পরে ফোন দে, ফোন দেওয়ার পর আমি হ্যালো বলি, সালাম দে, সে আপনি কে বলে, হ্যাঁ বলে যে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আমি সে আপনি কে, হ্যালো আমাকে ফোন করেছেন, কয় কেমন আছেন, আমি আশ্চর্য, আপনি নাম ঠিকানা কিছু জানি না, আপনি কেমন আছেন বলতেছেন, এটা তো ঠিক না, আর এটা তো একটা আননোন নাম্বার, আর আপনি কি জানেন আমি আননোন নাম্বারের সাথে কথা বলি না, তো ও ও কথা না বলতে আমি লাইনটা, আমি বলছি যে দেখেন আমি লাইনটা কেটে দিই গুরু, আসলে যখন শুনতে পেলাম একটা ছেলে কণ্ঠ, বাসায় মা আছে, আমার বোন আছে, ভাই ভাইয়া নাই বাইরে থাকে, বাবা বাইরে থাকেন, তো আমি লাইনটা কেটে দিই, কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আর মাথায় রাখি না, আচ্ছা ঠিক আছে ভালো কথা, কিছুক্ষণ আবার পাঁচবার কল আসছে, একটু ফোনের সাইডে রেখে দেখি আবার পাঁচবার মিসড, তো আবার পাঁচবার কে দিল, তো দেখি সেম নাম্বার, তবুও রিসিভ করে না, বারবার ট্রাই করতেছে, বারবার ট্রাই করার পর আমি আবার আবার কল দেওয়ার সময় আমি রিসিভ করি, পরে রিসিভ করার পর আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, দেখেন আপনি যেই হন না কেন আমি আপনার সাথে কথা বলবো না, আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আর কখনো ডিস্টার্ব করবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, বলি কেটে, আমি আর শুনতে চাই না যে আসলে সে কি বলতে চায়, আমি সরাসরি লাইনটা কেটে দিই, তো কেটে দেওয়ার পর গেল গুরু ভাবেই, আমি আমার আমার ফ্রেন্ডদেরকে বলি না যে দেখ আমাকে এরকম প্রবলেম হচ্ছে, সত্যি গুরু আমি নিজের মধ্যে চেপে রাখতেছি যে দেখা যাক কি হয়, আর গুরু একটা জিনিস কি বলি না কেন জানেন, যে আসলে আমার একটা দিক, জানি না গুরু এটা দোষ কিনা গুণ, কখনো যদি আমার কোনো প্রবলেম হয় সেটা আমি কাউকে বলি না, একা একাই আমি এটা চিন্তা করি যে আমি নিজে নিজে মানে সমাধান দেওয়ার চেষ্টা করি, যে আসলে ডিসিশনটা আমি কিভাবে কভার করতে পারবো, এই প্রবলেমটা হচ্ছে কিভাবে ফেস করবো, বা কাউকে বললে কি সমাধান আসবে, তখন আমি চিন্তা করি যে আমি একটা সমাধান নিয়ে আসি, নিয়ে আসার পর তখন অন্য একজনকে মনে মনে চিন্তা অন্য একজন পাশে নিলাম, এই গল্পগুলো বললাম, সে কি সমাধান দিবে, আমার চেয়ে ভালো কোনো সমাধান আশা করা সম্ভব না, তখন আমি স্টপ করে নিজের ভিতরে রেখে দিই যে থাক আমি কাউকে আর বলবো না, হয়তো ওকে বললাম ওর এক ফ্রেন্ডকে বলবে, উল্টা পাল্টা হয়ে যাবে, হঠাৎ রাত 12টার পর থেকে মেসেজ আসতে শুরু করে, মেসেজ ওই নাম্বারটাতেই, আমি বলি কি আশ্চর্য, এভাবে বলি বলার পর মেসেজ তো কি মানে পাঁচটা করে মেসেজ আসে, পাঁচটা করে কল, পাঁচটা করে মেসেজ প্রতি রাতে, আবার এমনি করে ধীরে ধীরে আমি আর ফোন রিসিভটি করি না, তো মেসেজগুলো পড়ি, আমি আবার বললাম না গুরু আমি ইংরেজির প্রতি একটু অ্যাট্রাক্টেড বেশি, তো মেসেজগুলো খুবই ভালো লাগে, যে মেসেজের ভিতরে কোন রকম মানে খুবই ভালো একটা মানে পড়ার মতো, আপনি জ্ঞান অর্জন হবে এরকম কিছু একটা মেসেজ পাঠায়, বোঝা যাচ্ছে যে আমার পাশের লোকটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে মেসেজগুলো আমি পাচ্ছি, তো এভাবে দেওয়ার পর আসে যে প্লিজ ফোনটা রিসিভ, আমি যেন ফোনটা রিসিভ করি, এভাবে আসে, হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে এটাই, তো দেখতে দেখতে এভাবে চলে যায়, বারবার মা বলতে থাকে যে কে ফোন করে, আমি বলছি মা আমি জানি না, তো দেখ না একদিন মা আমাকে ওয়ার্ড্রোবের উপর থেকে আমাকে ফোনটা দিয়ে যায়, বলে যে এই কে বার এত রাতে কে কল করে, আমি বলছি জানি না, তো কে যেন থাক থাক ওইভাবে রেখে দিই, তো যখন মেসেজগুলো আসে প্রায় বেশ কয়েকদিন আসতে থাকে, একা একাই পড়ি, পড়তে থাকি শেষ, ফোন দেয় শেষ, এবার ও প্রতিদিন কি করতো পাঁচবার করে, পাঁচবারে বেশি দিত না, শুধু পাঁচবার দিত, আর মেসেজগুলো অসম্ভব রকম ভালো, তো এক সময় এরকম করতে করতে মনে হলো যে এভাবে মানুষটা মেসেজ পাঠাচ্ছে, মেসেজটা তো খুবই ভালো মনে হচ্ছে, তো তো আবার ফোনও দেয় পাঁচবার, পাঁচবারে বেশিও দেয় না, দিনের বেলায় দেওয়া বাদ দিছে, এখন রাতে ফেলে দেয়, আরেকদিন হঠাৎ করে দিনের বেলা ফোন দিল, পরে আমি ফোনটা রিসিভ করলাম, করার পর হাই হ্যালো যেটা হয় বললাম, আমাকে বললো যে, আমি বললাম যে আচ্ছা আপনি আমাকে এরকম ডিস্টার্ব করতেছেন, আমি কিন্তু একটা স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, তো আপনি নিশ্চয় জানেন না আমি একজন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, আর ইন্টারমিডিয়েট টাইমটা খুবই কম, সো আমাকে অনেক পড়াশোনা করতে হচ্ছে, কারণ আমি এখন টেস্ট পরীক্ষা আমার অলরেডি শেষ হয়ে গেছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করুন, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করবো না, আপনার সাথে একটু কথা বলবো,
কি কথা বলবেন, আমি তো কোনো কথাই বলতে পারি না। আর ফোন সম্পর্কে অপোজিটের মানুষটার সাথে কথা বলবো এরকম অ্যাটিটিউডও নাই গুরু, এটা বলে দিলাম। তবুও কথা বলবো, কিছুই বলবো না আপনাকে, ডিস্টার্ব করে প্লিজ ভাই ডিস্টার্ব করেন আমাকে, বারবার রিকোয়েস্ট করে, বারবার বারবার রিকোয়েস্ট করে। তো কলেজে যাই, ফ্রেন্ডদের সাথে দেখা করি, একবার ভাবে বলবো আমি থাক বলবো না। আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার ও জানতো, কেন জানি জানতো, জানে না যে আমি ইন্টারমিট পরীক্ষা দিচ্ছি গুরু। এটা একটা আমার কাছে একটা ওই মনে হলো, আমার ফার্স্ট ইংলিশ পরীক্ষা প্রথম হয়তো প্রথম পরীক্ষা, আমি পরীক্ষার দিন আমাকে পরদিন ফোন করলো, ফোন দিয়ে আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে আমাকে বললো যে আপনি কেমন আছেন, আমার পরীক্ষা ভালো হয়েছে তো গুরু? তখন মনটা একটা ফ্রেশ লাগলো যে যাক দেখা যাক কি হয়। ফোনটা হ্যাঁ ভালো আছি, আপনার পরীক্ষা কেমন হয়েছে? হোয়াট, আমি তো আপনার সাথে কথাই বলি নাই, তো আপনি কিভাবে জানতে পারলেন আমার পরীক্ষা কেমন হয়েছে? কয় না আমি বুঝতে পারছেন, যে বুঝতে পারছেন ইন্ডোটোলজিস্ট ও থাক আর প্রশ্ন করলাম না যে জানি না আসলে। আমি বলছি দেখেন আপনি নিশ্চয় আমার পরিচিত কেউ, তাহলে তো আমার পরীক্ষা শেষ হয়েছে কিনা কেমন হয়েছে এত জানার কথা না। তবু অ্যাভয়েড করে আমাকে, মানে টোটালি আমাকে এড়িয়ে চলতেছে। তো তারপর আমি বললাম যে হ্যাঁ আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা ই করা, আমি পরে কিন্তু বলছি যে আমি পরীক্ষার্থী পরীক্ষা দিব, এর আগে ডিস্টার্ব করার আগে বললাম, পরে বললাম, বলার পরে বললো পরীক্ষা কেমন হয়েছে। আমি বললাম ঠিক আছে আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ, তো সব কোশ্চেন অ্যান্সার করতে পেরেছেন? আমি বলছি হ্যাঁ, যতটুকু আমি আসলে পারি না পারি টোটালি ফুল অ্যান্সার করার চেষ্টা করি, যে যাই কিছু পাই মানে পার্কস দশ মার দুই নম্বর করতে পাবো, একটা পাবো তো কোনো ছেড়ে আসি না আমি এরকম। দিদি কই গুড, এটা আমার মতো জানেন, আমি না কখনোই প্রশ্ন ছেড়ে আসি না, কোশ্চেন যে যাই হোক যাই পারি সব লিখে আসি। একটা পজিটিভ দিক চলে আসলো গুরু। তারপরে চলতে থাকে এভাবে, চলতে চলতে কথা বলতে থাকি। আমার ফ্রেন্ড বলে যে আমার ফ্রেন্ড তিন্নি বলে যে এই তুই কি কারোর সাথে ফোনে কথা বলিস? না ফোনে কথা বলবো মানে আমি তো সময় পাই না, কথা বলবো কেন? ও আর কথা বলে না, ও কিছুই বলে না। এভাবে বলতে বলতে তখন তো গুরু আমার সাথে কথা বলে কোনো ফর্মাল কথা বলতেছে ভদ্রভাবে। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে আপনি কি করেন, তখন ও বলে তখন ও প্রাইমেশিয়াতে পড়াশোনা, বললো আমি ঢাকায় থাকি, বাবা মা সব সেটেলড, আমি একটা ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে, তখন সেকেন্ড ইয়ার সরি থার্ড ইয়ার একে বলে। তো ভালো তো কথা বলে এত সুন্দর করে গুরু, একটা জিনিস ভালো লাগতো খুব সুন্দর করে কথা বলতো,
খুবই সুন্দর।
হ্যাঁ মানে ফোনের টোনটা খুবই, টোনটা কেমন জানি না, টোনটা ভালো, বাট কথার ধরন গুলো আপনাকে সাথে মানে নর্মালি মানে কোন রোমান্টিক কথা না, বাট একটা বোঝানোর কথা, একটা গল্প, একটা কথা খুবই সুন্দর করে বলে।
এই সুন্দর ভাবে কথা বলতে পারতো যে মানুষটি,
নাম হচ্ছে রোহান,
নিকনেম রোহান,
হ্যাঁ ওর নাম রোহান,
মানে খুবই চমৎকার করে কথা বলতো,
খুবই চমৎকার। মানে
একটু দুই একটা নজরানা একটু পেশ করা হোক,
নজরানা পেশ করা হোক বলতে যে পরীক্ষা দিয়েছো, খেয়েছো না, সরি আপনি কি খেয়েছেন, পরীক্ষা দিয়ে এসেছেন, পড়তে বসেছেন, এই কথাগুলা খুব আন্তরিক ভাবে বলা শুরু করলো। জানি না গুরু, আমি তো ওরকম ভাবে বলতে চাচ্ছি না, বলছে আপনি তো পরীক্ষা শেষ হয়ে গেছে, একটা বাজার দেখা গেল কি আমি কলেজ মানে পরীক্ষা হল থেকে বের হওয়ার পর ফোনটা যখন অন করে সেই মুহূর্তে ফোন করে, পরীক্ষা শেষ হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে? হয়েছে মোটামুটি, মোটামুটি কেন, নেক্সট পরীক্ষার জন্য খুব ভালো হয়, এভাবে বলে বেশ ভালোই লাগে গুরু। ওইভাবে যদি
বন্ধুরা আমরা শুনছি নিপার জীবনের কথা, এবং নিপার জীবনের কথাটা আসলে অনেকখানি অসম্পূর্ণ হয়ে যায়, অনেকখানি অব্যক্ত থেকে যায়। এবং সবচাইতে বড় যেটি ব্যাপার যে আমার লিসেনার্স বন্ধুদের আকাঙ্ক্ষা কিন্তু অনেকখানি নিবৃত হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়, আনটিল আর আনলেস যদি সেই মানুষটিকে আমরা আমাদের সামনে হাজির না করি। এবং যে মানুষটির কথা নিপা বারবার বলছে তার ভালোবাসার মানুষটির নাম রোহান, সেই রোহান যার কথাবার্তার মধ্যে নাকি সেই রকম রোহানি শক্তি আছে যা একটা মানুষকে মানুষের মধ্যে মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করতে পারে, সেই রোহানকে আমরা এখন স্টুডিওতে নিতে যাচ্ছি এবং তাদের দুইজনকে সাথে নিয়ে জীবনের কথা শুনতে থাকবো, কোথায় এসে জীবন থমকে গেছে নাকি দারুণভাবে জীবন স্মুদার একটি গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। একদম ভ্যালেন্টাইন ডে ঠিক প্রাক কালে আমরা এবং আমাদের এক বছর পূর্তির ঠিক সন্ধিক্ষণে এই ভালোবাসা এই যে যুগল আমাদের সামনে উপস্থিত, তার আর কি কি তথ্য, আর কি কি ঘটনা, আর কি কি গল্প নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে সেগুলোই শুনতে থাকবো। এখন আমরা নিয়ে আসছি আপনাদের সামনে নিপার সেই ভালোবাসার মানুষ রোহানকে এবং তার কাছ থেকে শুনবো নিপা এবং রোহানের জীবনের বাকি ঘটনাগুলো। লিসেনার্স, ফাইনালি আমরা সেই মানুষটিকে পেয়েছি এবং আনুষ্ঠানিকভাবে প্রাণ ভালোবাসার বাংলাদেশে তাকে স্বাগত জানাচ্ছি। রোহান, স্বাগত জানাচ্ছি আপনাকে।
থ্যাংক ইউ।
যেমনটা শুনছিলাম আপনার ভালোবাসার মানুষ নিপার কাছ থেকে, এবং নিপা বারবার বলছিল যে যখন আমাকে তাকে সে ফোন দেয়, ফোন আবার পাঁচটা মিস কল আর কি, এবং পাঁচটা SMS, এবং এই পাঁচটা যে SMS গুলো করা হয় সেটা একদম এক একটা বুলেট বা ক্ষেপণাস্ত্রের মতো, যেটা মানুষের বুকের মধ্যে একদম বিঁধে যায়। স্পেশালি নিপা অনেক কনজারভেটিভ ফ্যামিলি বিলংস করে, অনেক ধর্মীয় একটা পরিমণ্ডলে বড় হয়েছে, তারপরেও ওর মধ্যেও আপনি ক্ষুধা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন সেই মেসেজগুলো পড়বার জন্য, অ্যাটলিস্ট যে মেসেজগুলো কেমন হয়, তাই তো নিপা?
জি গুরু।
তো কি কি এমন শক্তি বলে, কোন এক শক্তি বলে আপনি এই স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো মেসেজ গুলো পাঠাতেন, আমাদেরকে একটু শিক্ষা টিক্ষা গুলো দেন, বিশেষ করে আমার বন্ধুরা যারা শুনছে তারা হয়তো অপেক্ষায় আছে যে কি ধরনের আপনি মানে তরিকা অবলম্বন করতেন এ ধরনের ক্ষেপণাস্ত্রকে একটা ছাড়বার জন্য, যাতে করে নিপা আপনার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে পড়ে।
অ্যাকচুয়ালি গুরু, সেই সময়গুলোতে আমার মানে ফার্স্ট টাইম কারোর সাথে ইনভলভ হয়ে যাচ্ছিলাম, আমি কাউকে কারোর সাথে একদম কন্টিনিউয়াস কথা বলতেছি, কন্টিনিউয়াস তার সাথে যোগাযোগ করতেছি। তো এমন একটা মুহূর্তে আমি নিজে খুবই প্রাউড ফিল ছিলাম এবং নিজে খুবই মানে কি বলবো এটাকে
এক্সাইটেড
ছিলাম। তো তখন অটোমেটিকলি মানে ফিলিংস থেকে মেসেজ গুলো চলে আসতো, যার জন্য হয়তো বা সেই মেসেজ গুলোতে কিছুটা ছান্দিক ছিল, যার কারণে মেসেজ গুলো হয়তো বা ওর কাছে ভালো লেগে গিয়েছিল ওই মুহূর্তে। তো মেসেজ গুলো আমি পাঠিয়েছিলাম আমার ফিলিংস থেকে, ও কিভাবে নিয়েছে ওই মুহূর্তে, কারণ ওই মুহূর্তে আমি ওর সামনে ছিলাম না, ওর রিয়াকশনটা কেমন হচ্ছিল,
কপি পেস্ট ছিল না তো,
অ্যাকচুয়ালি নট,
কিছু কিছু ছিল
না, কপি পেস্ট এরকম ছিল না।
ভালো ব্যাপার নি,
কারণ একটা ব্যাপার এখানে ক্লিয়ার করি যে আমি যতগুলো মেসেজ ওকে পাঠিয়েছি, ও এর আগে সম্ভবত ও এরকম কোনো মেসেজ বা টেক্সট বা যাই হোক এরকম কিছু সে পাইনি, ও যদি পেত অবশ্যই আমাকে একটা রিপ্লে করতো যে হ্যাঁ এই মেসেজটা তো আমি কপি পেয়েছি বা এরকম কিছু একটা।
আর কতকাল নকল করেছে আমি। এবং আসলে নিপার, আমি যখন বিশেষ বিশেষ করে মেসেজগুলোর কথা বলছিল, নিপার চোখ মুখের যে অভিব্যক্তি আমি নিজে দেখছিলাম যে দারুণ এক অপেক্ষার পরিমণ্ডল সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন আপনি, যে কারণে এই মেসেজগুলোই হয়তো ফাইনালি আপনাদের পরস্পরকে কাছে নিয়ে এসেছে। নিপা, তারপরে
যে গুরু বললাম মেসেজের মানে সিস্টেমটা এরকম হয়ে আসলো যে মেসেজ পাঠাইতে পাঠাইতে সে মেসেজের মাধ্যমে ভালো আছো, ভালো ভালো থেকো, বা মাঝে মাঝে শুরু হয়ে গেল কি গান গুরু যে আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি কথাটা সেখানে নেই, ভ্যানিশ, ডট ডট ডট, আপনি পরে এক সময় আপনি ওই আমাকে বললো যে আপনি বললেন, তারপরে ওই যে ফোন হয় যে ও একটা কন্টিনিউ আমাদের আসলে ভালোবাসাটা শুরু হলো গুরু, সত্যি কথা বলতে কি আপনি বললেন যে আমাকে দেখলে ইসলাম ভিত্তিক মনে হচ্ছে, সত্যি তাই গুরু। আমি ও আমাকে একটা সময় বলতে শুরু করলো যে আমি বললাম যে আপনি কি নামাজ পড়েন, আমি বললাম আপনি কি নামাজ পড়েন, বলে যে না আমি নামাজ আগে পড়তাম এখন আসলে কন্টিনিউ করতে পারি না। তো বলে যে আমার ফ্যামিলির লোকজন সবাই আমাকে নামাজের জন্য বকাবকি করে। আমি বললাম এটা তো ঠিক না, মানে আপনার বাবা মা ফ্যামিলি মেম্বার সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি পড়েন না, এটা তো ঠিক না। জানেন অনেক চেষ্টা করি কিন্তু হয় না, আসলে আমি সে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। তো আমি চিন্তা করলাম যে যেহেতু কথা বলা শুরু করছি ভালো কিছু দিয়ে শুরু হোক, যেহেতু আমি ইনশাল্লাহ গুরু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এখন ইনশাল্লাহ, আগেও পড়তাম ছোট থেকে। তো ওকে পাঁচবার ফোন দেওয়া হতো নামাজের সময় যে ওয়াক্তা রাখ দিয়ে মেসেজ, আমিও মেসেজ। ও একটা গুরু কথা বলবো কি, ও যেহেতু ডট দিয়ে মেসেজ দেওয়া শুরু করলো, আস্তে আস্তে আমার ভিতর থেকে মনে হয় শুধু মেসেজ কি দেখেই যাবো পড়েই যাবো, আমি কি একটাও পাঠাবো না, আমিও শুরু করে দিলাম ডট দিয়ে। এভাবে চলতে থাকে, চলতে থাকতে থাকতে এক সময় ওর প্রতি আমি ইনভলভ হয়ে যাই, যেটা হয় গুরু স্বাভাবিক ভাবে চলতে থাকে। তখন আমি আসলে জানতাম না, পরে এক সময় তিন্নি যেটা বললাম তিন্নি ওর এক বার্থডে 27 জুন, ও আমি জানি না সেই দিনে ও আমাকে ফোন করছে গুরু, এর ভিতর থেকে কিন্তু আমাদের কথা হয়েছে। ওই যে মেসেজ ভালোবাসে, ওর একটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগছে, ও আমার প্রতি অনেক রেসপন্সিবল, অনেক দায়িত্বশীল, আমার কেয়ারফুলটাই বেশি ফুটে উঠছে, যার জন্য আমার ভালো লাগছে, আর ভালো লাগছে এই জন্যই। আর একটা ইসলামী মাইন্ডেড ওর ফ্যামিলি লোকজন, তাহলে ও কেন না আমার কথা। হ্যাঁ, তো চলে যাওয়ার পরে ওর ওই কি ওই 27 জুনে ওর সাথে কথা হয়। হওয়ার পরে আমি জানি না ও আসলে নাম্বার, ওই যে গুরু নাম্বার কোথায় থেকে পেলেন সেটা তো আমি জানি না। আমি পরে ও যেহেতু বলে যে নাম্বার এমনিতে হয়ে যায় নাম্বার পাওয়া যায়, আর বলে যে আমি কিভাবে তোমার কাছ থেকে নাম্বার পাবো, তুমি থাকো সেই জামালপুর আমি থাকি শুধু ঢাকায়, কোনো তোমার সাথে কানেকশন নাই আমি না এমনিতে, মানে চেপে চেপে হয়ে গেছে রং নাম্বারে কল যে রাইট নাম্বার হয়ে গেছে 7-5-13 দিয়ে আমাকে বুঝেছে গুরু। তো আমার ওই রাত্রে ওর একদিন আমাকে সত্যি কথা বলে বলে যে দেখো আসলে নিপা অ্যাকচুয়ালি তোমার ফ্রেন্ড তিনি ওর মাধ্যমে আমার মেয়েটার নাম্বারটা পাওয়া। আমি তো পুরো বোকা হয়ে গেলাম যে কি বলে, সেই জন্য তো তিনি আমাকে মাঝে মাঝে
ফোন করি সেরকম জিজ্ঞেস করি।
হ্যাঁ জিজ্ঞেস করি, আমি তোর কাছে সবকিছু আমি তাকে অ্যাভয়েড করে গেছি যে না না, তো ওর কাছে আমি একটা ফল্ট হয়ে গেলাম না গুরু, আমার খুবই খারাপ লাগছে। তারপর থেকে আমি বললাম দেখেন এরকম মিথ্যাবাদী লোকের সাথে আমি কথা বলবো না, আমি কিন্তু আগেই বলেছি আমি অপরিচিত লোকদের সাথে কথা বলবো, তারপর এতদিন যে আপনার সাথে কথা বলে সবই টোটালি আপনার এরকম। তো পরে সরি টরি অনেক কিছু বলা শুরু করলো, পরে ওর পরে একটা গুরু কেউ লাভলু যে বললাম মানে তিন্নির বয়ফ্রেন্ড যে ছিল লাভলু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, পরে ও আমাকে ফোন করলো যে নিপা আসলে তোমাকে খুব ভালো লাগছে যার জন্য ইন্ট্রোডিউস করা দিছি। পরে গুরু ওই রাত্রে কি ও আমাকে পরে বলে দেখো আজকে আমার বার্থডে, আর আমি বার্থডেটে আমার আপন কোনো মানুষকে আমি হারাতে চাই না, প্লিজ তুমি আমাকে এভাবে কোনো কথা বলো না, যাই ঘটুক না কোনো তোমাকে আমার ভালো লাগছে, এটাই বড় কথা গুরু। সেটা আমি তো কিছুতেই কথা বলতে চাই। পরে ওই দিন গুরু 3-4 জনে কনফারেন্স হলো, আমি স্টপ হয়ে গেলাম, ও কান্না কান্না ভাব যে এতদিন আমার সাথে কথা বলতে ভালো লাগছে ওর, আমার ওই রকম পর্যায়ে চলে গেছি। পরে তিনি আসলো, লাভলু ভাই আসলো
ফোনে কনফারেন্স
কনফারেন্সে চলে আসলাম।
কি নিপা ম্যাম কি রাজি হলেন?
একদিকে জন্মদিন আর একদিকে আমার ফ্রেন্ডদের এই কারণে ইনফর্ম করছি আমার লাভলুকে আর তিন্নিকে
যে ভাই তোদের ঠিক হতে হতে আমার হোয়াটএভার, দেন ফাইনালি ফোন কনফারেন্স এবং পুরো ব্যাপারটা সেটেল ডাউন।
তো গুরু তারপরে চলে আসতে, তো ও এক সময় ফোনে কথা বলতে আমার সাথে পাগলামি শুরু করে দেয়, আমি তোমাকে দেখবো, কারণ দেখা হয় নাই তো গুরু সেই ফোনে কথা বলা, তো দেখা করতে চাচ্ছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আমি তো কখনোই সম্ভব, আমি কখনো কল্পনায় করে গুরু ওকে আমি দেখবো, সত্যি কথা বলতে কি গুরু ওকে দেখার আমার অ্যাট্রাকশন আসে নাই কখনো। তো এরকম করতে করতে তিন্নির আমার সাথে কথা বলে বলতে বলতে পরে এক সময় ও মানে পাগলামি শুরু করে তুমি আমার সাথে দেখা করো দেখা করো। পরে ওর ফ্রেন্ড ফোন দেয় পাগলামি করতে রাস্তার মধ্যে মোবাইল ছুড়ে মানে
রোহন কি ছবিতেও দেখেননি, ছবিও দেখেননি তার এরকম
ছবি ওই মুহূর্তে দেখিনি। পরে কুরিয়ার সার্ভিসে এখানেও একটা বড় একটা ঘটনা চলে আসে, ও কুরিয়ার সার্ভিসে অনেক রিকোয়েস্ট করার পরে কুরিয়ার সার্ভিসে ওর ছবিটা পাঠাইছে, সেই কুরিয়ার সার্ভিসের ছবি আমার হাতে পৌঁছতে বসতে 10 দিন সময় লেগে গেছে।
কেন?
কুরিয়ার সার্ভিস মানে অ্যাকচুয়ালি ওদের গাফিলতির কারণে, ওরা দেখা যাচ্ছে যে ওদের কাছ থেকে ছবিটা আসছে জামালপুর, জামালপুর
সার্ভিসকে জানে এদিকে জীবন যাচ্ছে
সেদিক থেকে আবার জামালপুর থেকে আসতেছে ঢাকাতে
10 দিন পর
আমি আবার টঙ্গির থেকে সার্কেল খুঁজতে খুঁজতে কোথায় এটা আছে এটা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওরা আমার বাসায় এটা পৌঁছায়নি, এটা পৌঁছার পরে ওদের অফিসে গিয়ে আমাকে ওদের মানে ফাইল খুঁজে খুঁজে আমাকে বের করে
নিয়ে যখন হাতে পেলেন
ফাইনালি যখন হাতে পেয়েছি তখন তো
খুলেননি তারা এই মুহূর্তে কেমন অবস্থা?
আমি তো তখন ওই মুহূর্তে কুরিয়ার সার্ভিসে ওদের লোকেদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি যেটা আমার মানে উচিত হয় নাই, তারপরেও করছি যে এটা তো জাস্ট একটা ছবি কিন্তু এর চেয়েও বড় তো ডকুমেন্টস হারিয়ে যেতে পারে।
ফাইনালি পেলেন,
ফাইনালি পেলাম
বন্দি, হাতে নেওয়ার পর ফিলিংসটা কেমন ছিল?
হাতে নেওয়ার পরে তো আমার স্বস্তির নিঃশ্বাস ফেললাম তখন যে
জানতে ছবি দেখানি
হাতে পেয়েছি
পেয়েছেন
দশ দিন পরে
অলরেডি ভালোবেসে ফেলেছেন কিন্তু তাকে দেখতে যাচ্ছেন ফাইনালি পিনটা খুললেন ছবিটা বের হোক
গিয়েছিলাম ওকে সাথে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে বসছি, রেস্টুরেন্টে বসে পরে ছবিটা বের করে আমি মানে আস্তে আস্তে বের করতেছিলাম তো দেখার পরে আমি মানে সঙ্গে সঙ্গে একটা আলহামদুলিল্লাহ বললাম।
কি নিপা এইগুলো যদি স্রষ্টা দেখার ব্যবস্থা করে দিতেন 3G-র মাধ্যমে, যে ভালোবাসার একটা মানুষ যাকে প্রচন্ড ভালোবাসি না দেখে ফাইনালি তার ছবিটা পাওয়া এবং তার ছবিটা পাওয়ার জন্য যুদ্ধংদেহী অবস্থার ভেতর দিয়ে যাওয়া, দশ দিন পর ছবিটা আবিষ্কার করা এবং ছবিটা দেখার জন্য আবার রেস্টুরেন্টে আলাদা পরিবেশে বসতে হবে, যেখান সেখান যেভাবে বসে গেলেই হবে না, এবং আস্তে আস্তে করে প্রথমে কপালের একটু অংশ, দেন চোখ, দেন নাক, দেন ঠোঁট এবং ফাইনালি পুরো মুখাবয়ব সামনে আসা, মুখ দিয়ে নিজের অজান্তে বের হওয়া। আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা যদি দূর থেকে আপনি দেখতে পেতেন, মানে নিজের সৌন্দর্যের জন্য মনে হয় ইচ্ছেতে ভালো লাগা পৃথিবীতে আর তৈরি হতো না, তাই না নিপা? ভালোবাসার এরকম কিছু ক্যারিশমেটিক কেমিস্ট্রি আছে যে কারণে ভালোবাসা কখনোই পুরান হয়ে যায় না নিপা তারপর থেকে।
গুরু আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সত্যি আল্লাহকে আমি অসংখ্য বার শুকরিয়া জানাই, যেটা গুরু আমি আগে বলেছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এখনো আমি প্রত্যেকটা ওয়াক্ত নামাজে বলতাম যে গুরু আল্লাহ আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে আজ পর্যন্ত কোনো কাজ করিনি, যেহেতু একটা কাজ করতে যাচ্ছি, যেহেতু একটা ব্যাপারে আমি এগিয়ে যাচ্ছি, গুরু আল্লাহ তুমি আমাকে যাই কিছু করো ভালোর দিকে নিও, যেটা যদি সেটা খারাপ হয় তাহলে আমাকে ডাইভার্ট করে দিও, তো ইনশাআল্লাহ দেখতেছি ইমপ্রুভ।
আপনাদের প্রেম হলো?
হ্যাঁ প্রেম হলো,
এরকম চিঠি আদান প্রদান, ছবি আদান প্রদান হলো, তারপরে
হ্যাঁ গুরু ও
প্রথম সাক্ষাৎটা কোথায়?
প্রথম একটা একটু বলি, ওর পাগলামি দেখে ওর নানা আমাকে ফোন দিছে হঠাৎ করে, বলে তুমি কে, আমার নাতি এরকম উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, ফোন সারাক্ষণ ফোন কানের মধ্যে থেকে এরকম অবস্থা চলে যাচ্ছে। পরে আমি বললাম যে পরে ও পরিচয় করে দিল, সে নানাটা খুবই ভালো, অসম্ভব সত্যি কথা বলতে
গেলে। আমি একটু শেয়ার করি, আমি তখন ওই ব্যাপারটা ওর ব্যাপারটা ওকে দেখি নাই, ছবি দেখেছি, তারপর পরে আমি আমার নানার সাথে, কিন্তু আমি আমার নানার বয়স প্রায় 85 আপ এখন উনি আছেন, তো ওনার সাথে আমি যথেষ্ট ফ্রি, তো আমি ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমার নানার সাথে শেয়ার করলাম যে নানা এই অবস্থা, আমি এরকম একজনকে পছন্দ করি, তো এখন যেভাবেই হোক এটা ইয়ে করতে হবে, মিউচুয়াল করতে হবে। পরে এই যে নানা বলছে ঠিক আছে ওর ফোন নাম্বারটা দে আমি দেখি ওর সাথে কথা বলি, ওই যে নানা
তারপর নানা আমার সাথে কথা বলে পরে আমার পরিচয় দিয়ে আমি এখানে এখানে থাকি, পরে নানা বলো ও আচ্ছা আচ্ছা তুমি তোমার পাশের এলাকায় থাকো, গুরু ওকে নিয়ে চলে আসে, ওকে ঢাকা থেকে আমাকে আমার সাথে সরাসরি দেখা করার জন্য নানা নিয়ে আসে, নানা একসময় বলে তুমি আমার বাসায় আসো, তখন আমার মেন্টালিটিটা চলে আসে যে আল্লাহ না করুক জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে, তো গুরু তখন ও নানা আমার সত্যি গুরু একটা প্রবলেম হয়েছিল যে ও দেখা করার ডেট ছিল সেটা আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওর মাথা তো নষ্ট, আমি আমার লোকেশন বলে দিছি যে এই জায়গাতে আমি আসি। গুরু একটা জিনিস বলতে চাই, ও যে নানার বাসায় আসছে একই এলাকায় থাকতাম কিন্তু কোনটা বাড়ি সেটা চিনতাম না বাসা, একটা সময় আমি বারান্দায় এসে কথা বলতে থাকি ও বারান্দায় কথা বলতে থাকে, ওর চোখগুলো আবার খুবই অন্যরকম গুরু, হঠাৎ করে এদিক সেদিক তাকালে দেখতে পাচ্ছি কি কোনো একটা মেয়ে কথা বলছে তো আমাকে বলতেছে কি হ্যালো নিপা তুমি কোথায় থাকো, আমি বসপাড়াতে কোথায় একটা দোকান আছে, দোকানের লোকেশনটা বললাম যে মোড়ের ভিতরে, কই এরকম এরকম বাসায়, কই হ্যাঁ, বলে যে দেখো আমি তোমার ঠিক সম্ভবত আমি তোমার ঠিক সামনে, হোয়াট
আমি কি তোকে গুরুকে দেখি নাই? আমি বলতে ও বলতেছে আমার সামনে আনছি কিভাবে, কই তুমি একটু ভালো করে তাকাও। তা আমি দেখতেছি বারান্দার ভিতর দিয়ে একটা ছেলে হাঁটতেছে, ফোনে কথা বলতেছে। আমিও বারান্দা ইজি চেয়ারের ভিতরে শুয়ে এমনি হাঁটতেছি, কথা বলতেছি, বসতেছি। খেয়াল করলাম ভালোভাবে গাছ ছিল, ওগুলো সুপারি গাছ, নারিকেল, নানা আবার প্রচুর গাছ লাগাইছে, তো ভালো করে দেখা যাচ্ছিল না। পরে দেখতেছি একটা ছেলেকে আফসা আফসা, কিন্তু আমাকেও ক্লিয়ার দেখতেছে পুরো, আমি তোকে দেখি নাই কোনোদিন। পরে না আমি বললাম যে তোমাকে দেখা যাচ্ছে না। পরে ও কি করলো, ফোনটা রেখে নিচে নামে গাছটা সব কেটে দিল যাতে ক্লিয়ার দেখা যায় গুরু। তারপর আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বাসাটা দেখলো কোথায় আমি আছি।
সেদিন আমি নানার পাঁচটা সুপারি গাছ কাটছিলাম
ওই রাতে,
না দিনের বেলা।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
যাতে ক্লিয়ার দেখা যায়। হঠাৎ
মানে এটা কেউই জানতেন না যে লোকেশন কোনটা, কার কোনটা, ওর কথোপকথনের ধরন
ধরন মানে আমি বুঝতেছিলাম যে আমি যখন ফোনটা কাটতেছি তখন ও
ফোনটা রেখে দিচ্ছে,
আবার ও যখন আমি আমার ফোন দিচ্ছি তখন ও ফোনটা নিয়ে আর কানে ধরছে।
এটা চমৎকার কোইন্সিডেন্স
এটাই, মানে ও তখন আমি বললাম তোমাকে দেখা যাচ্ছে না, ও কি করলো গুরু আমি জানতাম না এরকম। ও ফোনটা রেখে কেউ দাঁড়িয়ে এসে ও অলরেডি গাছ কাটা শুরু করে দিছে,
মানে একদম কি গাছ গোড়া থেকে কেটে ফেলেছে
গোড়া থেকে।
হায় রে ভাই, আপনি তো একদম বিধ্বংসী অবস্থা
দেখছি গুরু। তারপরে হঠাৎ করে ফোনের সুইচটা অফ হয়ে যায়, অফ হয়ে যায়, আবার অন হয়, আবার অফ হয়। পরে ও বলে কি ব্যাপার, তোমার ফোন ডিস্টার্ব দিচ্ছে গেলাম, সে আমার ফোনে কথা শোনা যাচ্ছে না। কয় ঠিক আছে তুমি দাঁড়া, আমি তোমাকে ফোন দিয়ে আসবো। আমি যে হওয়ার সম্ভব না সেটা, ওই দেখা কিন্তু গুরু পরের দিন একটা ডেট ফিক্সড করেছে, সেই ডেটে দেখা হবে। পরে ও কি করলো গুরু, বলে যে তুমি তুমি নিচে আসো, আমি তোমাকে ফোন দিলাম যে সেটা সব আমি আমি তখন আমাদের বাসায়। পরে গুরু আমি নিচে নেই, পরে আমি কিভাবে আস বাসায় বলছি যে আমি নিচে পানি নিয়ে আসতে যাই, আমাদের কাছে লোক টোক নিয়ে আসে, আমি বাসায় তো পানি নেই, পানি খেতে পারবো না, টিউবওয়েলের পানি বাসার নিচ তলায়। পরে ও কি করে গুরু চলে আসে, গেটে চলে আসার পরে আমি নিচে নেমে আসি, বাসা গেটটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে আসলাম, নামতে থাকি। আমি হঠাৎ দেখতে পেলাম গুরু একটা লোক আসতেছে, সেটা একটা
প্রথম দেখা,
প্রথম আমার প্রথম দেখা সরাসরি ওর দেখা গুরু।
আর আপনি তো ছবিও দেখেননি?
না আমি গুরু কিছুই দেখিনি, আমি খুব ভয়ে ভয়ে আসতেছি যে এই বুঝি কেউ না দেখে, এই বুঝি কে। পরে গুরু ও আসতেছে, আসতেছে অলরেডি আসতেছে, একটা লুঙ্গি পরা একটা লোক, টি শার্ট নীল কালারের এরকম আসতেছে, স্যান্ডেল পরা,
একটু ফ্যাশন ট্যাশন করে যাও
ভাই। তারপর ও আসছে, আমি আমি সিঁড়ি থেকে আমি একটা আকাশি কালার জামা পরা ছিলাম, তো আমি নিচে নামতেছি, একটা সিঁড়ি নামতে আরেকটা অলরেডি ও উপরে চলে আসছে। চলে আসার পরে কই তুমি নিপা, আমি তো থো, আমি বলি কি আসে এটা, লুঙ্গি টুঙ্গি পরা এরকম, টি শার্ট পরা, স্যান্ডেল পরা, গুরু বুঝতেই
পারছিলাম
গুরু। আমি ও এসে বলতেছে কি ফোনটা দাও, আমার ফোনটা চাচ্ছে, মানে ঠিক করে নিয়ে এসে দিবে। ওই দেওয়ার পরে ও আমাকে দুইটা ফোন হাতের সামনে বের করে দিল, তোমার কোনটা পছন্দ সেটা রেখে দাও। আমি তো ভয় পাইতেছি যে আমার তো, হ্যাঁ গুরু, ও এসে আমাকে ফোন দিতেছে, তো একটা হচ্ছে N72, হ্যাঁ দুইটা ফোন। তো আমি চিন্তা করলাম যে দামি ফোন নেওয়ার দরকার নাই, কারণ এটা আমি ক্যারি করতে পারবো না, একটা নর্মাল একটা নোকিয়া সেটা নিয়ে নিলাম। পরে জাস্ট গুরু এভাবে চলে গেল, চলে যাওয়ার পরে পরে আবার কথা বললাম, কথা বলবো পরের দিন ডেট দিলাম, আমি আর দেখা করতে পারবো না। আরেকদিন পরে গুরু আমরা দেখা করতে, মানে ফার্স্ট মানে ফর্মাল ভাবে দেখা করতে যাই। পরে সেদিন নেক্সট ডেতে, পরে সেদিন গুরু আমি সেই বোরকা পরা যেভাবে এখন তো চোখটা বের করে মুখটা বের দেখা যাচ্ছে, সেদিন টোটালি কিছুই দেখা যায় না, শুধু চোখ ছাড়া গুরু। পরে ওই দিন আমার আমার ফিলিংসটা বলি ওকে দেখার পরে, যেটা হলো চিন্তা করলাম যে আমি ফোনের অপোজিটে লোকটার সাথে কথা বললাম, অনেক স্মার্ট, এখন লুঙ্গি পরে আসলো, এরকম স্যান্ডেল পরা, কি হলো রে, মানে গর্ব মই কি হলো রে, এরকম হইতে। পরে ও যখন নেক্সট ডেতে আমার সাথে দেখ, ওয়াও ওয়াও, মানে কি বলবো, বিউটিফুল
আমার
মা ছিল, নানা ছিল, সকালে বের হচ্ছি ফোনটা দেওয়ার জন্য, তা এখন আমি যদি
পরের দিন সেরকম মানজা মারছে তখন মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা।
জি আনছে, যাক আল্লাহ তাআলা রহমত করেছে,
আসসালামু আলাইকুম করেছে
গুরু।
তারপর তারপর মুহূর্তটা কেমন ছিল রোহান, ভালোবাসার মানুষটাকে
নিয়ে, প্রথমবারের মতো,
হ্যাঁ মনের মতো মানুষটাকে নিয়ে,
প্রথমবারের মতো একটা মেয়েকে নিয়ে আমি, মানে ফার্স্ট আমার সাথে প্রথম দেখা, এবং তাকে নিয়ে আমি যাচ্ছি, সেদিকে রিক্সা দিয়ে যেতে হয়, তো রিক্সা দিয়ে আমি যাচ্ছিলাম, এদিকে একটা নদী আছে ব্রহ্মপুত্র নদী, তো ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি, ওইখানে গিয়ে আমরা পাড় দিয়ে হাঁটতেছিলাম আর ওর সাথে আমি আমার যে কথোপকথন গুলো, যে ইম্পর্টেন্ট মোমেন্ট গুলো ফোনে হয়েছে বা কিছু কিছু মিথ্যা কথা বলেছিলাম সেই জিনিসগুলো ওর সাথে শেয়ার করতেছিলাম। টোটালি ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত সবগুলোই শেয়ার করতেছিলাম, যেহেতু ফার্স্ট দেখা। এরপরে আবার আমি ঢাকায় চলে আসবো, কবে কখন দেখা হবে সেটা ঠিক বলা যাচ্ছে না। তো জাস্ট এই কারণে ওর সাথে মোটামুটি প্রায় 3 ঘন্টা আমরা নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, আমাদের বিভিন্ন মোমেন্টের কথা শেয়ার করতেছিলাম, ভালো লাগা খারাপ লাগা, যে ফোনে কথোপকথনে মিথ্যে বলা
মিথ্যা বলা
থেকে হয়েছে, তো সেইগুলো আর কি ওর সাথে ওই মুহূর্তে শেয়ার করতেছিলাম, যে আমি এগুলো বলেছি তুমি এই কথাগুলো বলেছ, ও আবার রিপিট করতেছিল যে তুমি এগুলো কেন বলছো। তো এইভাবেই মোটামুটি প্রায় 3-3.5 ঘন্টা সময় কেটে গেল। তো অনেকটা সময় পার হয়ে গেল, তো তারপরে আমাদের ব্যাক করতে হবে, ও বাসায় চলে যাবে, আমি আবার ঢাকায় ব্যাক করবো, আমার এদিকে আবার ভার্সিটিতে পরীক্ষা আছে পরের দিন। তো ওই ওকে আবার পৌঁছায় দিয়ে, বাসা পর্যন্ত যাইনি কিন্তু বাসার ঠিক একটু কিছু কাছাকাছি জায়গাতে গিয়েছিলাম, ওকে পৌঁছায় দিয়ে আমি আবার নানু বাসায় চলে আসলাম।
হ্যাঁ গুরু, তারপর বললাম ওই যে ফর্মাল ভাবে দেখা হলো আমার সাথে, তারপর আমি আমি আসলাম, একটা রিক্সা নিল, আমি দেখতেছিলাম লোকটা আসতেছে, অসাম এরকম। তো আমি আমি তো গুরু ভয়, আমার ভিতরে একটা ভয় কাজ করছে, এই প্রথম একটা ছেলের সাথে আমি মানে রিক্সা, ও একটা রিক্সা, আমি সে কোথায় যাবে, আমি আমার কথা হচ্ছে যে দেখলাম একটু শহরের ভিতরে দুই একটা কথা বলে চলে আসবো, ও একটা রিক্সা করলো, আমি প্রথম ও ওঠার পর আমাকে উঠতে বললো, আমাকে হাত ধরতে চাচ্ছে গুরু, আমার সারা শরীর কাঁপতে ছিল, এই বুঝি কেউ দেখে ফেলবে, আমি কেন হাতের হাতটা ধরবো। তো গুরু ও অনেক রিকোয়েস্ট করলো, তারপরে বসলাম, বসার পরে সেই রাস্তাটুকু গেলাম, গুরু আমার সারা শরীর শুধু কাঁপতেছিল এরকম ভাবে। তারপর ওকে আমি ভালো করে দেখলাম গুরু, তখন কারণ কি জানেন গুরু, আমার একটা প্রবলেম হইতো যে ওর ফেসটা মনে থাকতো না, বডি স্ট্রাকচার বা ফেসটা মনে থাকতো না, খুব ভালোভাবে দেখলাম আমার সাথে ও ও অনেক পিস্ট ছিল, যে সত্যি বিধাতার একটা ই, তুমি এত কাছে আসো অথচ আমরা ফোনে যখন অনেক দূরত্বে ছিলাম।
এইটা কিন্তু আসলে প্রিটি কোইনসিডেন্ট।
জি গুরু,
রোহান এবং নিপা যে আপনারা পরস্পর কথা বলছেন, জানেন না না কার বাসা কোথায়, হয়ে হঠাৎ গেস করছেন যে পাশেই আছে, এবং ফাইনালি ওইটা জানা যে না আমরা দুইজন এই যে পাশাপাশি দুইজনকে দেখতে পাচ্ছি,
এটা পাচ্ছি
একদম সিনেম্যাটিক,
সিনেম্যাটিক। একটা গুরু কথা বলতে কি, সত্যি কথা ওর ভালোবাসা ছিল আমার প্রতি অনেক অনেক শতগুণ বেশি গুরু,
খুব মুগ্ধ নয়নে দেখছে আপনাকে, তাই তো?
হ্যাঁ গুরু, খুব।
তাহলে আপনার সম্বন্ধে আমার শুরুতে যে বর্ণনাটা ভুল হয়নি রোহান,
একদমই না, অ্যাবসলিউটলি রাইট।
হ্যাঁ হ্যাঁ, এবং সেরকম মুগ্ধতা নিয়ে দেখছে আপনাকে, তাই তো?
জি গুরু।
তারপরে ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে যে হাঁটা,
পরে আমি 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 মুখটা খুলতে চাচ্ছিলাম না শুরুতে, বড় ও কি করলো, বিস্কিট নিলো, চকলেট, জুস,
টার্গেট
মুখ খুলতে চাচ্ছি না কারণ কে না কে দেখে ফেলে, ও সাথে এভাবে ঘুরতেছে
খাওয়ানোর বাহানায়।
হ্যাঁ, তারপরে ছবি টবি তুললাম, সমুদ্রের পাড় দিয়ে হাঁটলাম, দেখলাম ওকে ভালো করে দেখলাম, পরে ও আবার ব্যাক করবে তিস্তায় চলে আসবে, তারপর গুরু ওখান থেকে চলে আসলাম। চলে আসার পর থেকে তারপর আমাদের ভালোবাসাটা আসলে অ্যাকচুয়ালি গাঢ় হতে থাকলো, কন্টিনিউ কথা শুরু হয়ে গেল, আবার সে আমার সাথে দেখা করার একটা প্রোগ্রাম করলো, এর মধ্যে অনেকবার পাগলামি করছে দেখা। আমার একটা বিষয় ছিল কি, যে যত ভালোবাসাটা যত গোপন থাকবে তত গভীরতাটা বাড়বে, আর যত জানাজানিটা হবে সেটা নিশ্চয়ই মানে মানে সেটা ডিসকানেক্টে বেশি হয়ে যায়। তো গুরু অনেক অপেক্ষার মুহূর্তের পর আবার সে 4 মাস চলে এলো, তো আমিও একটু সবকিছু মিছে গুছিয়ে উঠলাম আর কি, যে হ্যাঁ আরেকবার অবশ্যই দেখা করা উচিত। তারপর আমি ওকে বল, ও আমাকে বারবার বলছে তুমি ঢাকায় আসো, আমি ঢাকায় যাবো অসম্ভব কিছু, আমি তো কখনো একা পথই চলি না, আর ঢাকা যাবো কি ওই কি জন্য যাবো, কোনো কারণ ছাড়া যাওয়া যায় নাকি, আর এমনিতেই কোনো কোনো আত্মীয় স্বজনের বাসায় প্রয়োজন নাই এই মুহূর্তে, কারণ আমি তো এখন আমার পড়া কে ভার্সিটির ভর্তি হওয়ার জন্য আমি ট্রাই করতেছি, সো এই মুহূর্তে কোথাও বাবা মা চাইলেও যেতে দিবে না। তো ওকে আমি ফাইনালি বললাম যে তুমি আসো, তোমার যেহেতু বেশি খারাপ লাগতেছে লাগাটাই স্বাভাবিক। ও চলে আসে সেদিন 4 মাস পর, আবার আসলো, আসার পর আমি বাসার থেকে এখন কি বলবো, সেদিন আর প্রাইভেটে নেই কোচিং এ নেই কি বলবো, তো বাসায় কোনোভাবে ম্যানেজ করে পড়ে গেলাম। যার পর সেদিন সেই অপেক্ষার দিন চলে আসলো, ওর সাথে আমার দেখা, তো ফার্স্ট আবার নতুন নতুন মনে হচ্ছে, সে আবার আসলো, ওয়াও ডে বাই ডে চেঞ্জ চেঞ্জ, শুধুই চেঞ্জ, যা দেখি সবই ভালো লাগে, এত ভালো আসলে জগৎটাই আমার চেঞ্জ হয়ে গেল। তখন আমি ভাবলাম যে আসলে আমি কোথায় ছিলাম, নিজেকে একদম আড়ালে আবডালে লুকিয়েছিলাম, এত একটা ভালো মানুষ আমার লাইফে চলে আসলো। তারপর ও বলল যে চলো কোথাও ঘুরে আসি, এভাবে আর কতক্ষণ। পরে দেন আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে একদম নিরিবিলি একটা জায়গা, কি সুন্দর জায়গা সেটা, নদীর পার, মানুষজন খুবই কম, শুধু নৌকা দিয়ে সবাই ঘুরতেছে, আনন্দ ফুর্তি করতেছে। পরে এক সময় আমি নামতে পারতে, আমি আসলে কি ওটা নদীটা এমন ছিল, এমন একটা ঢাল পাহাড়ের মতো ছিল যেখান থেকে একা একা নামতে গেলে আমি পড়ে যাব, এরকম অবস্থা সিচুয়েশনে ছিল। তো আসলে ও আমি আর ওরকম একটা স্কোপ দেয়নি, ও সাহস করে হাতটা ধরতেও পারতেছিল না, আমিও চাইতেছিলাম না ওর হাতটা ধরুক। তো আমি বুঝতে পারতেছি যে ও আমার হাতটা ধরতে চাচ্ছে, যে আমাকে হাত ধরে ও নামিয়ে নিয়ে যাবে এরকম।
তো সিচুয়েশনটা আসলে এরকম ছিল যে এরকম একটা সিচুয়েশনে ওকে আমি চাইনি মুহূর্তগুলো এইভাবে নষ্ট করতে। তো এমন একটা সিচুয়েশনে আমরা দুজন কাছাকাছি, অথচ ভিতরে ভিতরে একটা ডিস্টেন্স কাজ করতেছে, এটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না। তো সেই মুহূর্তেই আমি চেষ্টা করলাম একটা নৌকা নিয়ে দুজন একটু আলাদাভাবে কন্টিনিউয়াসলি কিছুটা সময় পার করি, যেহেতু অনেকদিন পরে সময়টা পেয়েছি। তো তখন ওই ইয়ে থেকে, এই নদীঘাট থেকে একটা নৌকা নিয়ে নিলাম ঘন্টা চুক্তি হিসেবে, প্রায় এক ঘন্টার মতো আমরা নৌকায় ঘুরছি, শুধু নদীতেই ছিলাম। তো এর ভিতরে ওর সাথে আমার অনেক ধরনের কথা হয়ে গেছে। তো
হ্যাঁ, তারপর নৌকার ভিতরে গেলাম, আশেপাশে কেউ নাই, শুধুই পানি আর আমরা দুজন আর মাঝি। গুরু বুঝতেই পারতেছেন ওই মুহূর্তে দুজনের মন চাঙ্গা। গুরু আমরা তো কোথায় ভেসে যাচ্ছি, মনে হয় সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে, মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি, আরো কিছুক্ষণ থাকি। তারপর সে আমাকে তার হাতটা, আমি আমি ইচ্ছে করে একটা কাজ করলাম কি, যেহেতু ভালোবেসেই ফেলেছি, হাত ধরতে সমস্যা কোথায়, আমি ইচ্ছে করে হাতটা বাড়িয়ে দিলাম, সে হয়ে যাক না, এত এতটা দূরে, এত দূর থেকে কষ্ট করে এসেছে। আর তো তারপরে একটা সময় কি করলো, আমি আসলে নিজেকে অনেকটা লুকাইয়াছিলাম, ও নৌকার ভিতর থেকে এক ঝাপটা পানি আমার সমস্ত শরীর ভিজিয়ে দিল, আমি আসলে বোরকা পরেছিলাম, মুখটা ওই মুহূর্তেও কিন্তু ঘুরে আমি মুখটা, চোখ দুটো বের হয়ে আছে, আমি মুখ কিন্তু খুলিনি, কারণ একটা ভয় যে আমার নিজস্ব এলাকা যদি কেউ দেখে ফেলে, ও নৌকার পানি, নদীর পানি থেকে আমার এক ঝাপটা পানি আমার শরীর ভিজিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম যে এ কি, আমি বাসায় যাবো কিভাবে, সমস্ত শরীর বোরকা সব ভিজে গেল। তো এখন ঠান্ডাও লাগতেছিল, তো কি করব, তারপর একদম স্কার্ফ বোরকা অলরেডি আর খোলা ছাড়া উপায় ছিল না, সেটা আমি খুলে ফেললাম। খুলে ফেলার পর
আচ্ছা আচ্ছা আচ্ছা,
প্রথমবারের মতো ওকে বোরকা ছাড়া দেখা হলো আমাকে। তো সিচুয়েশনটা এরকম ছিল যে আমি ওকে চাচ্ছিলাম এইভাবে দেখতে, তো অনেক সময় চেষ্টা করেছি, বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি যে ওকে ভালোভাবে দেখার জন্য, কাছের থেকে খুব ভালোভাবে উপলব্ধ করার জন্য, বাট ওই সিচুয়েশনগুলো ও তৈরি করতে দেয়নি। আমি চেষ্টা করেছি অনেকবার কিন্তু তৈরি করতে দেয়নি। তো ফাইনালি যেহেতু নদীতে এরকম একটা সময় আমি মিস করতে চাইনি, তো জাস্ট প্ল্যানিংয়ের কারণে এই ঘটনাটা ঘটে গেল। ঠিক ওই মুহূর্তে আমি ওকে ভালোভাবে দেখে নিলাম, তখন আমি যে সেই যে প্রথমবারের মতো আমি ওর ছবিটা দেখে আলহামদুলিল্লাহ বলেছিলাম, সেই জিনিসটাই মানে পরিপূর্ণতা লাভ নিল এই প্রথমবারের মতো। তো ঠিক এরপরে আবার তো আমার মাথায় টেনশন আছে যে আমাকে ব্যাক করতে হবে ঢাকায়, এখান থেকে ঢাকার ডিস্টেন্সও প্রায় 200 কিলোমিটারের উপরে, বাসা থেকে কাউকে বলে আসিনি যে কোথায় যাচ্ছি, বা গিয়ে আমাকে একদিন থাকতে হবে বা দুদিন থাকতে হবে, এরকম কোনো ইঙ্গিতও দিয়ে যাইনি। তো আমি বাসা থেকে বের হয়েছি, বের হয়ে আমি আবার আজকে আমি আবার ঢাকায় ব্যাক করতেছি, তো এরকমভাবেই বলে আসছি বাসায়। তো আলটিমেটলি আমাকে বাসাতে ব্যাক করতেই হচ্ছে, আর আমার বাবা কখনোই চান না যে আমি কখনো ঘরের বাইরে রাত কাটাই, এটা কখনোই চান না। আলটিমেটলি তখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, তো এই আমাকে ব্যাক করতেই হবে। তো লাস্টলি আমি ব্যাক করলাম ওকে ওইখান থেকে বাসাতে, নদী থেকে, পরে এক ঘন্টা ঘোরার পরে আর কিছুটা সময় ওদের এদিকে কাটিয়ে আমি ব্যাক করার চিন্তা ভাবনা করলাম।
গুরু, এখানে আসলে আমরা যে নদীতে এরকম আমি বোরখাটা খুলে পাবো, বোরখা কিন্তু শুকায়নি অলরেডি, অনেক ভিজা বোরখা, তো আমি চিন্তা করলাম যে নদীর তখন বোরখাটা খুলে একদম নৌকার শুকাতে দিলাম যে একটু শুকাতে থাকুক, আর খুব পানি জিও লাগতেছিল, আরেকবার মনে হচ্ছিল যে আমি তো অনেক কাছের মানুষের কাছে আছি, সে তো ভয় কিসের, মনকে নিজের থেকে সাহস নিয়ে আসতেছিলাম যে এত এতটা ভীত হয়ে গেলে তো আসলে কিছুই হবে না। তো ফাইনালি আমার বোরখাটা শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পর আমি বোরখাটা পরে ফেললাম, বাট এতটা ফিল করি নাই। তখন ও বলে গেল, নিপা আমার সময় তো শেষ, আমার ট্রেনের টাইম, আমার তো যেতে হবে, এরকম একটা বললো। আমি বললাম যে না, এরপরে তো আরো ট্রেন আছে, একটা ট্রেন মিস করো না হয় সমস্যা নেই। তো এরকম করলো, বললো ঠিক আছে। আমরা অনেকটা সময় পার করলাম, পার করার পর তো তারপর মাঝিকে বললাম যে আমাদেরকে পারে নিয়ে যান, আমরা বোরখা শুকিয়ে গেছে, এখন তো থাকার প্রয়োজন নেই। তো চলে আসলাম, চলে আসার পর গুরু যেটা হলো যে ওর ট্রেনের টাইম তখন তিনটায় ছিল, এর মাঝখান থেকে তিন ঘন্টা ও বেগ, মানে একটা একটা সময় চলে আসলো ওর কাছে, কিন্তু আমাকে বাসায় তো ফিরতেই হবে, কারণ এতক্ষণ পর্যন্ত সেই সকালে বের হয়েছি, আমার কোনো ক্লাস নাই, প্রাইভেট নাই, সেদিন অফ ছিল, আমার ফ্রেন্ডের বাসার কথা বলে আমি বের হয়েছি, তো আমাকে বাসায় নির্দিষ্ট টাইমে পৌঁছতে হবে, তা নাহলে বাসায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আসলে চাইতেছিলাম না যে ও চলে যাক এরকম। তো গুরু আমি চলে আসি, আমি আমার বাসায় ওকে বিদায় দিই, বিদায় মুহূর্তটা খুবই খারাপ ছিল যে ও গুরু একটা ওই মুহূর্তে কি ও চলে যাবে, আমি ও চলে গেছে, আমাকে রেখে চলে গেছে, বাট আমিও চলে আসছি দুই দিন দুদিকে, কিন্তু রিক্সা টিক্সা কেউ কোথায় পায়নি, মানে ও ওর রাস্তায় যাচ্ছে, আমি ওর রাস্তায়, অনেক দূর যাওয়ার পরে দেখি আমি ব্যাক তাকাই, দেখি ও যায়নি, আবার ফিরে আসতেছে, ফিরে এসে সত্যি আমাকে গুরু কি বলবো, আমাকে চড়াই দিয়ে সে কান্না শুরু করে দিছে যে নিপা আমি তোমাকে ছেড়ে দিতে চাই না, চলো আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব, ঢাকায় একদম আমাদের বাসায় নিয়ে যাব, আমি সবাইকে বলবো যে নিপাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। অনেক কান্নাকাটি করলো গুরু, অনেক অনেক বেশি, সে কি বলবো, সেদিন আমার খুব বেশি কষ্ট লাগতেছিল যে সত্যি একটা ছেলে এত কষ্ট করে এত দূর থেকে চলে আসছে, আবার ব্যাক করবে, আমার ওদিন খুবই খারাপ, আর আমি তো বাসায় থাকবো, এত কষ্ট লাগতেছিল। তারপর অনেকটাই বুঝে আমি বাসার দিকে আসলাম, আসার পর ওর টাইমটা ছিল অনেক, ও কি করছে গুরু জানেন, বাসায় আসার পরে আমার বাসার লোকেশনটা বলছিলাম, সেদিন ও দেখি আমার বাসায় সামনে এসে আবারও কল দিছে, ও ঢাকায় ব্যাক না করে, তারপর আবারও রাস্তায় ওর সাথে দেখা করার পর তো ও পরে আবার পরে ঢাকায় চলে যায়। গুরু আমার লাইফে ওর সাথে রিলেশন থাকা অবস্থায় এমন একটা টাইম চলে আসলো, একটা একটা একদিন, আমি কিন্তু লুকোচুরি কোনো মিথ্যে কথা বলতাম না, আসলে এখন বুঝতে পারি যে ভালোবাসার ভিতরে মিথ্যে কথা অনেকেই বলে, কিন্তু আমি আসলে বুকাই ছিলাম গুরু বলতে গেলে, মানে আসলে যারা কাউকে পছন্দ করে আর তার অপোজিটের মানুষের কথা শুনলে জেলাসি ফিল করাটাই স্বাভাবিক। তো আমার কাজিনরা থাকতো, আমি বলতাম যে আমার কাজিনরা এরকম ওরকম, আমাকে মানে বুঝতেই পারতেছেন গুরু, পছন্দ টছন্দ করে এরকম একটু বুঝাইতাম, মানে মানে ওরা মেসেজ টেসেজ করে এটা ওরকম। তো হঠাৎ করে একটা দিন ও চাইতো না যে আমি কোনো ছেলেদের সাথে যোগাযোগ করি, কোনো আমার কাজিন থেকে শুরু করে কেউ না, কারোর সাথেই না। তো একদিন ও আমি আমার কাজিন আমাকে ফোন করছে, ফোন করার পর ও ওই মুহূর্তে আর বিজি পাইছে ফোনটা, কখনো কোনোদিনও বিজি পাই না, কারণ কার সাথে কোনোদিন কথা বলি না। তো ওই মুহূর্তে আমাকে ফোন বিজি পাওয়ার পর লাইনটা আমি কথা বলার পর লাইনটা কেটে দেওয়ার আবার সে ফোন করছে, ফোন করার পর আমাকে বলতেছে তুমি আমার আমি তুমি দেখতে পাচ্ছ না যে আমি ওয়েটিং এ আছি। তারপর ওয়েটিং এ আছি, তো তুমি আমার ফোন রিসিভ করলো না কেন? আমি বললাম যে আমার একটা কাজিন ফোন করেছিল, তো যার জন্য আমি ফোনটা, এতক্ষণ পর্যন্ত কি কথা বললা? আসলে কাজিন বলতে সে আমাদের পারিবারিক বিষয়ে কথা বলতেছিল, ইম্পর্টেন্ট একটা নিউজ, তো জানি না সে কিভাবে সেটা নিছে। পরে সে আমাকে কমান্ড করে বসলে, হ্যাঁ বলো তার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, কোনো প্রয়োজন নাই, একথা বলে জাস্ট লাইনটা টাস্ট করে দিল, কেটে।
তো আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে ওই সিচুয়েশনটাতে আমি চাইনি যে ও, মানে কখনই আমি চাইনি যে ও অন্য কোনো ছেলের সাথে বা অন্য কারোর সাথে কথা বলুক, ওর কাজিন হোক বা অন্য কেউ হোক, আমি চাই না যে ও আমি ব্যতীত অন্য কারোর সাথে দীর্ঘ সময় কথা বলুক, এটা আমার কাছে আমি কখনোই মেনে নিতে পারিনি। তো এই কারণে আমার একটা রিয়াকশন তৈরি হয়েছিল আমার ভিতর থেকে, যার জন্য আমি ওকে একটা আলটিমেটাম দিয়েছিলাম।
হ্যাঁ গুরু, তখন ও আমার সাথে রাগ, অনেক রাগ করে, রাগ করার পরে রাগারাগি করে ফোনে ধমক ধমক দেয়। ওর কিন্তু গুরু সবটাই তো গুণের কথাই বললাম, একটা প্রচন্ড রাগ আছে যেটা সবসময় বোঝা যায় না, কিন্তু যখন রাগ করে তখন তাকে রাগটা থামানো খুব কঠিন গুরু, মানে অসম্ভব এক পর্যায়ে বলা চলে এরকম হয়ে যায়। তো ফোনটা আমাকে অনেক বকাঝকা করে লাইনটা দিল কেটে, তো কেটে দেওয়ার পরে আমি অনেক বুঝাতে চাইলাম, সে বুঝতে চাচ্ছে না আমার কথাগুলো, লাইনটা কেটে দিল। জাস্ট কেটে দেওয়ার পর আমি সেম টাইমে আমি ট্রাই করলাম, বাট আমার বেশ কয়েকবার রিং যাওয়ার পর আমার ফোনটা রিসিভ হলো না। বাট কিছু সময়ের মধ্যে আমার একটা মেসেজ আসলো যে যার সাথে কথা বলছো তার সাথে বলো, সারা জীবনের জন্য আমার দরজা তোমার জন্য বন্ধ, আর কখনো কোনোদিন আমার নাম পর্যন্ত মুখে, এবং টোটালি ফাইনালি আমার ফোন নাম্বারটা ভুলে যাও, আজকের পর থেকে আমি তোমার সাথে যে সিমে কন্ট্যাক্ট করো সেটাই আমি বাদ দিয়ে দিলাম, কখনো কোনোদিন আমার নাম নিয়ে আসবে না, আর কখনো চিন্তা করবো না যে এরকম একটা ছেলের সাথে আমার যোগাযোগ হয়েছে, এরকম একটা মেসেজ আমার কাছে আসলো। তো গুরু আসলে ওই এত দূরে থাকে আর আমি এমন একটা জায়গায় থাকি যে ইচ্ছে করলেই যে ও আমাকে ভুল বুঝলো বা আমি ওকে ভুল বুঝলাম, ইচ্ছে করলে যে হ্যাঁ ওর ঠিকানাটা আমি জানি সেখানে গিয়ে ওকে ফোন ছাড়া তার বাইরে গিয়ে আমি সাথে যোগাযোগ করে সেটা মিউচুয়াল করে নিব, সেটা তো সম্ভব ছিল না। আমি জানি না ওই মুহূর্তে কি হয়েছে, ফোনের মেসেজটা পাওয়ার পর আমার মনে হলো পা থেকে মাথা পুরোটা সেন্সলেস অবস্থা হয়েছে, যেটি কি বলতেছে এটা কিভাবে সম্ভব, আর আমি ওকে কোথায় খুঁজে পাবো, ফোনটা তো সুইচ অফ। অনেকক্ষণ ট্রাই করার পর আমি তখন মানে আমি পুরাটাই একদম আস্তে আস্তে সেন্সলেস হয়ে গেলাম। সেন্সলেস বলতে কি, আমার ফোনটার লাইন কেটে গেল, কেটে যাওয়ার পরে আমি একদম ঠাস করে বিছানায় শুয়ে, আমি ওই মুহূর্তে কিচ্ছু জানি না আমার কি হয়েছে। পরে আমার আম্মু দৌড়ে আসছে, আমার ছোট বোন আসছে যে তোমার কি হয়েছে কি হয়েছে, আমি কোনো ওই মুহূর্তে কি হয়েছে আমার মাথায় পানি ঢালছে, অনেক লোকজন এসে পড়েছে। তার আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছিল যে ফোনের লাইন কেটে দেখ মেসেজ পাঠাক, সেটাও বড় কথা না, আমি তো তার সাথে এমন একটা জায়গায় আছি যে আমি ওর সাথে চাইলেও দেখা করতে পারবো না, যে আমার ওই মুহূর্তে মনে হইতো সে কোথায় থাকে, আমি যদি ভালোভাবে ফাইনালি ঠিকানাটা জানতাম না ওই মুহূর্তে আমি চলে যেতাম। যাক গরু, আমাকে স্যালাইন লাগানো হলো, ডাক্তার আসলো, আমি মোটামুটি আমার আম্মু আমাকে ধরে কান্না শুরু করলো যে তোমার কি হয়েছিল, আমি সে জানি না আমি কেন এরকম হইলাম।
গুরু এর ভিতরে আমি একটা কথা বলি যে ফাইনালি যখন এরকম একটা সিচুয়েশনে চলে গেল, আমি কিন্তু আমার কাছে আমি ওই দিক থেকে কিন্তু কোনো কিছু কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে ওর এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমাকে বারবার ফোন দিয়েছিল, সেই যে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম যে তুমি আমার যে ফোনে ফোন দিবা আমি সেই ফোনটা অবভিয়াসলি আমি সুইচ অফ করে রাখবো, আমি তোমার ফোন রিসিভ করব না। তো এই কারণে আমি ও অনেকবার ট্রাই করেছে, ও করেনি, কিন্তু ওর ছোট বোন ছিল, ও জানতো আমাদের ব্যাপারটা, হালকা আমাদের ব্যাপার বলতে ও জানতো যে ওর আপা কার সাথে কথা বলে,
ভাইয়া
ফ্রেন্ডলি রিলেশন আছে, ফ্রেন্ড এরকম একটা ফোন ফ্রেন্ড এরকম একটা ব্যাপার জানতো। তো ও আবার ওই মুহূর্তে ও সবসময় আবার ফোন যখন দেখতো তখন আমার নাম্বারটাও আলটিমেটলি এর ভিতরে মুখস্থ করে ফেলছে। তো মুখস্থ করার পরে ও যখন নিপা যখন এরকম একটা সিচুয়েশনে হয়ে গেল অনেকবার আমাকে ফোন দিয়েছে, প্রায় 5-6 ঘন্টা পরে হঠাৎ করে আমার মনে হলো যে কি ব্যাপার, আমি তো অনেকবার তো ফোন দিল, দেখি ফোনটা রিসিভ করে দেখি যে আসলে কি কেন ফোন দিচ্ছে। আমি বিরক্ত হয়ে একরকম ফোনটা রিসিভ করছি। তো রিসিভ করার পরে ছোট বোন ছিল, ও আমাকে বলতেছে ভাইয়া আপনি আপুকে কি বলছেন, আপুর তো এই অবস্থা, আপুকে স্যালাইন লাগানো হয়েছে, আপু সেন্সলেস হয়ে গেছিল। আমি ব্যাপারটাকে আমি মনে করছিলাম যে হয়তো বা ফানি একটা সিচুয়েশন তৈরি করার জন্য, যে আমাকে হার্ট করার জন্য এরকম একটা কথা বলতেছে। বাট আলটিমেটলি অনেকক্ষণ জাস্টিফাই করার পরে, ওর সাথে আমি কথা বলার পরে জাস্টিফাই করার পরে আমি মানে ওই মুহূর্তে ক্লিয়ার হলাম যে না আসলেই ও এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ও অলরেডি সেন্সলেস হয়ে গেছিল, ওকে স্যালাইন লাগানো হয়েছিল, এটা আমি পরে কনফার্ম হলাম। তো এইভাবেই আর কি ওই সিচুয়েশনটা আমি তখন ওকে ফোনে কথা বলার জন্য বললাম যে তোমার আপাকে দাও, আমি তোমার আপার সাথে কথা বলি। তো তখনও স্বাভাবিক ছিল, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে, পাঁচ ছয় ঘন্টা পার হয়ে গেছে। তো তখন আমি ওর সাথে কথা বললাম, কথা বলে ওকে আমি মোটামুটি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে, তুমি পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটাও না যে আমি রাগ করি, কারণ আমার রাগ অনেক বেশি, আমি হুট করে রেগে যাই। দেখা যাচ্ছে যে নর্মাল একটা সিচুয়েশন হয়েছে, বাট আমি আমার একবার রাগ, আমি সহজে রাগি না, কিন্তু যখন রাগি সেটা আর কন্ট্রোল করতে পারি না। তো ওকে আমি ব্যাপারটা বুঝাইলাম, বোঝানোর পরে ও ব্যাপারটা বুঝলো, পরবর্তীতে এরকম কোনো সিচুয়েশন আর তৈরি হয়নি।
This track was downloaded from fusionbd.com.
গুরু, তারপর আমি যখন মোটামুটি সুস্থ হয়ে গেলাম, আমার ছোট বোন পরে আমাকে ফোনটা দিল। আমার ফোনের প্রতি তখনও তো আমি অনেক দুর্বল, আমার শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তারপর আমার ছোট বোন আমার ফোনটা দিল যে তোমার ফোন আসছে। পরে আমি ফোনে যখন আমি হ্যালো বলি, হ্যালো বলে ও বলে নাই কে ফোন দিছে, হ্যালো বলার সাথে সাথে ও আমাকে বলে যে অ্যাকচুয়ালি গুরু, মানে ভালোবাসার ক্ষেত্রে কি অনেক রোমান্টিক রোমান্টিক সম্বোধন হয়, তো তো আমাদের মধ্যে এরকম একটা ছিল। ও সবসময় আমাকে জানো বলতো, জানো বলতো, বলতো জানো তোমার কি হয়েছে। আমি তো ফোনটা ধরে কান্না যে আল্লাহ নাকি আবারও দ্বিতীয়বার একটা রহমত করলো, কারণ সে তো আমি তো সিরিয়াসলি মনে করছি যে ও এরকম একটা। পরে তো কান্না করে বললাম যে তুমি এরকম বলছো, আমার এই অবস্থা হয়েছে, তুমি এরকম। পরে ও আমাকে অনেক সরি টরি বললো, বলছে যে আর কখনো এরকম করবো না, তুমি এরকম পর্যায়ে যাও সেটা আমি ভাবতেই পারিনি।
মেঘলা, তোর মাধ্যমে কিছু টেক্সট, কিছু কমেন্টস আমরা নিয়ে নিই, এবং আমরা চাইবো যে আপনারা বেশি বেশি পরিমাণে লাইক এবং কমেন্টস দিন আমাদের ডেডিকেটেড পোর্ট www.facebook.com/thakafm904 এই পোর্টে।
এক্স্যাক্টলি গুরু, এতে শ্যাম একদমই ঠিক বলেছেন। এখন একটু মানে এই কমেন্টস এবং SMS পড়ার টাইম, কারণ অনেক বন্ধু এত পরিমাণে ইনভলভ এবং এত SMS এবং কমেন্টস পড়ছেন, এবং বারবার শুধু বলছেন কেন কমেন্ট এবং SMS পড়া হয় না। সো তাদের জন্য তো অবশ্যই পড়ব। যেমন ফেসবুকে মানিক প্রীতম লিখেছেন যে হোয়াট ইজ লাভ, এক্স্যাক্টলি। এবং আবির আহমেদ খান লিখেছেন যে এইরকমই হয় ভালোবাসাতে, এক্স্যাক্টলি। আসলে ভালোবাসাতে অনেক মিষ্টি মধুর ব্যাপার স্যাপার ঘটে, আবার টক মিষ্টি ঝাল নানান রকমের সমন্বয়ে মনে হয় ভালোবাসা, খুবই চমৎকার। আসলে শুধু হচ্ছে মিষ্টি মধুরই হবে তা কিন্তু না, নানান রকমের একটা সমন্বয় থাকে, স্পাইসি অনেক অনেক কিছু, টক ঝাল মিষ্টি যেটাকে বলে। সো এইরকমই চলছে, এবং আমরা শুনছি বন্ধু নিপাপু এবং রোহান ভাইয়ের জীবনের গল্প, ভালোবাসার গল্প, এবং অনেকটা দূর চলে এসেছি, আরো অনেক কিছু শোনার বাকি আছে। সো বন্ধু, আপনি তো অবশ্যই শুনছেন এবং শুনতেই থাকবেন শেষ পর্যন্ত। আর যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলছি, আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং চলছে আপনারই পছন্দের অনুষ্ঠান প্রাণা ভালোবাসার বাংলাদেশ। এবং এই মুহূর্তে সাথে আছেন মাসুদ মিলন, লিখেছেন যে গল্পটা খুব ভালো লাগছে, জানি না শেষে কি হবে। MD বিজয় লিখেছেন যে অনেক ভালো লাগছে। সালাহউদ্দিন লিখেছেন যে এর নামই ভালোবাসা। এবং আইনুল জামালপুর থেকে আছেন, লিখেছেন যে নিপাপু তোমার সাথে মিট করতে পারলে অনেক ভালো লাগতো। তামিম আছেন আজিমপুর থেকে লিখেছেন যে নিপাপু তোমার জীবনের কাহিনীটা খুবই সুন্দর। এবং আছেন মোহাম্মদ প্রভাত, লিখেছেন যে আমি 1000 লাইক দিলাম এই গল্পটাতে, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড সোহাগ আছেন কাপাসিয়া থেকে, লিখেছেন যে নিপাপু অ্যান্ড রোহান ভাইয়া তোমাদের লাভ স্টোরি ভেরি ইন্টারেস্টিং, ওকে। এবং আরেকজন আছে, লিখেছেন যে কিছু কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়, এই তো জীবন, আই লাভ ইউ প্রাণা ভালোবাসার বাংলাদেশ। বাট এত সুন্দর একটা টেক্সট করেছেন আপনি, কিন্তু আপনার নামটা বা কোথেকে লিখেছেন সেসব কিন্তু কিছুই লেখেননি, ভেরি আনফরচুনেট। অ্যান্ড রাসেল সানি আছেন, লিখেছেন যে ভাইয়ার ফটোটা দেন প্লিজ, ওকে। রোহান ভাইয়ের ফটোটা একটু পরে আপলোড করে দিব ফেসবুকে, বন্ধু একটু ওয়েট করুন। অ্যান্ড রিজাউল করিম আছেন, লিখেছেন যে ভালোবাসা জমে গেছে, এক্স্যাক্টলি। এবং আছেন অজয়, লিখেছেন যে মেঘলাপু অসম লাগছে, জানি না শেষ কোথায়। অ্যান্ড আছেন মানিক প্রীতম, লিখেছেন অসম তো। আছেন মোহাম্মদ হাসান সজীব, লিখেছেন যে আপুকে শুনতে ভালো লাগছে। শামির হোসেন লিখেছেন যে থ্যাংকস আপু আল্লাহর উপর ভরসা করার জন্য। অ্যান্ড সাইফ সাদি আছেন, লিখেছেন যে নিপাপু অ্যান্ড রোহান ভাইয়ার ভালোবাসার গল্পটা খুবই ভালো লাগছে। মোহাম্মদ রণব আছেন, লিখেছেন যে ভাইয়া নিপাপুর জীবনে আচ্ছা প্রেম কাহিনীটা খুবই খুবই নাইস।
এন্ড আরেকজন বন্ধু আছেন, উনি লিখেছেন যে শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্যই ভালোবাসা নয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। শরীফ লিখেছেন এই সুন্দর টেক্সটটি, বাট কোথা থেকে সেটা লেখেননি। আছেন আমাদের সাথে বৃষ্টি মিরপুর থেকে, লিখেছেন যে অনেকদিন পর গুরুর ভয়েস শুনে মনে হচ্ছে আধারের মাঝে আলোর দেখা পেলাম, গুরুর ভয়েস এক্সেপশনাল, সাথে মেঘলা পুটা অপূর্ব। বৃষ্টি থ্যাংক ইউ, এই আপনি তো আমার নামের কাছাকাছি আছেন। এবং আছেন তামিম, ওনার এসএমএসটা পড়েই ফেলেছি, নীল আকাশের, ওকে নীল আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন যে খুব ভালো লাগছে। এবং আব্দুর রফ আছেন, লিখেছেন যে আপু রুহান ভাইয়াকে দেখতে চাই। ওকে বন্ধু, একটু পরেই রুহান ভাইয়ের ছবি ফেসবুকে আপলোড করে দিচ্ছি। তারেক মাহমুদ যুক্ত হয়েছেন, লিখেছেন যে মেঘলা আপু প্লিজ রোহান ভাইয়ের ফটো আপলোড করো। অ্যান্ড আছেন মোহাম্মদ লুৎফর খান, আছেন মামুন তালুকদার, এবং আরো অনেক বন্ধু মাত্র যুক্ত হলেন এবং তাদের কিছু নাম অবশ্যই পড়ব। তানজির আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকে, এবং আছেন এই মুহূর্তে আমাদের সাথে এস এম সোহেল রানা, আছেন হাসান জাহাঙ্গীর সুজন, আছেন এই মুহূর্তে আহমেদ টুটুল, রিফাত হাসানও যুক্ত হয়েছেন, আছেন সাদিকা সুমি, আছেন আমাদের সাথে মাহমুদুল হাসান, তাহির রাজু আছেন, আছেন আশিকুর রহমান আমাদের সাথে ফেসবুকে, ইমরান হোসেন ইমনও যুক্ত হয়েছেন, এবং এস এম এস যারা করছেন তাদের মধ্যে থেকে নাম তো পড়বই, যেমন আছেন আমাদের সাথে ফজলে রাব্বি, আছেন আমাদের সাথে মুন্না, যুক্ত হয়েছেন সাব্বির আহমেদ, আছেন আমাদের সাথে এই মুহূর্তে টোকন জাহিদও যুক্ত হয়েছেন, যশোর থেকে আছেন শরীফ, আছেন এই মুহূর্তে আমাদের সাথে রিমন টঙ্গী থেকে, আছেন দেলোয়ার হোসেন লাকসাম থেকে লিখেছেন, আছেন রিফাত, উনি বসুন্ধরা থেকে লিখেছেন। এবং বন্ধু আপনি আপনার আপনার মনের কথা, আমার আমাদের যে আজকে অতিথি বন্ধু এসেছেন তাদের জীবন সংক্রান্ত, তাদের জীবনের ভালোবাসার কথা নিয়ে আপনার যদি কিছু বলার থাকে, কিছু এক্সপ্রেস করার থাকে, তো সহজেই সেটা আপনি করতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদেরকে টেক্সটের মাধ্যমে। সো নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে ঢাকা এফএম এর যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু আশা করছি যে এই পেজটিতে এসে আমাদের এই পেজটিতে লাইক করবেন, আমাদের যে পোস্ট আপলোড করা আছে প্রাণা ভালোবাসার বাংলাদেশে সেই পোস্টটিতে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি চান আপনি শেয়ার করতে পারেন অন্যান্য বন্ধুদের কাছেও। আর বন্ধু যেটা জানি এবং খুব বেশি পরিমাণে জানি যে আমাদের এই অনুষ্ঠানে এসে, আমাদের এই প্ল্যাটফর্মে এসে সব বন্ধুই বলতে চান তাদের ভালোবাসার কথা। সো আজকের অতিথি বন্ধু যারা আছেন রোহান ভাই এবং নিপা আপু, তাদের মতো যদি এরকম সুইট কোনো ভালোবাসার গল্প আপনার জীবনে থেকে থাকে, এবং আমি শিওর যে আছে, তো বন্ধু আপনি যখন তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার সেই সুন্দর ভালোবাসার মুহূর্তগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং আপনি বন্ধু এসএমএসটি একবার না একাধিকবার করতে হবে, অনেকবার করে এসএমএসটি করতে হবে আপনাকে। আর আরো একটা জিনিস বন্ধু জানিয়ে দিই যে প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 আমাদের কিন্তু ভালোবাসা ডায়েরি নামক অনুষ্ঠানটি হয়। সো আপনি কিন্তু অবশ্যই এই প্রোগ্রামটি শুনতে ভুল করবেন না প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30। এবং ভালোবাসার ডায়েরি হচ্ছে একটি তদন্ত নির্ভর শো, আমাদের এই প্রাণ ভালোবাসার বাংলাদেশে যেসব বন্ধুরা অতিথি হয়ে আসেন তাদের গল্প শেয়ার করেন, তাদের অনেক ঘটনার অন্তরালেই থেকে যায় কিন্তু কিছু কিছু ঘটনা যা হয়তো অনেক সময় আপনাদেরকে জানানো ওরকম করে হয় না। সো ভালোবাসার ডায়েরি এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে আপনারা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারবেন। সো একদমই মিস করবেন না, প্রতি মঙ্গলবার ঠিক রাত 10:30 আপনি শুনতে পারবেন ভালোবাসার ডায়েরি নামের আমাদের এই অনুষ্ঠানটি। আর বন্ধু আপনি এই মুহূর্তে শুনছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ এবং আপনি আমাদের এই আয়োজনটি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। আর ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক রাত 12:28, স্টুডিওতে আছেন গুরু এহতেশাম, আছেন আজকে আমাদের অতিথি বন্ধুদ্বয়, এবং আমি মেঘলা কথা বলছি আপনার সাথে। এবং আপনার মনের সমস্ত খবরাখবর এবং আমাদের অতিথি বন্ধুদেরকে নিয়ে আপনি কি ভাবছেন সবকিছুই লিখে পাঠিয়ে দিন 16260 তে এবং অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট করুন www.facebook.com/thakafm90.4 আর এই মুহূর্তে আমি একটি গান প্লে করতে চাই আর গানটা স্পেশালি রোহান ভাইয়ের খুব পছন্দ এবং সবার খুব পছন্দের গানটি সরলতার প্রতিমা বাই খালিদ
This track was downloaded from FusionBD.com.
Pranab, Bhalobashar Bangladesh.
জি বন্ধু, আমি জানি আপনি সাথেই আছেন, আপনারা সবাই সাথে আছেন এবং সবাই খুব আমাদের সাথে দারুণ ভাবে যুক্ত আছেন, সেটা আপনাদের এসএমএস এবং কমেন্ট দেখে খুব ভালো মতো বুঝতে পারছি। তো বন্ধু, আর একবার ওয়েলকাম করছি প্রাণব ভালোবাসার বাংলাদেশে, আছেন গুরু এতেশাম এবং আছেন আজকে আমাদের বিশেষ অতিথি বন্ধুদ্বয় রোহান ভাই এবং নিপা আপু। শুনছি তাদের জীবনের ভালোবাসার কথা, খুঁটিনাটি অনেক কথা, অনেক খুনসুটির কথা এবং আমি কথা বলছি মেঘলা আপনার সাথে আর টাইমটাও জানিয়ে দিচ্ছি, সময়টা এখন হচ্ছে 12:39, আরো কিছুটা সময় আছে বন্ধু আপনারই সাথে এবং তার মাঝে মানে গুরুর কাছে অবশ্যই যাব এবং গুরুর মাধ্যমে আজকের অতিথি বন্ধুদ্বয়ের কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে অবশ্যই আমি আবারও কিছু এসএমএস এবং কমেন্ট পড়ে নিতে চাই। যেমন আছেন সাব্বির কাজী, লিখেছেন যে ট্রু লাভ অলওয়েজ বি জয়, ওকে অল দ্য বেস্ট ফর ইউর লাভ নিপাপু অ্যান্ড রোহান ভাইয়া, শুভকামনা রইল। এবং মাসুম বিল্লাল লিখেছেন যে এটাকেই বলে ভালোবাসা। ওকে, রিফাত হাসান আছেন, লিখেছেন গুরু তোমাদের সবার ভয়েস এত সুন্দর, ওকে থ্যাংক ইউ। অ্যান্ড জুলহাসউদ্দিন সুমন লিখেছেন যে আপু হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং অপূর্ব খানও আছেন, লিখেছেন যে আমি প্রাউড যে রোহান ভাই তার জীবনের মতো, তার মনের মতো তার জীবনে একজনকে খুঁজে পেয়েছেন, ওকে। অ্যান্ড রানা আছেন লালবাগ থেকে, লিখেছেন যে আমি আছি আপনাদের ভালোবাসার সাথে এবং আপনাদের ভালোবাসা যাতে মিশরের পিরামিডের মতো স্থায়িত্ব লাভ করে সেই প্রত্যাশা করেছেন রানা। অ্যান্ড পলি আছেন রংপুর থেকে, লিখেছেন যে আপু আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। এবং কামরুল হাসানও যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন যে রোহান ভাইয়ের মতো কেন আমার জীবনের গল্প ঘটনা আমার জীবনে কেন এরকম ঘটলো না, খুব ভালো লাগছে আপনাদের লাভ স্টোরিটা। তুহিন সাগরও আছেন ফেসবুকে, লিখেছেন যে গুরু ভালোবাসা মনে হয় এমনই হয়। এবং নাইমো আছেন, লিখেছেন যে গুরু নিপাপুর স্টোরিটা অসম লাগছে। এবং আরো অনেক বন্ধু আছেন আমাদের সাথে, সো বন্ধু আপনি অবশ্যই যুক্ত হবেন এবং একটু পরেই আমি এবং আমরা সবাই মিলে রোহান ভাইয়ের ফটোটা আপলোড করে দিব ফেসবুকে, সো অবশ্যই আপনি সেটা দেখতে পারবেন। আর আপনি আমাদেরকে ফেসবুকে ভিজিট করবেন, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 এবং আমাদেরকে SMS করবেন, আমাদের যে নাম্বারটিতে SMS করবেন সেটি হচ্ছে 16260 এবং নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর নিশ্চয়ই আপনি এনজয় করছেন এবং খুব ভালো লাগছে নিশ্চয়ই আমাদের প্রোগ্রামটা, সো সবকিছু নিয়েই আপনি আপনার মনের মতো মনের কথা লিখে পাঠিয়ে দেবেন এবং আপনার মনে আপনার ভালোবাসার যে সমস্ত কথা জমে আছে সেই সমস্ত কথা আপনি যদি আপনার বন্ধুদেরকে জানাতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মটিতে আসতে পারেন এবং সেজন্য আপনাকে SMS করতে হবে। আর SMS এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমি একদমই আর সময় নিতে চাই না, আমি গুরু এতেশামের কাছে চলে যাচ্ছি এবং তার মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
হ্যাঁ নিপা, তারপর থেকে
গুরু আমাদের সাথে কিন্তু টোটালি যোগাযোগটা ফাইনালি ফার্স্টলি হয় কিন্তু ফোনের মাধ্যমে আমরা পরিচিত হই, যেটা একটা জিনিস গুরু খেয়াল করবেন যে ও আমাকে সবসময় তো দুজন দুজনকে অনেক মিস করতাম আর মেসেজ আসতো কিন্তু আই মিস ইউ আই মিস ইউ আই মিস ইউ এই মেসেজটাই বেশি আসতো। তো আমি একটা সময় ফোন দিতাম তো একটা প্রিপারেশন যে আমি অনেক মিস করতেছি, যখন খারাপ লাগতেছে আমি ওকে ট্রাই করি, বাট আমি যখন যে মুহূর্তে ট্রাই করতে গেছি বা ফোনটা হাতে নিছি যে ফোন করবো ওই মুহূর্তে ও ঠিক রিং করে ফেলছে, আমি তো থান্ডার হয়ে যেতাম যে কি ব্যাপার, তুমি ফোন করছো মানে আমি তো মাত্র ফোনটা হাতে নিলাম। শুধু একদিন নয়, বারবার এরকম মানে প্রতিনিয়তই দেখা গেল যে দুই একদিন মানে প্রতিদিন এরকম হতো। আবার এমন দেখা যাচ্ছে যে দুজনকে দুজনকে কল করতেছি, কলে কারো কলে যাচ্ছে না, দুজনে এটা কেটে যাচ্ছে, মানে বিজি পাচ্ছি। ও গুরু, যে এটা একটা একটা মজার একটা বিষয় আছে যে আমি ফোন করতেছি বাট ফোন করতে ফোন বিজি ফোন বিজি, আমি আবার একটা কি কাজ করে কি ফোন দিতেই থাকি দিতে থাকি, ফোন দিলে যে কেটে দিলে বা বিজি পেলে যে কিছুক্ষণ ওয়েট করবো না, আমাকে যে ফোন ধরবে বা আমি ওয়েট করার মানুষটা সত্যি ঘুরে একটা বিষয় এখানে।
আমি অফিসে গেলে বিভিন্ন সিচুয়েশনে দেখা যায় বিজি থাকি বা মিটিং এ থাকি, ও ফোন দিল আমি কেটে দিলাম, ওকে কিন্তু আমার সিগন্যাল দেওয়া আছে যে আমি কেটে দিলে কিছুক্ষণ ওয়েট করবা, তারপরে আমি ফোনটা আবার ব্যাক করব কিছুক্ষণ পরে, হয়তো বা ওই মুহূর্তে করতে না পারলে 10 মিনিট পরে ফোন ব্যাক করব। তো এই সিচুয়েশনে তুমি আর ফোন দিও না, এটা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি গুরু, কিন্তু এখন পর্যন্ত আমি সাকসেসফুল হইতে পারিনি। দেখা যাচ্ছে
জানা 2-4 মিনিট, তা আমি তো কল রিং ধরতে ধরলে তো রিং করতেই থাকতাম এরকম বিজি একটা মধ্যে, পরে ওই পরে যখন আমারটা কেটে যে অর্ডার ফোনে আসলো কার সাথে কথা বলতেছে এরকম, আমিও চেতেছিলাম ইচ্ছা মধ্যে তুমি কার সাথে কথা বলতেছিলে, আমি কথা বলতেছিলাম না তুমি কথা বলতেছিলে, তোমার নাম্বার তো আমি বারবার বিজি পাচ্ছি, ও না তোমারটাই বিজি পাচ্ছি, এমন একটা বুঝতেছে। পরে বলো যে ও তো একটু মানে টেকনিক্যালি ভালো জানে, ও বলতেছে ঠিক আছে হয়তো তুমি আমাকে তুমি তো কল দিতে গেলে নিঃশ্বাস নিতে চাও না, নিশ্চয়ই তুমি বারবার ট্রাই করছো, এদিক থেকে আমিও ট্রাই করছি, বুঝছেন এইটা একটা মানে প্রবলেম হয়েছিল।
এই সিচুয়েশনটা আমিও অনেকবার ফেস করেছি যে দেখা যাচ্ছে যে আমার মনে হলো যে আমি ওকে ফোন দিব, আমি এখন ওর সাথে অনেক বেশি কথা বলতে ইচ্ছে করতেছে যে ওকে ফোন দিব, তো ফোন দেওয়ার জন্য ফোনটা পকেট থেকে বের করব বা আমি হয়তো বা ফোনটা নেওয়ার জন্য আমার রুমে যাচ্ছি, ঠিক ওই মুহূর্তেই দেখতাম যে ওর ফোন চলে আসছে। এটা মানে একরকম গড গিফটেড বলা চলে, মানে আনএক্সপেক্টেডলি ঘটনাগুলো ঘটে যেত।
হ্যাঁ গুরু, তারপর ভার্সিটির জন্য আমি পরে আনন্দমোহনে চলে আসি সেই মুহূর্তে, তারপর ওখান থেকে আমি আবারও গুরু আমি আমাকে মেসে আমার লাইফটা কি কেটেছে মেসে থাকতে পারিনি, ওই যে ওর সাথে দেখা সাক্ষাৎ করা হবে না দেখা হবে না, মেসে বাইন্ডিংস আছে, ও আমাকে কি করলো আবার মামিন সিং একটা আনন্দমোহন করছে, পরে ওকে সাবলেট উঠাই দিল, সাবলেট উঠাই দিল, পরে প্রতিদিন সে প্রতিদিন না ও তো তখন
এখানে এখানে গুরু একটা কারণ আছে, কারণটা হলো যে দেখা যাচ্ছে যে আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে ও মানসিক গিয়ে দেখা করতে হবে, যদি ম্যাচে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিকেলে 5টার পরে বের হতে পারবে না বা সকালে 9টার আগে বের হতে পারবে না, এরকম একটা বাইন্ডিংস থেকে যায়। তো এই কারণেই আমি ওকে সাবলেটে থাকার ইয়ে করছি যে আমি যখন তখন যেন যেতে পারি আর যে যে ওর সাথে দেখা করতে পারি। তো এইভাবেই ও ম্যাচে থাকতেছে, আনন্দমোহনে কন্টিনিউ করতেছে। তো এর ভিতরে আবার ও ভর্তি হয়েছে হলো আপনার জানুয়ারিতে।
আচ্ছা,
তো জানুয়ারিতে ভর্তি হয়েছে, তো তখন থেকে ওকে আমি পেইন দিচ্ছিলাম যে আমরা বিয়ে করে ফেলি বিয়ে করে ফেলি, এরকম একটা চিন্তা ভাবনা আমি ওকে পেইন দিচ্ছিলাম, কিন্তু ও কোনোভাবেই রাজি হচ্ছিল না এই মুহূর্তগুলোতে। তো রাজি হওয়ার না ধরুন এক পর্যায়ে ওকে আমি অনেক প্রেশার করে হলেও রাজি করালাম, যে আমার ভিতরে একটা ভয় ছিল যে আমি তো কখনোই এরকম একটা সিচুয়েশনে ইনভলভ হইনি। তো এখন অনেকের কাছে অনেক ফ্রেন্ডের কাছে শুনি যে না মেয়েরা থাকে না,
তখন আমি আমার কি হবে,
আমি তো একটা মানে তখন টেনশন এইভাবে লাস্ট আপনি 13 ফেব্রুয়ারিতে ইয়েতে যাই, ময়মনসিংহে যাই, ময়মনসিংহে যাওয়ার পর ওকে ওই দিন আমি সারাদিন আমি ওকে পেইন দিচ্ছি, ব্রিফ করছি যে কোন মানসিক ভাবে
প্রস্তুতি।
তো লাস্ট পর্যায়ে ও রাজি হয়ে যায় যে ঠিক আছে বিয়ে করব, তবে এটা কেউ জানতে পারবে না, আমাদের দুজনই ছিল যে কেউ জানবে না, আমরা দুজন এস্টাবলিশ হওয়ার পরে আমি চাকরিতে জয়েন করবো, এস্টাবলিশ হবো, তারপরে ওখান থেকে ওই দিন আমি ময়মনসিংহ থেকে গেলাম, তারপর দিন 14 ফেব্রুয়ারি সেই ডেটে আমরা ময়মনসিংহ থেকে শেরপুরে গিয়ে আমার এক বড় ভাই ছিল কাজী, তো ওর কাছে গিয়ে আমরা আমাদের বিয়ের কাজটা
ভাগ্যিসদেরকে বলি, ভাগ্যিস বছরে 14 ফেব্রুয়ারি একটা দিন, যদি 2 দিন বা 3 দিন হতো কয়েক হাজার গুণ বিয়ের সংখ্যা বেড়ে যেত রোহান। তারপর থেকে
তারপরে সেদিন বিয়ে কমপ্লিট করার পরে আমরা আবার ময়মনসিং চলে আসলাম। ময়মনসিং থেকে আমি ওকে বাসায় রেখে আমাকে আবার জরুরি প্রয়োজনে ঢাকায় ব্যাক করতে হলো, আমি ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় চলে আসার পরে ওকে আমি ওভাবেই রেখে আসলাম। তো এরপরে আমরা কন্টিনিউয়াসলি ফোনে কথা বলে যাচ্ছি, মাঝে মাঝে ওর সাথে যোগাযোগ করতেছি। তো এর ভিতরে ও আবার আনন্দমোহনে চান্স পেয়েছিল ফিলোসফিতে। তো ফিলোসফি সাবজেক্টটা যখন আমি আমার নানার সাথে শেয়ার করলাম, তো ওই মুহূর্তটাতে নানা মানে নানার মুখের বাচন ভঙ্গিমা বা তার অ্যাটিটিউডটা খুব মানে ইমপ্রেসিভ মনে হলো না, সে আপসেট মনে হলো তার আচরণে কথাবার্তায়। তো উনি এক পর্যায়ে বলে ফেললো যে এটা কোনো সাবজেক্ট হলো যে ফিলোসফিতে ভর্তি হইলো। তো ওই মুহূর্তটাতে আমি আমার ফিলিংসে নিয়ে আসলাম, নানার সাথে শেয়ারও করলাম যে নানা অ্যাকচুয়ালি তো আমার বাবাও তো ফিলোসফির সাবজেক্টে লেখাপড়া করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো ফিলোসফিতে সে লেখাপড়া করে তো এখন তো কন্টিনিউ চাকরি করতেছে, সব কিছু করতে পারছে। পরে নানা বললো যে আগের জীবন আর এখনের লাইফ দুইটা মানে ফার ডিফারেন্স। তো আগে যে সাবজেক্টে লেখাপড়া করতো সেই সাবজেক্টে চাকরি না করে অন্য সাবজেক্টেও চাকরি করতে, এখন কিন্তু এই সিচুয়েশনটা নেই। তো এর ভিতরে নানার সাথে কথাবার্তা বলার পরে এই জিনিসগুলো আমি আবার নিপার সাথে শেয়ার করলাম যে নিপার তুমি দেখো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, নানা তো আমাকে এইভাবে বলতেছে, ইনসাল্ট করতেছে, তো তুমি কি নেক্সটে আরেকবার ট্রাই করবা যে সাবজেক্টটা, নানা বলতেছে ইংলিশ সাবজেক্ট হলে ভালো হতো। তো ওইভাবে বলার পরে এই জিনিসটা ওর ভিতরে লাগছে, ওর ইগোতে লাগছে যে আমি কেন পারবো না। তো এরপর থেকে ও কন্টিনিউয়াসলি ও আনন্দমোহনে ফিলোসফিতে ফার্স্ট ইয়ার কন্টিনিউ করতে লাগলো। আর এর ভিতরে ওখানে জোরটা একটু কম দিয়ে নেক্সট ইয়ারের ভর্তির জন্য আবার সে ট্রাই করতে লাগলো যে কিভাবে সাবজেক্টটা পাওয়া যায়। তারপরে ওকে বললাম তুমি যেহেতু পরীক্ষা দিবাই, তো এক কাজ করো ইডেনে, ইডেন থেকে ফর্ম উঠাও। তো ইডেন থেকে ফর্ম উঠাবে তখন ও রাজি হচ্ছিল যে সবাই থাকবে ইয়েতে, সবাই বাড়ি সবাই জানে যে সে ময়মনসিং থাকতেছে, অথচ সে ইডেনে ফর্ম তুলে নেক্সট ইয়ারের জন্য ট্রাই করবে, এটা ও রাজি হচ্ছিল না। পরে অনেক কিছু করার পরে ওকে আমি রাজি করালাম, দেন আমি ইডেন থেকে ফর্ম কিনলাম। ফর্ম কেনার পরে ও কন্টিনিউ করতেই থাকলো, পড়াশোনা করতেই থাকলো, লাস্টে সে ইডেনে ফর্ম কেনার পরে ফর্মটা কিনে এখন ওকেই মানে বাকিটা ও বিভ করতে পারবে ভালো যে ওর সিচুয়েশনটা কি হয়েছিল।
গুরু আমি একটা ওই বিয়েতে একটু কাহিনী ঘটেছে, একটু কাইন্ডলি বলতে চাই গুরু, যে ও আমাকে অনেক রিকোয়েস্ট করে আমি এক পর্যায়ে রাজি হয়ে গেলাম বিয়ে করার জন্য। গুরু ওখানে একটা স্পেশাল একটা বিষয় যেটা আমি মনে হয় যে পৃথিবীতে কোনো নারী কোনো মেয়ে এটা করছে কিনা আমার জানা নেই। ফার্স্ট অফ অল আমার কেউ ছিল না, ওর দুটো ফ্রেন্ড ছিল ওখানে থাকার পরে, ওর যে কাজটা ছিল সেটা ওর ভাই, বড় ভাই আমার ফাইনাল। গুরু সেদিন আমি যে যাচ্ছিলাম রিক্সা দিয়ে, সেদিন হঠাৎ করে বাবা ফোন করে, আমার মানে বুকটা শিউরে ওঠে, আমি ভয়ে বাবা ফোন, আমার কান্না, আমি কাঁদতে পারতেছি না। বাবা বলো তুমি ভালো আছো? আমি বলছি হ্যাঁ বাবা আমি ভালো আছি, তুমি কোথায়? আমি আছি, একটা মিথ্যা কথা বলে দিলাম গুরু। আর এমন একটা মুহূর্তে আমার বাবা কেন স্মরণ করলাম, বারবার রিপিট হচ্ছিল। গুরু যখন বিয়েতে কাজে আমাকে ডেকে নিয়ে হয় তখন একটা কি করলো জানেন গুরু, ও বলতে ও একটা বিশ্বাস, ভালোবাসার ভিতরে গুরু একটা বিশ্বাস সবচেয়ে হচ্ছে এটাই, আমি একটু প্রচণ্ড বিশ্বাস করতাম, এখনো ইনশাল্লাহ সেটা ওটুট আছে গুরু। ওই যে সিগনেচার, ও বলতেছে কি নর্মাল ম্যারেজ করলে হয় না, তো চলো আমরা কুর্ট ম্যারেজ করে ফেলি। আমি গুরু এটা বিয়ের মানে কোনো কিছু জানতাম না। গুরু কি করলো জানেন, একটা একটা শুধু একটা মানে ফ্রেশ একটা পেজ আমার সামনে নিয়ে আসা হলো, যেটা মেয়েরা সিগনেচার দেয় বিয়ের জন্য, একটা একটা ফুল স্টপ দিয়ে বললো কি তুমি এখানে সিগ, ওখানে কিন্তু গুরু কিছুই লেখা নেই,
সাদা কাগজে আপনি সই করে দিলেন,
সাদা কাগজ নামে আমাদের কাবিন হয়েছে, এবং সেটাকে আমরা আরো হার্ড করার জন্য সেই দিনই ওটাকে আমরা কোর্টে পাঠিয়ে দেই যে এটা কোর্টের ড্রাফটে আসুক।
জি গুরু, এই জিনিসটা আপনি গুরু খেয়াল করতে পারেন, কোন পৃথিবীতে কোন মেয়ে আছে বিয়ে করতে যে সাদা পেজের ভিতরে সাইন করে আসবে?
তো এইভাবে আপনাদের প্রেম ফাইনালি বিয়ে এই যে চলতে থাকলো,
জি গুরু,
তারপরে তো পরস্পরের সাথে দেখা সাক্ষাতের মাত্রাও মনে হয় বেড়ে গেল অনেক,
বেড়ে গেল গুরু।
দু একটা ঘটনা শুনি।
বেড়ে গেল বলতে গুরু তখন অ্যাকচুয়ালি বলি যে তখন আমরা কি করলাম, তখন আর ওইভাবে থাকলাম না, থাকলাম না বলতে ওই সাবলেটে থাকা হলো না, সাবলেটে থাকলাম, একটা ওর একটা ফ্রেন্ড ছিল আপুর সাথে একসাথে থাকলাম। তারপর গুরু ঢাকায় শিফট করলাম, তখন আমি ইডেনে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে একটা পর্যায়ে ও তখন বললো যে এইভাবে কি লাইফ কাটতে পারে, তখন সে টোটালি একটা জবে চলে আসে। পরে গুরু আমি পরে এই যে গাজীপুরে একটা স্টপ এর কথা বলি, সেখানে গাজীপুরে খতিব খামার বাড়ি, সেখানে ও আমাকে ঘুরতে নিয়ে যায়। পরে সেখানে গেলাম, যাওয়ার পরে সেখানে খুব ভালো লাগলো, যেখানে নিরিবিলি পরে কি সুন্দর, আমরা কি একটা জীবনে ছিলাম যেখানে শুধু কাজ আর কাজ। পরে ওখানে গেলাম, পরে আমার ফাইনালে চললাম, হাত ধরলো, আবার চলে আসলাম, পরে একটা জায়গায় বসলাম যেখানে একটা ফুলের একটা গাছের মতো। ও আমাকে, ও তো আমাদের কিন্তু বিয়ে হয়েছে বাট ওরকম কোনো কিছু ইয়ে হয় নাই, মানে বললামই তো গুরু। তো চলার পরে ওই দুজনে হাঁটতে থাকলাম ওই দিক দিয়ে, পরে আলাপ আলোচনা করলাম যে কিভাবে জীবনটাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায়। পরে একটা গুরু কি যে ও আন্তরিকতা, ভালোবাসা, ওই দিন আমি আরো বেশি বুঝতে পারলাম যে তার ভবিষ্যৎ চিন্তা থেকে শুরু করে আমাকে নিয়ে যে তার কতটুকু প্রসেস। আচ্ছা,
এই তো আপনাদের আপনাদের জীবন যতটুকু আমি শুনলাম আর কি। দেন ফাইনালি বাড়ির লোকজনকে কি ম্যানেজ করা হলো নাকি এভাবেই চলছে?
হ্যাঁ, না বাড়ির লোকজনকে এভাবে একটু ম্যানেজ করে, এর ভিতরে আমি গাজীপুরে আমি আমার একটা বাসা নিয়ে থাকা শুরু করলাম, ও ঢাকায় থাকে আমি গাজীপুরে থাকি। তো গাজীপুরে একটা ফ্যামিলি বাসা নিলাম, আমার ওইখানে একটা সিনিয়র বড় ভাই ছিল আমার শেরপুরেরই, তো ওর কাছে আমি ও একটা রুমে নিয়ে থাকতো, আমি একটা রুম নিয়ে থাকতাম। তো ওইখানে রুমে বলা ছিল যে আমার বিয়ে করছে, ফ্যামিলি আছে, তো আসতো মাঝে মাঝে আসতো, এসে এইখানে থাকতো দু একদিন। তো এইভাবে আমিও চাকরি পেয়ে গেলাম, তখন চাকরি কন্টিনিউ করতে থাকলাম গাজীপুরে। তো এইভাবেই কয়েকটা মাস কেটে গেল, কেটে যাওয়ার পরে ও মাঝে মাঝে দেখা যেত এখান থেকে চলে যেত ইডেনে, আবার ওইখানে ও ম্যাচে থাকতো। তো এইভাবে থাকতে থাকতে মাঝে একটা প্রবলেম হয়ে গেল যে আমার ওই যে বড় ভাইয়ের সাথে থাকতাম, ও তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। তো এই ব্যাপারটা যখন ব্ল্যাকমেল করার চেষ্টা করলো, ওই মুহূর্তে আমি তখন আমি কার সাথে কিভাবে শেয়ার করবো এটা আমি বুঝতে পারছিলাম না। তখন মানে একরকম আপসেট হয়ে আমি যখন আমার কাজে মন নেই, অফিসে কোনো কিছুতেই আমি মেনটেন করতে পারতেছিলাম না, তখন আমার অফিসের বস ছিল আমার ম্যানেজার যে ছিল, তো ম্যানেজার আমাকে দেখেই বুঝতো, ম্যানেজার আমাকে প্রথম থেকেই খুবই ভালোবাসতো প্রথম থেকেই। আর আমি চাকরিটা নিয়েছিলাম ওই বড় ভাইয়ের মাধ্যমেই, যে যার সাথে আমি থাকতাম ওর মাধ্যমে ম্যানেজারের সাথে পরিচয় হয়ে ম্যানেজারের কাছে চাকরি নিয়েছিলাম। পরে ম্যানেজার আমাকে এক পর্যায়ে খুবই ভালোবেসে ফেললো, তার পরে ওই মুহূর্তে ম্যানেজারের সাথে আমি শেয়ার করলাম যে স্যার এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি পরে ম্যানেজার বললো যে ঠিক আছে তোমার কোনো প্রবলেম হবে না, আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। তো রেসপন্সিবিলিটি তো তোমার আব্বা আম্মা জানে কিনা এই ব্যাপারগুলো, ওর বাবা মা আমার বাবা মা জানে কিনা, আমি বললাম যে না কেউ জানে না। পরে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে ম্যানেজার আমার যে ম্যানেজার স্যার ছিল মুক্তা সরকার, তো উনি ওই মুহূর্তে আমার বাবাকে ফোন দিল, ওর মা ওর ভাইয়াকে ফোন দিছে, ওর ভাইয়াকে ফোন দিছে, ওর মামাকে ফোন দিছে, আর আমার বাবাকে ফোন দিছে। আমার বাবা কথাটা শোনার পরে তো সো শকড, সে তো কোনোভাবেই মেনে নিতে পারছে, কারণ আমার বাবা কিন্তু খুব সফট মাইন্ডের একটা লোক। আমি ওনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু মানে পরিস্থিতির শিকার হয়ে নিজেকে ধরেও রাখতে পারিনি, এরকম একটা সিচুয়েশনে চলে গিয়েছিলাম ওই মুহূর্তে। তো ওই মুহূর্তে পরে আমার স্যার যখন এইভাবে ইয়ে করতে লাগলো, মানে কথা বলে সব কিছু উলট পালট হয়ে গেল, তো ওই মুহূর্তটাতে আবার স্যারকে বললাম, স্যার এই যে আপনি যে কাজটা করলেন এটা মানে আমি ট্যাকেল দিতে পারবো না, যদি আপনি ট্যাকেল দিতে পারেন তাহলে আমাকে এটা যেভাবে হোক ম্যানেজ করে দিতে হবে। পরে স্যার যেভাবে হোক ওই বাসার থেকে আমাকে ওইখানে শিফট করে নিল, আমার ইয়া নিপাকে উনি ওনার বাসায় রাখলো, আমি থাকলাম অন্য একটা জায়গাতে। তো ওই অবস্থাতেই ও মনে উনি আবার বলে দিল ওনার ভাই ওর ভাইকে যে এরকম ও আমার বাসায় আছে, তো আপনাদের কোনো টেনশনের কারণ নাই, যদি আপনারা ওকে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, আর এটা যেভাবেই হোক একটা মিউচুয়ালের ব্যবস্থা করেন। ওই দিনই আবার আমার স্যার বলল যে আপনি এক কাজ করুন, গাজীপুরে সরাসরি ওর ভাইয়ের কাছে চলে যান। তো ওর ভাই গাজীপুরে থেকে আমি ওখানে সরাসরি চলে গেলাম, গিয়ে ওনার ভাই ওর ভাইকে আমি ব্রিফ সব কিছু বুঝাই দিলাম যে আমি এটাতে ইনভলভ আছি এবং আমি ওকে এইভাবে এত দূর নিয়ে এসেছি, তো আমি এটা কন্টিনিউ করতে চাই, ওকে নিয়ে আমি পার্মানেন্ট লাইফ লিড করতে চাই। তো ইন টোটালি আমার ম্যানেজার স্যার জামালপুরে গিয়ে আমার বাসায় গিয়ে এটা আমার একবার আমার ফ্যামিলিকে বোঝায়, আবার ওর ফ্যামিলিকে বোঝায়, এটা করে শেষ পর্যন্ত এটা সেটেল ডাউন করলো। তো সেটেল ডাউন করার পরে আমার বাবা কোনোভাবেই রাজি না, তারপরেও আমার মামারা ছিল, আরেক মামা ছিল ঢাকায় থাকে, ওই মামার মাধ্যমে এটা আমরা চলে আসলাম, ওই মামার মাধ্যমে আমরা ইয়েতে চলে আসলাম জামালপুরে। আমার সবাই একসাথে বসে এটা একটা মিউচুয়ালের ব্যবস্থা করলো যে তা এদেরকে তো এইভাবে রাখলে হবে না। আর বাবা কোনোভাবেই রাজি ছিল না, আমাকে অনেকভাবে প্রেশার করেছিল, আমাকে বাড়ি থেকে ঢুকতে দিতেছিল না, তো শেষ পর্যন্ত রাজি হলো। তারপরে একটা বিয়ের দিন ধার্য মানে ঠিক হয়ে গেল যে ও উঠায় নিয়ে আসবে, সেটা ছিল 2010 সালের কুরবানি ঈদের মানে দুই দিন পরে।
বাহ,
স্যার বলে দিল এবং যার কাছে বিয়ে করছি যে কাজীর কাছে ওর কাজীর এস পর্যন্ত জিজ্ঞেস করছে আমার বাবা কাজী না করছে না লুৎফর ধরনের কোন কাজ করে নাই। পরে ওই কাজীর আমার শেরপুরে কাজী সমিতির সভাপতি হলো আমার খালু, তো খালুরে জিজ্ঞেস করছে খালুর কাছে তো আবার রেকর্ড আছে
কোনো তথ্য পাইনি,
রেকর্ড টেকর্ড দেখে পরে খালু এনশিওর করছে যে হ্যাঁ ওরা বিয়ে করছে। পরে এদিক দিয়ে আমার ওই বড় ভাই একটু ডিফল্টার হয়ে গেল, যাই হোক
ফাইনালি আনুষ্ঠানিকভাবে সম্মতিতে
বিয়ে। মেসেজ আছে যে ফাইনালি দুই পরিবারের সম্মতিতে এটা হয়ে গেল, বাট আমার বাবাকে আমি কোনোভাবে আমি নিয়ে যেতে পারিনি ওর বাড়িতে,
উনি মানসিকভাবে
কারণ
কিন্তু আমরা অন্তত এতটুকুতে একটু বেশি খুশি এই কারণে যে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে এত বেশি দীর্ঘশ্বাস কষ্ট না পাওয়ার বেদনা এত বেশি অনুরণিত হয়েছে এখানকার অন ইয়ার সবসময় জ্যামিং হয়ে আছে সব কষ্টে, এখন হঠাৎ করে বহুদিন বাদে এই রোহান এবং নিপার কল্যাণে একটা সফল ভালোবাসার পরিণতির গল্প অ্যাটলিস্ট শুনতে পারলাম এবং এটি ঠিক এমন একটি সন্ধিক্ষণ যখন প্রাণা ভালোবাসার বাংলাদেশ তার এক বছর পূর্তি করতে যাচ্ছে, এমন একটি সন্ধিক্ষণ যখন ভালোবাসার ভ্যালেন্টাইন ডে জাস্ট নকিং দ্য ডোর, এবং এমন একটি সন্ধিক্ষণ যখন আমরা আপনাদের সবার সাথে দেখা করবার জন্য মুখিয়ে আছি। ডেট তো অবশ্যই জানেন 14 ফেব্রুয়ারি, ভেনু এবং সময় আপনারা জানেন, এবং খুব শীঘ্রই আপনাদের সবার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে এবং যেখানে আমি আপনাদেরকে নিয়ে গলা ছেড়ে একসাথে উচ্চারণ করতে চাই, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, কারণ এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। ফাইনালি সবকিছু ঠিকঠাক, সংসার শুরু হলো, তারপরে নিপা কেমন সংসার করছেন?
গুরু সব সবার কাছ থেকে শুনে আসি যে প্রেমের বিয়ে নাকি সুখের হয় না,
যেভাবে চোখ মুখ বড় করছেন তাতে বোঝা যাচ্ছে যে দারুণ ভাবে সংসার পালন
করছেন। গুরু মানে একটা কথা আমি হাইলাইট এখানে একটা করতে চাই, যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা হচ্ছে অনেকেরই একটা ধারণা আছে যে প্রেম করে নাকি কেউ সুখী হয় না, বিয়ে করার পরে নাকি তাদের লাইফটা ভালো করে না। তবে গুরু আমি ফ্লুয়েন্টলি বলতে পারি আমরা অনেক অনেক ভালো আছি, দেন যখন আমরা আমরা লাভ করি তার চেয়েও বেশি আমরা ভালো আছি গুরু, কারণ আমার শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ির অসম্ভব রকম ভালো, তাদের ভালোবাসা স্নেহ মমতা দিয়ে আমরা অনেক ভালো আছি। তারপর গুরু সবশেষে আমাদের আল্লাহর রহমতে একটা বেবি হয়েছে ইনশাআল্লাহ,
নাম কি ওর?
তাসনিমুর সিদ্দিক এহসান।
এহসান
জি গুরু, সেই বেবিটার মাধ্যমে ইনশাআল্লাহ গুরু আরো আরো বেশি আমাদের উপর আল্লাহ শান্তি শান্তি বর্ষিত করেছেন,
আমরা প্রার্থনা করি শান্তি বর্ষণ অব্যাহত থাকুক। এবং আমাদের রোহান জামাই কেমন?
কি বলবো গুরু, খুবই কেয়ারিং, খুবই
দেখে মনে হয় যে ছেলেটা কেয়ারিং হবে। রোহানের সবচেয়ে খারাপ গুণ কোনটা? প্রচুর খায়
না গুরু, মশারি টানায় না,
এইটা একটা কমন প্রবলেম মেয়েদের, করা যায় কত দিই ভাই, এরকম করবে যাতে করে মশারিটা আমি প্রতিদিন গিয়ে খাটাই। কি হয় মশারি খাটালে? দুনিয়া সামলাবে এরা, কিন্তু মশারি খাটাবে না।
জি গুরু, এটাও কেন স্যার, এটা
প্রস্তুতিটা করে দিই যাতে ওরা আরামে ঘুমোতে পারে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো আমরা সবাই মিলে এই কাজ। আর কেমন চলছে আমাদের নিপা, কেমন সাংসারিক জীবনে? কথোপকথনটা আমরা শুনবো, তার আগে মেঘলা তোর মাধ্যমে কিছু টেক্সট কিছু কমেন্টস আমরা নিয়ে নিই, এবং আমরা চাইবো যে আপনারা বেশি বেশি পরিমাণে লাইক এবং কমেন্টস দিন আমাদের ডেডিকেটেড পোর্ট www.facebook.com/thakafm904 এই পোর্টে।
এক্স্যাক্টলি বন্ধু, একদমই গুরু ইতেশামের কথা রেশ ধরেই বলি, অবশ্যই আপনি আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেটিতে আপনি পোস্ট আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে, নিউ একটা পোস্ট আপলোড করেছি আমাদের রোহান ভাই, নিপাপু এবং তাদের একমাত্র সন্তান ইহসানের সেই পোস্টটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি চান আপনি পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর ফেসবুকে সেই অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখান থেকে এসে আপনি আমাদের পোস্টে তো লাইক করবেনই এবং অবশ্যই বন্ধু আমাদের এই পেজটিতেও লাইক করবেন এবং সমৃদ্ধ করবেন আমাদেরকে। আর আপনি আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে এবং আমাদেরকে টেক্সটের মাধ্যমেও জানাতে পারেন। সো সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেসেজ করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজটিও লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। এবং আমি জানি যে অনেক বন্ধুর জীবনে অনেক ভালোবাসার কথা আছে, অনেক ঘটনা আছে, সুন্দর সুন্দর কথা আজকের অতিথি বন্ধুরা যেমন বলছেন তাদের ভালোবাসার খুনসুটি কথাবার্তা। সো এইরকমই কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই বন্ধু চলে আসুন আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের এই প্রোগ্রামে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং একবার না বন্ধু, একাধিকবার আপনাকে এসএমএসটি করতে হবে। সো কিছু কমেন্টস এবং এসএমএস তো আমি পড়বই। আমাদের সাথে আছেন রোহান, উনি সরি আমাদের সাথে আছেন একজন বন্ধু নূরে আলম চাঁদপুর থেকে, উনি লিখেছেন যে রোহান ভাইকে থ্যাংকস। ওকে আছেন মোহাম্মদ রাশিদ, লিখেছেন মেঘলা আপু আজকে আর কাঁদতে হবে না, কাঁদতে হচ্ছে না, রাইট। অ্যান্ড নওশিন আছেন, লিখেছেন যে খুব ভালো লাগছে শুনতে। আছেন শামীম রেজা, লিখেছেন যে ডিউটি করছি আর তোমাদের শুনছি, তবে সামনে কি হবে সেটা নিয়ে কনফিউজড। এখনো কেন কনফিউজ শামীম রেজা? ওকে। অ্যান্ড আছেন ফয়সাল, লিখেছেন যে নিপা আপু আপনার গল্পটা অসাম লাগছে, অ্যান্ড আমার ওকে গার্লফ্রেন্ডের নামও নিপা, বাহ বেশ সুন্দর। অ্যান্ড আছেন আমাদের সাথে নীরব, লিখেছেন যে ওনাদের স্টোরিটা আসলে অনেক সুন্দর, আব্দুল সালামও যুক্ত হয়েছেন, উনি বলেছেন নিপা আপুর গল্পটা অনেক জোস। আছেন লিখন ইসলাম, লিখেছেন যে আজ লাভ স্টোরিটা শুনতে অসাম লাগছে। অ্যান্ড আরিফা রায়হানা শবনম লিখেছেন যে বেস্ট অফ লাক। ফারদিন হোসেন প্রাণ আছেন, লিখেছেন যে সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অঢেল টাকার প্রয়োজন নেই, একটি সুন্দর আর পবিত্র মনই এর জন্য যথেষ্ট। একদম ঠিক বন্ধু। এবং আছেন ইলিয়াস মাহমুদ নীরব, লিখেছেন যে আই লাভ ইউ ঢাকা এফ এম বিকজ ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটা শুনলে আমার খুব ভালো লাগে। ওকে। অ্যান্ড ইশরাত জাহান লিসা লিখেছেন যে খুব ভালো লাগছে, উনি খুব এনজয় করছেন। অ্যান্ড মোহাম্মদ রাকিবও লিখেছেন যে নিপা আপু অ্যান্ড রোহান ভাই আপনাদের ভালোবাসার কাহিনী খুব ভালো লাগছে। এস এম এস করেছেন কামরুল, উনি বোর্ডবাজার থেকে লিখেছেন যে দূর নীলিমায় নয় আছি তোমার পাশে, খুঁজে দেখো আমায় পাবি হৃদয়ের কাছে। ওকে। এখন আরো লিখেছেন যে শোনাবো না কোনো গল্প, গাইবো একটি গান, যে গান খুঁজে পাবে ভালোবাসা, ফ্যান্টাস্টিক। অ্যান্ড সোহেল আছেন পান্থপদ থেকে, লিখেছেন যে মেঘলা আপু আমার হিংসা হচ্ছে, রোহান ভাইয়ার মতো আমার জীবনটা কেন হলো না। বন্ধু ওয়েট করেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ এর থেকেও সুন্দর জীবন আপনার হবে, এটাই দোয়া করছি আমরা সবাই। অ্যান্ড আছেন শাহাদাত হোসেন, লিখেছেন যে খুব হিংসা হচ্ছে দুইজনের গল্প শুনে, বা হিংসা হিংসায় জর্জরিত সবাই। অ্যান্ড মিল্টন লিখেছেন আমাদেরকে খুব সুন্দর লাগছে আজকের গল্পটা। তানভীরুল আছেন আমাদের সাথে ফেসবুকে, লিখেছেন যে নিপা আপু অ্যান্ড ভাইয়ার ভয়েসটা অনেক সুইট লাগছে। আর বন্ধু আপনাদেরকে আরো একবার বলছি, আমরা কিন্তু ফেসবুকে নতুন একটা পোস্ট আপলোড করেছি, এখানে লেখা আছে মানে একটি ফটোগ্রাফ আছে এবং পোস্টে লেখা আছে যে নিপা রুহান এবং তাদের ভালোবাসার ফসল দুই বছরের ছেলে এহসান। সো সবাই ওনাদের জন্য শুভকামনা জানাচ্ছেন এবং বন্ধু পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন সেটি আশা করছি। এবং অবশ্যই আমাদেরকে 16260 তে টেক্সট করতে ভুলবেন না। আছেন আমাদের সাথে মোহাম্মদ হানিফ, লিখেছেন যে মেঘলা আপু আমি দুবাই থেকে শুনছি। ওকে হানিফ, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে এত ভালোবেসে আমাদেরকে শোনার জন্য। অ্যান্ড উর্মি আছেন, এস এম এস করেছেন, লিখেছেন যে অসাম স্টোরি, জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুব ভালো লাগছে আপু। আছেন আরেকজন বন্ধু নাম না জানা, উনি লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নাকি উনার কাছে খুব ভালো লাগছে, মানে গল্পের সাথে সাথে। ওকে। আছেন মোহাম্মদ সালাউদ্দিন শাওন, লিখেছেন যে অনেক অনেক ভালো লাগছে। মোহাম্মদ সালাউদ্দিন শাওন আরও একবার টেক্সট কমেন্ট করেছেন। অ্যান্ড আছেন আলামিন খান, লিখেছেন যে মানুষের
প্রতি মানুষের ভালোবাসা এবং বিশ্বাস আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। লিটু প্রধান আছেন, লিখেছেন যে হাই আপু, তোমাকে শুনতে অনেক ভালো লাগছে। ওকে, এমনি করে আরো অনেক বন্ধু যুক্ত হয়ে যাচ্ছেন, যুক্ত হতে যাচ্ছেন এবং যুক্ত হয়ে আছেন। সো বন্ধু, আমি আরবারও কিছু কমেন্ট এবং SMS তো পড়বো। যেমন আছেন আমাদের সাথে আহনাফ ভুইয়া, রিমি আক্তারও যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফয়সাল হোসেন, আছেন ABX সান, আলম হোসেনও যুক্ত হয়েছেন ফেসবুকে, আছেন শাকিল আহমেদ, আছেন এই মুহূর্তে মোহাম্মদ রুবেল বকুল, আকাশ নীল আছেন, আছেন কাজী মুনমুন, নাইমো আছেন, ওকে এই মুহূর্তে আছেন আমাদের সাথে সোহেল হক এবং SMS করছেন আমাদেরকে সামিয়া বনানী থেকে, আছেন উজ্জ্বল আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, শামীম আছেন কুমিল্লা থেকে, আছেন আমাদের সাথে রাজ উত্তরখান কুড়িপাড়া থেকে, মারফি আছেন সাভার থেকে, আছেন নাজমুল দোহার থেকে, মোহাম্মদ আতারও যুক্ত হয়েছেন রংপুর থেকে এবং তুষ্কা আছেন মিরপুর থেকে, এবং এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে জুবায়ের, উনিও আছেন, এবং ঐশী আছেন বাসবু থেকে, লিখেছেন যে ভালোবাসা শুধু কষ্টই কি দেয়, ভালোবাসা আসলে কষ্ট দেয় না, ভালোবাসার মধ্যে সেই অনেক সুখ আছে, কষ্টের সাথে সাথে, এটাই উনি বোঝাতে চেয়েছেন। ওকে, আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফয়সাল আলম, আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, মিষ্টি আছেন তেজকুনি পাড়া থেকে, রাসেলও যুক্ত হয়েছেন চাঁদপুর থেকে, পাপিয়া আছেন খিলগাঁও থেকে, এবং আছেন আশরাফুল আলম, উনি কাপাসিয়া থেকে যুক্ত হয়েছেন, তানজিব আছেন মোহাম্মদপুর থেকে, লিমনও যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে, এবং নিপা আছেন মুন্সীগঞ্জ থেকে, শুভ্র আছেন আমাদের সাথে, আছেন শাওন মিরপুর থেকে, সাইফও যুক্ত হয়েছেন টঙ্গী থেকে, এবং শান্তাও আছেন নারায়ণগঞ্জ থেকে, আছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, যেমন আছেন ওকে সুজন মিরপুর থেকে যুক্ত হয়েছেন, মিজানুর রহমান আছেন আমাদের সাথে, আছেন রিজভি ধানমন্ডি থেকে, এই মুহূর্তে যুক্ত হলেন আইনুল জামালপুর থেকে, আছেন আমাদের সাথে শামসুল, মামুনও আছেন, এবং আরো অনেক বন্ধু যুক্ত হচ্ছেন এবং আরো যুক্ত হবেন, এটাই আশা প্রকাশ করছি। সো বন্ধু, আপনি চুপ করে না থেকে, চুপ করে শুধু না শুনে আমাদেরকে কমেন্ট করুন এবং SMS করুন। নিয়মটা জানিয়ে দিচ্ছি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেখানটিতেও আপনি এসে কমেন্ট করতে পারেন, এবং আপনার আমাদের যে পোস্ট আছে সেই পোস্টগুলো আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। সো আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং আপনি আমাদের এই ফ্যান পেজটিতে এসে আমাদের এই পেজটিতে লাইক দিয়েও সমৃদ্ধ করবেন, এটি আশা করছি। আর অবশ্যই বন্ধু, আপনি যদি আপনার ভালোবাসার কথাগুলো আমাদেরকে বলতে চান, আমাদের এই প্ল্যাটফর্মে এসে বন্ধুদেরকে জানাতে চান, তো আপনি আসতেই পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন সিম্পলি 16260 এই নাম্বারটিতে। সো আমাদের সাথে কানেক্টেড থাকুন, এবং আছে গল্পের আরো কিছু অংশ এবং আরো অনেক কিছু বোধ হয় আছে, সবার চোখ মুখ খুব ঝকমক করছে। আর আমি আর কথা না বাড়াই চলে যাচ্ছি গুরু হিতেশ স্বামীর কাছে, উনার মাধ্যমে আজকের অতিথি বন্ধুদের কাছে।
রোহান, তারপর থেকে
সাংসারিক জীবন বলতে, ও অসম্ভব ভালো একটা মেয়ে, যেদিন ওর সাথে আমার প্রথম দেখা হয়েছে সেদিনই আমি বুঝতে পেরেছিলাম। আর সেই সময়গুলো থেকে আমি, আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি যেরকম চাচ্ছিলাম যে লাস্ট লাইফে গিয়ে দেখা যাবে যে আমার বাবা মা একটা বৃদ্ধ হয়ে যাবে, তাদের একটা কেয়ারিং এর প্রয়োজন আছে। আফটারঅল এখানে আরেকটা মেসেজ দেওয়া দরকার যে আমার দাদা যখন ছিল, বেঁচে ছিলেন, উনি অসুস্থ হওয়ার পরে আমার ফুল কেয়ারিং করছে আমার দাদা, বাবা, চাচা, আমার মা, তখন চাচিরা ছিল না, তো তো ফুল কেয়ারিং করছে ওরা। আমি এরকমই একটা চাচ্ছিলাম যে আমি যখন আমার বাবা মা সেরকম একটা সিচুয়েশনে চলে যাবে, আমার ওয়াইফ যাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব, সে যেমন এমন প্রকৃতির হয় যেন তা আমার বাবা মাকে সে নিজের বাবা মা মনে করে, সে বৃদ্ধ বয়সে, কারণ বৃদ্ধ বয়সে তো বাবা মারা একদম বাচ্চার মতো হয়ে যায়, আমার ছেলে যেরকম ঠিক সেরকমই হয়ে যাবে আমি যতটুকু মনে করি। তো এই সিচুয়েশনগুলোর কারণে ওকে আমি, মানে আমি ওকে দেখি, এখন পর্যন্ত প্রায় বিয়ের পরে 3 বছর অতিবাহিত হলো, মানে ফ্যামিলি কন্টিনিউয়াসলি যখন আমরা লিড করছি, তো 3 বছরের ভিতরে ও এখন পর্যন্ত আমার মনে হয় না আমার বাবা বা মার সাথে এখন পর্যন্ত কোনো বেয়াদবি করেছে।
আলহামদুলিল্লাহ, অনেক বড় ব্যাপারে, এটাও সবারই ড্রিমের মধ্যে থাকে,
এটা আমার বাবা মা তারাও আমি মনে করি মানসিক ভাবে স্যাটিসফাই,
সবারই স্বপ্নের মধ্যে থাকে যে তার সহধর্মিনী তার বাবা মার যত্ন নিবে, এবং ঠিক সেই রকম ভাবে আপনারও অবশ্যই দায়িত্ব বিয়েতে বর্তায় যে নিপার যে বাবা মা তার যেন সম্মান, তার যেন স্নেহ যত্ন আত্মীয়তে সামান্যতম কম কমতি না হয়।
অবশ্যই যে গুরু আমি চেষ্টা করি যে আমার সর্বাত্মক
বাবা এবং মেয়ের কেমিস্ট্রি কত মারাত্মক দেখছেন, যখন আপনি ভোলায় ভালায় আমাদের এই নাবুজ মেয়েটিরে বিয়ে করার জন্য নিয়ে গেলেন, তখন দেখেন ঠিকই বাবা মন কেমন তাকে ফোন করে বসেছিল। নিপা মনে আছে তো সেই দিনের কথা, হঠাৎ হঠাৎ ফোন বেজে উঠলো। এটা কিন্তু দিস দ্য টেলিপ্যাথিক্যাল কানেক্টিভিটি অটো হয়ে যায় এরকম সিচুয়েশন গুলোতে। যেমন
অনেকবার হয়েছে, দেখা গেছে যে ইম্পর্টেন্ট একটা মোমেন্ট ওর সাথে আমি সময় দিচ্ছি, ঠিক ওই মুহূর্তে হয় ওর বাবা বা ওর মা বা আমার বাবা বা মা বা আমার ফ্যামিলির কেউ হয়তো বা ফোন দিয়ে দিচ্ছে ওই মুহূর্তে।
গুরু আরেকটা জিনিস কি, ওর মেন্টালিটির সাথে আমার মেলে খুব বেশি ম্যাচ করতো, মানে আমি যা চাইতাম ও ঠিক তাই, মানে কারো কোনো অপোজিট ছিল না। আরেকটা জিনিস কি গুরু, আমার থেকে ও আমার ওর একটা জিনিস বেশি হাইলাইট হচ্ছে, ও অনেক গোছানো, নিট অ্যান্ড ক্লিন, সিনসিয়ার।
গুরু গুরু এই জায়গায় আমি আমি না বলে আর পারছি না যে আমি যেরকম ঠিক টিপটাপ বলতে গোছানো একটা মানুষ, যে কোনো জায়গায় অগোছালো কিছু থাকলে সেটা আমি গুছিয়ে রাখি, ঠিক মানে সেম একটা ক্যারেক্টার যেটা হচ্ছে যে আমার ছেলে সেও একই টাইপ হয়েছে। ও ওর কাপড় চোপড় বিছানার উপরে থাকলে বা ফ্লোরে পড়ে থাকলে বা জুতা ফ্লোরে পড়ে থাকলে বা আমার জুতা বা ওর মার কোনো কিছু পরে থাকলে ও স্ট্যান্ড বাই জিনিসগুলো নিয়ে যেটা যে জায়গায় রাখা দরকার ঠিক ওই জায়গায় রাখে। ওর মার জিনিস হলে ওর মাকে বলে যে মামুনি এটা তোমার, বাবা এটা তোমার। ও ঠিক মানে আমার ক্যারেক্টারটাই পাইছে, কিন্তু বাট আমি সরি টু সে আমি যাকে জীবন সঙ্গিনী হিসেবে নিয়েছি সে একদমই গোছারো না, ইন টোটালি অগোছালো।
বেশি কথা বলবো না বুঝছো, খাইতাম পড়তাম ঘুম আসতাম সবকিছু মায়ের গোছাইতো। তারপর থেকে যখন ওর লাইফে চলে আসি, অ্যাকচুয়ালি চলে আসার পর দেখলাম যে ও অনেক বেশি মানে আমার মার মা বলতে কি মার কাছ থেকে যে যত্নটুকু আমি পেয়েছি ওর কাছে ঠিক তাই পাচ্ছি। তবে হ্যাঁ অগোছানো ছিলাম, কিন্তু এখন গুরু অনেকটাই অনেকটাই ভালো হয়ে গেছি, যে ওর ওর থেকে বুঝতে পারতেছি যে ওর এই জিনিসগুলো প্রবলেম হচ্ছে আমি যেটা করতেছি, বা কারণ আমি বললাম না গুরু যে আমার উপর
ডিপেন্ডেন্ট ছিলাম,
এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু একটু বাড়িয়ে বলছে যে এখনো অগোছানো গুরু প্লিজ।
দেখা গেছে যে স্ত্রী করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওটা কোথায় রাখছে এটা আর পরবর্তীতে বলতে পারতেছি না অফিসে যাওয়ার সময়।
This track was downloaded from fusionbd.com.
গুরু ওর কিন্তু একটু মনে থাকা উচিত গুরু প্লিজ, একটু আমি এখানে ট্রান নিয়ে আসতেছি, যেটা হচ্ছে যে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ও কিন্তু ওর কিন্তু একটু বুঝতে হবে, প্লাস আমি একটা স্টুডেন্ট ইংলিশে অনার্স করতেছি, এটা ওকে বুঝতে হবে। আমি আসি কিন্তু গুরু আজিম এয়ারপোর্ট থেকে আজিমপুর, তো আমাকে সকালবেলা সব নাস্তা টাস্তা রেডি করতে হয়, বাবুকে ম্যানেজ করতে হয়, সেগুলো কমপ্লিট করে আমার বাসায় চলে আসতে কলেজে চলে আসতে হয়, সেখানে ক্লাস টাস করে টায়ার্ড হয়ে দুই তিন ঘন্টা জেমে পড়ে আবার বাসায় হোমওয়ার্ক থাকে, এগুলো টোটালি কমপ্লিট করতে যেত নিজেই তো টায়ার্ড হয়ে যায়।
কেন গুরু সবসময় আপনি দুঃখের কথা নিয়ে আসেন, কেন গুরু সবসময় আপনি কষ্টের কথা বলেন, কেন গুরু আমরা কেন ভালো লাগার গল্প শুনতে পাই না? আমি আসলে গল্প কিন্তু এখানে উপস্থাপন করি না, সেটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা দৃষ্টতা দেখানোর চেষ্টা করেছি যে নট অনলি ইন বাংলাদেশ, এই সমগ্র বিশ্বে মিডিয়ার মাধ্যমে কোনো প্রবলেম রিসলভ করা যায় সে উদ্যোগ দেখাতে কেউ সাহস করেনি, কিন্তু আপনারা আমার সাথে আছেন দেখে এই উদ্যোগ দেখাতে সাহস আমি করেছি, এবং অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও, যেখানে আমরা অনেক বড় বড় প্রবলেমকে রিসলভ হতে দেখেছি, যেহেতু আপনারা আমাদের পাশে ছিলেন। তাই কিন্তু যে কথাটা আমি বলছিলাম যে আমরা শুধুই ঘটনা শুধুই উপাখ্যান নিয়ে আসার জন্য কিন্তু ডেডিকেটেড না আমাদের এই প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও। এটা শুধুই এন্টারটেইনিং এর কিন্তু একটা পার্ট না, রাদার মানুষের পাশে থাকার একটা প্রয়াস বা প্রচেষ্টা আপনারা বলতে পারেন। এবং তারপরেও যেহেতু পিছিয়ে পড়া, ভালো না থাকা, কষ্টে যাদের জীবন গাথা একেবারে শেষ হয়ে যাওয়া, সেই মানুষগুলোকে বেশি বেশি করে সুযোগ দিই, এই কারণে যাতে করে যারা ভালো আছে তারা তো ভালোই আছে, যারা ভালো নয় যারা কষ্টে আছে তাদের পাশে কিভাবে থাকা যায়, তাদেরকে ভালো রাখার কিভাবে ব্যবস্থা করা যায়, তবেই না আমাদের সার্থকতা। তারপরে আপনাদের কথা চিন্তা করে, আপনাদের ভালো লাগার কথা চিন্তা করে আমরা আজকের এই অনুষ্ঠানে রোহান এবং নিপাকে নিয়ে এসেছিলাম তাদের ভালোবাসার জীবনের কথা বলতে, তাদের ভালোবাসার জীবনের উপস্থাপনা নিয়ে আসতে, যাতে করে আমরা একটা দারুণ ভালোবাসার সফল পরিণতি সবাই মিলে উপভোগ করতে পারি। এবং এতে যেটা হয়েছে ফাইনালি আসলে ভালোবাসার জয় হয়েছে। একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে নিপা, একদম শেষ মুহূর্তে আমাদের লিসেনার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। 14 February তো প্রথম বিয়ে, বলতে ওইটাই তো বিয়ে অ্যাকচুয়ালি, বিবাহবার্ষিকীও সামনে, সেজন্য আমি অগ্রিম আপনাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, অনেক দোয়া অনেক ভালোবাসা। এবং বিবাহ একটা স্রষ্টার পক্ষ থেকে সরাসরি রহমতের একটি ব্যাপার, সে রহমত আপনাদের জীবনে সারা জীবন এভাবে বিরাজিত হোক ভালোবাসা হয়ে, সে প্রার্থনা করছি। শেষ মুহূর্তে তো যদি কিছু বলেন।
জি গুরু, আমি প্রাণা ভালোবাসার বাংলাদেশ লিসেনারদের বলতে চাই যে আপনারা ভালোবাসুন, ভালো থাকুন, এটাই আমাদের কাম্য। তবে ফাইনালি একটা কথা বলতে চাই, যেটা যারা ভালোবাসতেছেন, যারা ভালোবাসতে যাচ্ছেন, তাদের ভিতরে যেন অনেস্টিটা থেকে যায়, তাদের ভিতরে যেন শালীনতা থাকে, তবেই না ভালোবাসা সাকসেসফুল হবে। এবং বোনদেরকে বলতে চাই, তোমরা নিজেদেরকে আব্রু ঢেকে রাখো, এমন করো না যাতে তোমার তোমার কাছের মানুষটা কিছুক্ষণ দূরে গিয়ে তোমাকে ভুল বোঝে। আমি এটাই ফাইনালি বলতে চাই।
রোহান বিদায় নিচ্ছি।
গুরু, এখানে আমার একটা জিনিসই বলার আছে যে আমি আমার ওয়াইফকে নিয়ে এখন খুবই সন্তুষ্ট, খুবই ভালোভাবে আমি আমার ভবিষ্যৎ জীবনগুলো পার করবো, এটা আশা করছি, যেমন ঠিক তেমনই এখন পার করে যাচ্ছি। তো সব মিলিয়ে আমার একটা মেসেজ দেওয়ার, যারা আমার ছোট ভাই ছোট বোন আছে, যারা এই ভালোবাসার বাংলাদেশের আমাদের কথাগুলো শুনছেন, তাদের কাছে একটাই মেসেজ দেওয়ার যে আপনি যাকে ভালোবাসবেন তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করুন। যদি আপনার বিশ্বাসে এক বিন্দু পরিমাণও ঘাটতি থেকে থাকে, তাহলে আপনাদের ভালোবাসার ভিতরে ভালোবাসার সম্পর্কটা খুব বেশি দিন টিকবে না। আর যদি পরিপূর্ণভাবে আপনার ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি সারা জীবন আপনার সুখে সংসার করে যেতে পারবেন। ঠিক আমিও চেষ্টা করি। আর একটা মেসেজ দিয়ে রাখি এই জায়গায় লাস্ট মুহূর্তে, সেটা হচ্ছে যে আমি কখনো অফিস গেলে বা ঘরের বাইরে বের হলে আমার নিপা সে কখনোই এতটুকু কনফিউজ থাকে না যে আমি অফিসে যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি, এই কনফিউশনটা তার ভিতরে কখনোই থাকে না। এটা আমি 100% ভাবে স্যাটিসফাইড, এবং আমিও নিজেকে চেষ্টা করি যে আনুষঙ্গিক কর্মকাণ্ডগুলো থেকে নিজেকে দূরে রাখতে,
যাতে করে সে বিশ্বাসটা
বলবৎ থাকে।
ভালো থাকুক রোহান, ভালো থাকুক নিপা, এবং ভালো থাকুক তাদের ভালোবাসা।
এখানে আমার ছেলেকেও আমি নিয়ে আসছি।
হ্যাঁ, আমি তো তাকে দেখলামই, এবং পরিপূর্ণ একটা সংসার, পরিপূর্ণ একটা জীবন গাথা রোহান নিপা, এবং তাদের বিশ্বাসের বড় একটি জায়গা যার নাম এহসান। এহসান, সবাই মিলে আপনারা ভালো থাকুন, অনেক সুখে থাকুন, জীবনটাকে অনেক বড় করে বাঁচুন, এবং আপনাদের দোয়াতে আমাকে রাখুন। আমি বিদায় নিচ্ছি বন্ধু, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি।
দোয়া করবেন গুরু, এবং লিসেনার সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ জীবনগুলোতেও বর্তমানে যেভাবে লাইফ লিড করছি, ভবিষ্যৎ জীবনগুলোতেও যেন ঠিক সেভাবে,
এটার দরকার নেই, আমরা তো কাট নিয়ে নিব ওখানে। হ্যাঁ, সময় এসেছে বন্ধু বিদায় নেওয়ার, সামনে সপ্তাহে আবার কথা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ইনফ্যাক্ট সামনে সপ্তাহে কথা হওয়ার আগে খুব শীঘ্রই সামনাসামনি দেখা হচ্ছে, সেটার জন্য আমি এক্সাইটেড, এবং আমার ধারণা যে চমৎকার একটা কিছু হতে চলেছে প্রাণা ভালোবাসার বাংলাদেশের কলাকুশলী, এবং সেই সাথে আপনারা যারা লিসেনার্স কমিটি তাদের মধ্যে। এবং ঠিক ভ্যালেন্টাইন ডে এই পূর্ব মুহূর্তে সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমি আমার পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, বিশ্বাস করুন আর নাই বা করুন, অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, কিভাবে বললে সত্যি বলা হয় আমি জানি না, বাট ভেতর থেকে বলবার চেষ্টা করছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লিসেনার্স কমিউনিটি যারা আছেন, অনেক স্যাক্রিফাইসের উদাহরণ আপনারা জানেন আমার পক্ষ থেকে, যা অবশ্যই প্রকারান্তরে এটাই প্রমাণ করে অবশ্যই আমি আপনাদের ভালো বাসি, না হলে আপনাদের কাছে ছুটে ছুটে চলে আসাটা নেশায় পরিণত হতো না, আর এটা যদি নেশায় পরিণত না হতো তাহলে এত সমস্যা, এত দূরত্বের ব্যবধান, এত শারীরিক অক্ষমতা, সেটি আমাকে কখনোই আমাকে বেঁধে রাখতে পারতো না, আমি এভাবে ছুটে আসতে পারতাম না আপনাদের কাছে। আমি চাই আপনাদের কাছে ফিরে আসার নেশা আমার সারা জীবন বলবৎ থাকুক। আপনাদের প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি এবং শেষ মুহূর্তে আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি যে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমাকে মনে রাখুন, আর আপনারা সকলেই সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। বিদায় বন্ধু।
ইয়েস বন্ধু, বিদায় নেবার সময় হয়ে গেছে। এই সময়টা এখন ঠিক রাত 1:23। গুরু এতে সাম চলে গেলেন স্টুডিও থেকে এবং চলে গেলেন আজকের আমাদের অতিথি বন্ধুদ্বয়ও। আর খুব চমৎকার একটা ভালোবাসার মিষ্টি গল্প আমরা শুনছিলাম, খুবই খুবই চমৎকার। আর এইরকম ভালোবাসার মিষ্টি গল্প নিশ্চয়ই আপনার মনের মধ্যেও আছে, আপনার জীবনে নিশ্চয়ই আছে। সো আপনি ইচ্ছে করলে কিন্তু আমাদের এখানটিতে এসে আপনার ভালোবাসার কথাগুলো শেয়ার করতে পারেন খুব সহজে। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকে আর টেক্সট করছেন আমাদেরকে 16260 তে। আর কিছু নাম আমি অবশ্যই পড়ব, যেমন স্কয়ার হসপিটাল থেকে আমাদেরকে শুনছেন ওমর এবং আলমগীর, এবং রাজশাহী থেকেও শুনছেন আমাদেরকে হাবিব। সবাই রাত জেগেই মানে খুব ভালোবাসা নিয়ে আমাদেরকে শোনেন, সবাইকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, আমাদের সাথেই থাকবেন, শুনতে থাকবেন সব সময়, এটাই প্রত্যাশা। আর আমি আজকে একটা কাজ করে ফেলি, যেমন অনেক 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 ফোন আসতেছে আমাদের এইখানটাতে, অনেক ফোন আসছে, এবং আমি কখনোই যেটা করি না, গুরু এসে আমি যখন স্টুডিও ছেড়ে যায় তখন আমি কখনোই ফোন ধরি না বা এরকম কিছু করি না গুরু এসে আমার অ্যাবসেন্সে, বাট আমি আজকে এই মুহূর্তে একটা কাজ করতে যাই যে এক মানে ফোন আসছে অনেক, বাট আমি আজকে একটা ফোন এই মুহূর্তে রিসিভ করব। সো রিসিভ করে শুনি কে আছেন আমাদের সাথে লাইনে, এবং মানে এই মুহূর্তে আমার সাথে লাইনে কে আছেন এবং কি বলতে চান সেটা একটু শুনে আসি। ওকে, সাথেই থাকুন বন্ধু। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, কেমন আছেন, কে বলছেন আপনি?
আমি স্কয়ার থেকে আলমগীর বলছিলাম।
ওকে, থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামটা শোনার জন্য, এবং আপনার কোনো কথা বলার থাকলে আপনি বলতে পারেন অনায়াসে।
হ্যাঁ, আমি আপনাদের অনুষ্ঠানে শুনতে খুব ভালো লাগতেছে, গুরুকে ধন্যবাদ, গুরুকে সালাম, এবং আমি একটি গীতি কবিতা বলতে চাই।
হ্যাঁ হ্যাঁ, শিওর, অবশ্যই বলবেন।
গীতি কবিতা, আমার কবিতাটা আসলে কবিতার সুরে না, একটু ভিন্ন সুরে, ভিন্ন ভঙ্গিতে, তা আমি কি বলবো?
হ্যাঁ অবশ্যই অবশ্যই।
আমার কবিতারও নাম ওই দেখাবে তালগা। এই কবিতা যদি কোন রাজনীতিবিদকে বলা হয় তুমি কবিতাটা বলো, তাহলে সেই রাজনীতিবিদ কিভাবে, ওই দেখা যায় কাল গাও, ওই আমাদের গাও, ওইখানে তো বাস করে কারাভোগের ছা। এবার এই কবিতা যদি কোন হুজুরকে বলা হয়, হুজুর তুমি বলো, সে হুজুর কিভাবে বলবে? ওই দেখা যায় তাল ওই আমাদের গা, ওইখানে তে বাস করে কবিতাটা বলো, তাহলে হাসান কিভাবে বলবে? ওই দেখা দেখা হলো
ওকে, খুবই চমৎকার। লাস্ট পর্যায়ে এসে এমন একটা এন্টারটেইনমেন্ট হবে বুঝতেই পারিনি। ওকে বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং আমি সাহস করে আজকে একটা ফোন রিসিভ করলাম। এবং আমি জানি যে স্টুডিওর ওপার থেকে শুনছেন গুরু এতেশাম এবং আমাদের প্রোগ্রাম প্রডিউসার এবং আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বাররা সবাই নিশ্চয়ই এনজয় করেছেন। এবং আজকে শুধু ভালোবাসা এবং এন্টারটেইনমেন্ট এবং অনেক 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 কিছু ছিল, রিয়েলি খুব ভালো লেগেছে। আর বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে আমাদেরকে শুনেছেন এবং আমাদের সাথে ছিলেন। এরকম করে সব সময় বন্ধু আমাদের পাশে থাকবেন এবং আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকবার জন্য এবং নতুন নতুন কোন জীবনের গল্প, ভালোবাসার গল্প আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর বন্ধু, সময় হয়ে গেছে চলে যাবার, তো চলে যেতেই হবে। যাবার আগে বিদায় ঘন্টাটা বাজিয়ে দিয়েই গেলাম। আর আগামী সপ্তাহে তো অনেক অনেক কথা হবে, আবারও নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশা।
This track was downloaded from FusionBD.com.